feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান ধরওয়ালদের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে। আফনান ধরওয়ালদের আজকের 500 স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় আমরা 500,000 সদস্যের একটি পরিবার হয়ে গেছি। আমাদের আরো অনেকটা পথ যেতে হবে, সেই পথে আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা সহযোগিতা খুবই প্রয়োজন। আরো অনেকটা পথ যেন আমরা একসাথে পাড়ি দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা 4টি ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রিয় এবং আপনাদের ওয়ার্ল্ডের চিফ মডারেটর সৌমিত্রের ঘটনা থাকছে, এছাড়া আপনাদের সবার প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনা থাকছে, পাশাপাশি জিল্লুর রহমান ভাই এবং সাদিকুর রহমান ভাইয়ের ঘটনা থাকছে। এই 4টি ঘটনা থাকছে আজকের এই প্রথম এপিসোডে। আসছে শুক্রবার আমরা চেষ্টা করব আমাদের 500 উপলক্ষে দ্বিতীয় স্পেশাল এপিসোডটি যেন আমরা প্রচার করতে পারি। সেখানে এনামুল হক আবির ভাই, জয় বড়ুয়া ভাই, তারপর জুবাইর ইসলাম ভাই, ওনাদের ঘটনা তো থাকছেই, সেই সাথে নতুন আরও কয়েকজনের ঘটনা থাকছে। আশা করি আমাদের এই এপিসোডগুলো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আমরা শুরুতে বলে দিয়েছিলাম যে এই 500 উপলক্ষে আমরা যে স্পেশাল এপিসোড করব, এর পরে কিন্তু 600, 700, 800, 900 এগুলোতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো স্পেশাল এপিসোড করব না। আল্লাহর রহমতে যখন আমরা ইনশাল্লাহ 1 মিলিয়ন একটা সাবস্ক্রাইবার্সের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করব, তখন ইনশাল্লাহ আমরা ওই উপলক্ষে স্পেশাল এপিসোড করব। এর মাঝে কিন্তু আমরা সাবস্ক্রাইবার্স সেলিব্রেশনমূলক কোনো ধরনের স্পেশাল এপিসোড করব না। এই জন্য দেখা যাচ্ছে যে পরবর্তীতে যদি 600, 700 হয়, অনেকে আমাদেরকে অনুরোধ করতে পারেন, পোস্ট করতে পারেন, আমরা এই ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ করব না, কারণ আমাদের পরবর্তীতে যেন দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের দিকে এগিয়ে যেতে পারি, এই জন্য আমরা মাঝখানে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এমনিতে স্পেশাল এপিসোড হবে ইনশাল্লাহ, কিন্তু এই সাবস্ক্রাইবার্স একটা লেভেলে পৌঁছানোর পর, বিশেষ করে 600, 700 এই উপলক্ষে আমাদের কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে 4টি ঘটনা তো থাকছে, তো আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনার ধরওয়াল bdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehoworld আপনার ধরওয়াল bdr@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকে এই এপিসোডের প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি মাশফিক ভাইয়ের কাছ থেকে। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, ঘটনা সংগ্রাহক হিসাবে মাশফিক ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই। ওনার পাঠানো অসংখ্য ঘটনা আমাদের চ্যানেলে আমরা প্রচার করেছি, স্পেশাল এপিসোড সহ রেগুলার এপিসোডগুলোতেও ওনার অনেক ঘটনা আমরা প্রচার করেছি। উনিও আফনান ধরওয়ালকে ভালোবেসে অনেক ঘটনা আমাদেরকে সংগ্রহ করে দিয়েছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শুধু উনি নন, আমাদেরকে যারাই কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন, তারা কিন্তু তাদের ভালোবাসার জায়গা থেকে পাঠিয়েছেন। এই ভালোবাসার মূল্য কিন্তু আমরা কখনোই চোকাতে পারব না, আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারব। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। মাশফিক ভাই 2024 সালের 17 ডিসেম্বর নেপালে ঘুরতে গিয়েছিলেন। পোখারা নাগারকোট ঘুরে এসে শেষ 2 দিন উনি থামেল নামক একটা জায়গায় ছিলেন। তখন ভারতীয় একটা হোটেলে খাবার খেতে গিয়ে একজন বাংলাদেশী ভাইয়ের সাথে পরিচয় হয়। তার নাম হচ্ছে মাসুম, তার বাড়ি কুমিল্লাতে। তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়, সে কতদিন ধরে নেপালে আছে, এত দেশ থাকতে নেপালেই কেন এসেছে, নেপালে তো শুধু পাহাড় আর পাহাড়। পরে জানা গেল যে উনার আসলে এই পরিবেশটাই ভালো লাগে, উনি 4 বছর ধরে নেপালে রয়েছেন। তো বিভিন্ন কথা বলতে বলতে, যেহেতু বাংলাদেশি ভাই, ভৌতিক কোন অভিজ্ঞতা হয়েছে কিনা এখানে এসে, তার কোনো ভৌতিক ঘটনা জানা আছে কিনা এই দেশের, এই বিষয় নিয়ে যখন কথা হয় তখন ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একটা সময় উনি বলেন যে আমার নিজের সাথে তো আসলে কোনো কিছু হয়নি, শুনি আর কি আশেপাশে, তবে আমার সাথে একটা ছেলে কাজ করে যার নাম হচ্ছে সুমান তামাং, সে তার এলাকার একটা ভয়ঙ্কর ঘটনা আমাকে শেয়ার করেছিল যেটা শুনে আমি রীতিমতো একদম ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গিয়েছিলাম। এখনো সেই ঘটনার কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। এই কথা শোনার পর মাসিকভাবে তো নড়ে চড়ে বসেন, উনি সেই ঘটনাটা শুনতে চান, আপনার ধরওয়ালদের কথা বলেন, ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলটাকেও উনি দেখান, যেহেতু উনি বাংলাদেশি ভাই তাই উনি বলেন যে ঠিক আছে ঘটনাটা তো প্রচার করা যাবে, সমস্যা নাই, তবে ঘটনাটা তো একটু বড়, বলতেও তো সময় লাগবে, এখন তো আমরা কাজে খুব ব্যস্ত আছি, এখন কিভাবে বলি, মালিক দেখলে তো রাগারাগি করবে, আপনি কালকে সকাল 11টার দিকে আসেন, তখন দোকানে ভিড় খুবই কম থাকে, তখন কথা বলা যাবে। তো ওই দিনের মতো মাসফিক ভাই চলে আসেন, অপেক্ষায় থাকেন কালকে কখন আবার নাস্তা করার জন্য সকালে ওই হোটেলে যাবেন। তো উনি সকাল 10টার দিকে ওই হোটেলে নাস্তা করার জন্য যান, মাসুম ভাইকেও পেয়ে যান। তখন মাসুম ভাই উনি এই ঘটনাটি বলতে শুরু করেন। তো মাসুম ভাই জানান এই যে সুমান তামাং যে লোকটা, এটা কিন্তু তার কলিগ আর কি, তো তার বাড়ি হচ্ছে পূর্ব নেপালের ইলাম জেলায়, ভারতের দার্জিলিং ঘেঁষা জেলা হচ্ছে এই ইলাম। ইলাম মূলত নেপালে যে চা বাগান রয়েছে এই চা বাগানের জন্য বিখ্যাত, যেমন বাংলাদেশের মৌলভীবাজার সিলেট অঞ্চলগুলো চা বাগানের জন্য বিখ্যাত। এছাড়া ইলামের পাহাড়ি জনপদ আর প্রাকৃতিক সৌন্দর্যের জুড়ি কিন্তু পুরো নেপাল জুড়েই রয়েছে। নেপাল দেশটির এক পাশে রয়েছে চীন আর এক পাশে ভারত। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে নেপাল কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ইলাম জেলায় বেশিরভাগই চা বাগান, এর মধ্যে কন্নম চা বাগান বড় এবং বিখ্যাত। ইলাম জেলায় কিন্তু বিভিন্ন আদিবাসী এবং স্থানীয় বিভিন্ন গোত্রের বসবাস রয়েছে। তো ঘটনাটি 1986 সালে ঘটেছিল, আর এই ঘটনাটি সুমান তামাং তার মা বাবার কাছে শুনেছিলেন। একটা সময় নাকি এই ঘটনাটি মানুষের মুখে মুখে ছিল। নেপালের চা বাগানগুলোতে কাজ করা কিন্তু এত সহজ কিছু না। চা বাগানে সাপ, বিচ্ছু, হিংস্র পশু আর অদৃশ্য শক্তির বিস্তর আনাগোনা আছে। কন্নম চা বাগানে 1986 সালে বিষ্ণু সর্পা নামে একজন শ্রমিক কাজ করত। তার দুইটা মেয়ে ছিল, একজনের নাম আশু সর্পা আর আরেকজনের নাম ঋতু সর্পা। আশু সর্পার বয়স 17 আর ঋতু সর্পার বয়স ছিল 15 বছর। বিষ্ণু সর্পার স্ত্রীর নাম নির্মলা লামসি। নির্মলা লামসিও চা বাগানে কাজ করে। আশু সর্পা মাঝে মাঝে মায়ের কাজে চা বাগানে সহায়তা করে, ঋতু সর্পাও মায়ের সাথে বাড়িতে তো কাজে যে কাজগুলো রয়েছে সেগুলো তো সহযোগিতা করে। আশু সর্পা আর ঋতু সর্পা দেখতেও সুন্দরী ছিল এবং লম্বা ছিল। কন্নম চা বাগানের যে এলাকায় বিষ্ণু সর্পা কাজ করত সেখান থেকে পাহাড়ি পথে তার বাড়িতে যেতে 30-40 মিনিট সময় লাগত, পথটা এরকম ছিল আর কি। বিষ্ণু সর্পার বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় তিনি পাহাড়ের বিভিন্ন ঢালে তরকারি লাগাতেন, সেটা নিজেরাও খেতেন আর বাড়তি যেটা হতো সেটা গ্রামের বাজারে বিক্রি করতেন। আশু সর্পা আর তার মা নির্মলা লামসি বেশিরভাগ সময় তরকারির যেই বাগান বা ক্ষেত রয়েছে এটা দেখাশোনা করত। একদিন বিকালবেলা নির্মলা লামসি চা বাগানের কাজ সেরে বাড়িতে ফিরেছে আর তার স্বামী বিষ্ণু সর্পা আসতে দেরি হওয়ায় তিনি তার বড় মেয়ে আশু সর্পাকে বলেন তরকারি ক্ষেত থেকে কিছু তরকারি নিয়ে আসতে, রান্না করবে আর কি। আশু সর্পা বিকালের দিকে তরকারি আনতে তাদের ওই ক্ষেতটাতে যায়। তার বাড়ি থেকে পাহাড়ি পথে তরকারি খেতে যেতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে আর কি। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে কিন্তু আশু সর্পা বাড়িতে ফেরে না। নির্মলা লামসি চিন্তায় পড়ে যায়, এত সময় তো লাগার কথা না, তখনও বাড়িতে তার স্বামী বিষ্ণু সর্পা আসেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি তার ছোট মেয়ে ঋতু সর্পাকেও পাঠাতে পারছে না। এদিকে তার মনে নানা ধরনের চিন্তা উকি দিতে থাকে। বহুবার আশু সর্পা তরকারি খেতে একা গিয়েছে কিন্তু কখনো সন্ধ্যা হয়নি। সন্ধ্যার পর বিষ্ণু সর্পা বাড়িতে ফেরে, তখন তাকে বিষয়টা জানানো হলে তিনি আশপাশ থেকে 3-4 জন প্রতিবেশীকে সাথে নিয়ে তরকারি খেতের উদ্দেশ্যে রওনা হন। তখন তাদের কাছে ছোট টর্চ লাইট আর কুপি বাতি ছিল। তারা তরকারি খেতে গিয়ে দেখে যে বিভিন্ন গাছ থেকে তরকারি কাটা হয়েছে, মনে হচ্ছে একটু আগে কেউ কেটে নিয়ে গেছে, কোনো কোনো জায়গা থেকে কষ বের হচ্ছে, তার মানে একটু আগে কেটে নিয়ে গেছে ওখান থেকে কষ পড়ছে, কিন্তু আশু সর্পা কোথাও নেই। আশেপাশে মানে যতটুকু জায়গা খোঁজা যায় বা খোঁজার মতো ছিল সব জায়গাতে খুঁজেও আশু সর্পাকে পাওয়া যায় না। বিষ্ণু সর্পা হতাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। তাদের সাথে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নির্মলা লামসি। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি তাদের দুই মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন। কি করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে তাদের মেয়েকে খুঁজবেন কিছুই বুঝতে পারছেন না বিষ্ণু সর্পা আর তার স্ত্রী। প্রতিবেশীরা তাদেরকে বুঝ দিয়ে বাড়িতে ফেরত যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু আশু সর্পা আর ফিরে আসে না। সকালে আশপাশ থেকে আরো কয়েকজনকে নিয়ে আশু সর্পাকে খোঁজার জন্য বের হয় বিষ্ণু সর্পা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আশপাশ পাহাড়ের উঁচুতে, নিচুতে, ঢালুতে, এমনকি আশপাশের যেই গ্রামগুলো রয়েছে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও কোনো লাভ হয় না। আশু সর্পাকে কেউই দেখেনি, কারো চোখেই পড়েনি, এক কথায় নিরুদ্দেশ। বিষ্ণু সর্পা বুক ভরা হতাশা নিয়ে আর কষ্ট নিয়ে বাড়িতে ফেরত আসে। বাড়ির সবাই গতকাল বিকেল থেকে না খাওয়া, আদরের জলজ্যান্ত একটা মেয়ে এভাবে হাওয়া হয়ে গেলে কোন বাবা মা মেনে নিতে পারে? বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি বুঝতে পারে তাদের মেয়ে হারানোর বিষয়টা মোটেও স্বাভাবিক কোনো কিছু না, নিশ্চয়ই তাদের মেয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা কোনো সাধু বা তান্ত্রিকের শরণাপন্ন হবে। এদিকে এই নির্মলা লামসি অর্থাৎ এই যে মেয়েটা হারিয়ে গেছে তার নানা, সেও কিন্তু একজন তান্ত্রিক ছিল। এই জন্য নির্মলা লামসি বিষ্ণু সর্পাকে বলে যে আমার বাবাকে বিষয়টা কি জানাবো, কিন্তু বিষ্ণু সর্পা বলে আপাতত অন্য কারো কাছ থেকে খবর নেই, যদি একান্তই খুঁজে না পাওয়া যায় তাহলে তোমার বাবাকে জানানো যাবে। নির্মলা লামসি আর জোরাজুরি করেন না, কারণ তার বাবার বাড়ি তিন চার গ্রাম পরে। পাহাড়ি পথ দিয়ে এই তিন চার গ্রাম হেঁটে যেতেও কিন্তু অনেক সময় লাগে। এই সময়ের মধ্যে তার মেয়েকে অন্য জায়গায় হয়তো বোনেরা খুঁজবেন এরকম চিন্তা করেছেন, আর মেয়ে তো এরকম সন্ধ্যার সময় তার নানা বাড়িতে চলে যাবে এমনটা তো হওয়ার কথা না। তো তার বাবাকে জানিয়ে এই বিষয়টা সুরাহা করতেও তো সময় লাগতে পারে। তো ওই দিন বিষ্ণু সর্পা তাদের পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। তিনি এলাকার নাম করা একজন তান্ত্রিক ছিল। মানুষ তার কাছে গেলেন এক সমস্যার সমাধানের চেষ্টা উনি করতেন, সমস্যার সমাধান হতো। তো বিষ্ণু সর্পা তান্ত্রিকের কাছে গিয়ে তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলে। তখন তান্ত্রিক তাকে বলে, তুই বস, আমি ঘর থেকে আসছি। প্রায় 30 মিনিট পর ঘর থেকে বের হয় তান্ত্রিক। তান্ত্রিক বের হয়ে যেটা বলে সেটা শুনে বিষ্ণু সর্পা যেন আকাশ থেকে পড়ে। তান্ত্রিক বলে, আমি আশেপাশের কয়েক গ্রাম খুঁজলাম, কোথাও আমি তোর মেয়েকে দেখতে পেলাম না, এমনকি কোনো অদৃশ্য শক্তি নিয়ে গেছে কিনা সেটারও কোনো তথ্য পেলাম না। বিষয়টাতে আমি অনেক অবাক হয়েছি, জীবিত বা মৃত যেটাই হোক আমি খবর পাওয়ার কথা, কিন্তু জীবনে প্রথমবার কোনো তথ্যই পাইলাম না। এই কাজ আমাকে দিয়ে হবে না, তোর অন্য কারো কাছে যা। তবে আমার ধারণা তোর মেয়ে অধরার কাছে। অধরা নির্দিষ্ট কোনো জিন জাতির নাম না, তবে এদের কাছে গেলে এদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় না, এটাকে অধরা বলে। এ সমস্ত কিছু শোনার পর বিষ্ণু সর্পা বলে, আচ্ছা আসলে এই অধরা কে? তখন তান্ত্রিক বলে, আসলে অধরা একটা অভিশাপ, ওটা শুনে তোর কোনো কাজ নেই, তুই অন্য কোথাও যা, এখানে সময় নষ্ট করে লাভ নাই, মেয়েটাকে তো খুঁজতে হবে। এসব শুনে বিষ্ণু সর্পার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তখন কি করবেন উনি বুঝে উঠতে পারছিলেন না, মনে হচ্ছিল এখনই উনি স্ট্রোক করে মারা যাবেন। তার জলজ্যান্ত মেয়ে এভাবে হারিয়ে যাবে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, বাবা হয়ে এটা কি মেনে নেওয়া যায়? বিষ্ণু সর্পা বাড়িতে ফিরে তার স্ত্রীকে তান্ত্রিকের কথা খুলে বলেন। এদিকে তার স্ত্রী নির্মলা লামসি কান্নায় ভেঙে পড়েন। একদিকে মেয়ে হারানোর বেদনা, তারপর মেয়ের জীবিত অবস্থা না মৃত অবস্থা আছে এখন এটাও জানা যাচ্ছে না। এটা আসলে যে কোনো মা বাবার জন্য খুবই বেদনাদায়ক একটা ব্যাপার। এদিকে বিষ্ণু সর্পা নির্মলা লামসির এই ভেঙে পড়া দেখে উনিও আরো ভেঙে পড়েন। তখন তিনি তার বাড়ি থেকে প্রায় 2 গ্রাম পর পাহাড়ের চূড়ায় একজন বৌদ্ধ ভিক্ষু ছিল, তার কাছে যাবার সিদ্ধান্ত নেন। তাকে বৌদ্ধ ভিক্ষু বা মং বলা হতো। তিনি নাকি এক সিদ্ধ মহাপুরুষ, উনি মানুষের উপকারই শুধু করতেন। ওনার কাছে গিয়ে কেউ যে কোনো ক্ষতি করার কথা বলবে এমন সাহসও কারো ছিল না, এমন একজন সিদ্ধ পুরুষ ছিলেন উনি। আর এমনিতেই পাহাড়ি পথ, তার উপর সেই 1986 সালের পথঘাট কেমন ছিল এটা তো বোঝাই যায়। তিনি তার এক প্রতিবেশীকে সাথে নিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হাঁটতে হাঁটতে প্রায় 4 ঘন্টা পর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়িতে পৌঁছান। ততক্ষণে রাত 9টার মতো বেজে গেছে আনুমানিক। তারা গিয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু কলা গাছের নিচে বসে কি যেন করছেন। বাড়িতে কারো উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট পর বৌদ্ধ ভিক্ষু তাদের দিকে এগিয়ে আসেন। এত রাতের বেলায় পাহাড়ি এলাকায় এই পাহাড়ি চূড়ায় দুইজনকে দেখে বৌদ্ধ ভিক্ষু অবাকই হন। তিনি তাদেরকে বলেন যে তোমরা এখানে কেন এসেছো, তাও আবার এত রাত্রে বলো তো। তখন বিষ্ণু সর্পা তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলেন। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের বলে দেন, তোমরা বাপু অন্য কোথাও যাও, আমার এখন বয়স হয়ে গেছে, আমি জানি না তোমার মেয়ে কেন হারিয়ে গেছে। এই সমস্ত কাজ করতে গেলে শরীরের উপর অনেক ধকল যায়, আমার শরীর এখন অনেক কিছু নিতে পারে না, একটা সময় করছি অনেক কিছু। তখন বিষ্ণু সর্পা ওই বৌদ্ধ ভিক্ষুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন এবং বলেন, আমি সব জায়গায় গিয়ে ফেরত এসেছি, ব্যর্থ হয়েছি, আমি আর পারছি না, আমার মেয়েটা আজ দুই দিন ধরে হারিয়ে গেছে, কোনো বাবাকে এটা সহ্য করতে পারে? আপনি আমার জায়গায় থাকলে কি এটা মেনে নিতে পারতেন? এই সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষুর মনটা নরম হয়। তিনি বিষ্ণু সর্পাকে বলেন যে, দেখো বাপু, একটা সময় তো আমার শরীর অনেক জোর ছিল, মানুষের উপকার করছি, কখনো কারো ক্ষতি করেছি কেউ বলতে পারবে না, কিন্তু তোমার এই বিষয়টার মতো বিষয় এগুলো কিন্তু খুবই কম ঘটে। তুমি যেহেতু আসলে বিপদে পড়ে এসেছো এত কষ্ট করে, আমি দেখি শেষ একটা চেষ্টা করে, কিন্তু কথা দিতে পারবো না। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের কে বাড়িতে বসতে বলেন। তিনি ঘর থেকে একটা কালো লাঠি আর এক ধরনের পোড়া মাটি ঘরের ভিতর থেকে নিয়ে আসেন। তার ঘরের সামনে ছোট্ট একটু সমান জায়গা ছিল, তিনি সেখানে গোল একটা বৃত্তের মতো আঁকেন। তারপর তিনি বৃত্তের ভেতর তার কাছে থাকা পোড়া মাটি ছিটিয়ে দেন এবং মনে মনে মন্ত্র পড়তে থাকেন। বিষ্ণু সর্পা আর তার সাথে যাওয়া প্রতিবেশী সবই দেখছিলেন। অনেক সময় মন্ত্র পড়ার পর তিনি তার হাতে থাকা লাঠিটা সেই বৃত্তের মধ্যে খাড়া করে ধরে হাতটা ছেড়ে দেন। লাঠিটা কিন্তু যে কোনো একপাশে পড়ে যাবার কথা, কিন্তু না, পড়ল না। লাঠিটা ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি করল, ওই বৃত্তের ভেতরে একা একাই ঘুরতে থাকলো, বৃত্তের বাইরে যাচ্ছে না, ওই ঠায় কিছু সময় দাঁড়িয়েছিল, এরপর ঘোরা শুরু করেছে। বড় বৃত্তের ভেতর লাঠিটা অনেক সময় একা একা ঘুরছে কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না। এভাবে আনুমানিক 30 মিনিটের মতো ঘুরল। ঘোরার পর লাঠিটা একদম অটোমেটিক্যালি বৌদ্ধ ভিক্ষুর হাতে চলে আসে, বৃত্ত থেকে বাইরে বের হয়ে। বৌদ্ধ ভিক্ষুর মুখ দেখে তখন মনে হচ্ছিল তিনি হতাশ হয়েছেন, তার মুখটাও মলিন হয়ে গেছে। তিনি তখন বিষ্ণু সর্পাকে বলেন, দেখো বাবা, আমি পুরো নেপালের এপাশ থেকে ওপাশ লাঠি চালিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বৃত্তের কোথাও আমার লাঠিটা দাঁড়ালো না। তার মানে তোমার মেয়ে পুরো নেপালের কোথাও নেই, এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। একথা শোনার পর বিষ্ণু সর্পা হতাশ হয়ে মাটিতে বসে পড়েন। এটা উনি কি শুনলেন সেটাই উনি বুঝতে পারছেন না। বৌদ্ধ ভিক্ষু তাদের দুজনকে বাইরে বসতে বলে তিনি আবার ঘরে চলে যান এবং বলে যান, আমি না আসা অবধি এই বৃত্তের ভেতরে উকি ঝুঁকিও দিবা না, তোমরা আবার আগ্রহ করে এই বৃত্তের ভেতরে ঢুকতে যেও না। কিন্তু ওনারা বসে আছেন। প্রায় এক ঘন্টা পর বৌদ্ধ ভিক্ষু বাইরে বের হন। এবার তিনি ছোট একটা বোতল আর কালো এক প্রকার তেল নিয়ে আসেন। তো বাইরে এসে তার হাতে থাকা সেই লাঠিতে বোতল রাখেন ওখানে আর তেলটা বের করেন। ওই তেলটা আবার বোতলের মধ্যে প্রথমে ঢালেন, আবার বোতল থেকে ওই তেলটা বের করে ওই লাঠিতে মাখাতে থাকেন। তারপর পোড়া মাটি তো আগে থেকেই ছিল, ওই যে প্রথম যে বৃত্তটা ছিল ওই বৃত্তের ভিতরে আবার কিছু মাটি ছিটিয়ে দেন। এরপর ওই লাঠিটা বৃত্তের ভিতরে আবার ছেড়ে দেন ঠিক আগের মতো করে। এবার মনে হচ্ছে লাঠিটা যেন আগের চেয়ে দ্বিগুণ গতিতে বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা সময় লাঠিটা বৃত্তের বাইরে বের হওয়ার জন্য মনে হচ্ছে ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না, এই চারদিকে যে গন্ডি আছে ওই গন্ডির ওখানে আটকে গেছে। এটা দেখে বৌদ্ধ ভিক্ষু বুঝতে পারেন লাঠিটা বৃত্ত থেকে বের হতে চাচ্ছে, কোনো কিছু একটা সন্ধান সে পেয়েছে। তখন বৌদ্ধ ভিক্ষু বৃত্তের এক কোণা তার হাতের আঙ্গুল দিয়ে একটুখানি ফাঁকা করে দেন, সাথে সাথে লাঠিটা ওই ফাঁকা দিয়ে বের হয়ে বৃত্তের চারপাশের দাগের একটা জায়গায় দাগের ঠিক 1 ইঞ্চির মতো দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন যিনি বৃদ্ধ এই ভিক্ষু উনি এগিয়ে যান, লাঠিটা যেখানে দাঁড়িয়ে পড়েছে ওইখানে গিয়ে একটা ছোট্ট গোল দাগ দেন এবং বড় বৃত্তটাও মুছে ফেলেন আর লাঠিটাও উঠিয়ে ফেলেন। এরপর তিনি আবার ঘরে গিয়ে ছোট্ট একটা আয়না বের করেন। সেই আয়না ওই ছোট গোল দাগের উপরে রেখে সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আয়নায় আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলছিল। অবাক করার বিষয় হচ্ছে যে আয়নার উপর আগুন জ্বলছে, আয়না কিন্তু পুড়ছিল না, এমনকি পোড়া কোনো গন্ধও ছিল না। বৌদ্ধ ভিক্ষু আয়নার ভেতরে অনেক সময় কি যেন দেখলেন, এরপর আবার সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটালেই ধপ করে আগুন নিভে যায় চোখের পলকেই। বিষ্ণু সর্পা আর তার প্রতিবেশী সব দেখছিলেন আর অবাক হচ্ছিলেন, সেই সাথে ভয়ে কাঠ হয়ে যাচ্ছিলেন। এরপর বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে যেটা বলেন সেটা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কেন, পৃথিবীর কোনো বাবাই এটা সহ্য করতে পারবে না। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমার মেয়ে তরকারি ক্ষেত থেকে তরকারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়েছে তখন ওই পথ দিয়ে তিলক শ্রেণীর একদল পিশাচ যাচ্ছিল। ওরা বিভিন্ন পাহাড়ের ভেতরে যে সমস্ত গুহা থাকে সেসব গুহার ভেতরে পাথরের নিচে বসবাস করে। ওই পিশাচগুলো যাওয়ার পথে পাহাড়ি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। ওরা ভারত থেকে চীনে যাচ্ছিল। ওরা মূলত নেপালের সীমান্ত ঘেঁষা চীনের ভূখণ্ডে থাকে। তোমার মেয়ে যখন ওদিক দিয়ে যাচ্ছিল ওদের একজনের মাথার উপর ওই মেয়েটার পায়ের আঘাত লাগে, মাথার উপরে তোমার মেয়েটা পা উঠিয়ে দিয়েছিল, মানে পায়ের পাড়া লেগেছিল। এই কারণে ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে মেয়েটাকে হ্যাচকা টান দিয়ে এক পাশে নিয়ে যায় আর সাথে সাথে মেয়েটার শরীরের সমস্ত রক্ত পান করে ওখানেই মেরে ফেলে। এরপর তাকে নিয়ে ওদের সীমানার মুখে কোনো এক গুহার পাশে রেখে দিয়েছে। তিলক শ্রেণীর পিশাচদের কোনো ধর্ম নেই, এদের কোনো দয়া মায়া নাই, এরা মানুষের রক্ত পান করে অনেক বেশি শক্তিশালী হয়। ওরা তোমার মেয়ের লাশও পাহারা দিয়ে রেখেছে। ওরা এমন এক মায়াজাল সৃষ্টি করে তোমার মেয়েকে রেখে দিয়েছে যে অনেক বড় ধরনের শক্তিশালী কোনো শক্তি ছাড়া তোমার মেয়েকে ওখান থেকে কেউ আনতে পারবে না। আর সাধারণ কবিরাজ তান্ত্রিকটা তো ওর কোনো খোঁজই পাবে না, আনা তো বহু দূরের কথা। জীবনে অনেক জটিল জিনিস সমাধান করেছে কিন্তু এত জটিল আগে কখনো আমার চোখে পড়েনি। আমি চেষ্টা করব তোমার মেয়েকে ফিরে আনার। এ কথা শোনার পর বিষ্ণু সর্পা কান্না ভরা কণ্ঠে বলেন, আমার মেয়েটার লাশটাও যেন আমরা পাই। ওর মা ওর ছোট বোন ওর অপেক্ষায় আছে, লাশটা পেলেও মনকে সবাই বুঝ দিতে পারবো। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, ওই পিশাচগুলো কারো কথাই শোনে না, ওরা খুবই আক্রমণাত্মক। আমি শেষ চেষ্টা করব তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার, এটা আমার জীবনের একটা ওয়াদা। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমরা আজ রাতে আমার বাড়িতে থাকো, সকালে যাবে, আমি দেখছি কি করা যায়। ওই রাতে তারা বৌদ্ধ ভিক্ষুর ওখানে থেকে যায়। সকালবেলা বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে ডেকে বলেন, পরিস্থিতি কিন্তু খুবই জটিল, কোনো কিছুতেই পিশাচগুলো তোমার মেয়েকে ফেরত দিতে চাইছে না। আমি গত রাতে তিনটা জিনকে পাঠিয়েছিলাম ওই মেয়েটাকে আনতে, তার ভিতর দুটো জিনকে ওরা নির্মমভাবে হত্যা করে পাথর চাপা দিয়ে রেখেছে, আর একটা জিন কোনো রকমে জান নিয়ে ফেরত এসেছে, এসে এসব তথ্য আমাকে দিয়েছে। এরপর আমি সারা রাত এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে কি করা যায়। তোমার মেয়েকে ফেরত আনা অত্যন্ত কঠিন, তোমার মেয়েকে ফেরত আনলেও তো লাশটাই পাবে। এখন দেখো চিন্তা ভাবনা করে মেয়েটাকে ফেরত আনতে চাও? আমি আমার জীবনের সকল বিদ্যা দিয়ে শেষ চেষ্টা করব, তবে তুমি এখন বাড়িতে ফেরত যাও। তুমি শুধু এতটুকু জানিয়ে যাও মেয়েটাকে তুমি চাও কিনা, তার লাশ চাও কিনা। তখন বিষ্ণু শর্মা বলেন, সর্পা বলেন যে হ্যাঁ আমি চাই। এরপর বৌদ্ধভিক্ষু বলেন, ঠিক আছে তুমি বাড়িতে ফেরত যাও, আমি খবর পাঠাবো, খবর পাঠলে তুমি আসবা। বিষ্ণু সর্পা মনে পাথর বেঁধে বাড়িতে ফেরত আসেন এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এসব শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন, তার মেয়ের এভাবে মৃত্যু হবে এটা উনি মানতেই পারছিলেন না। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি অপেক্ষায় থাকেন কখন তার মেয়ের মৃতদেহ তারা পাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওই বৌদ্ধ ভিক্ষু বলে দিয়েছিলেন যে ওদের কাছে কোনো মানুষের লাশ থাকলে এটা কিন্তু সহজে পচে না, তাই কয়েকদিন হয়ে গেলেও ওই মেয়েটার লাশে কোনো পচন ধরেনি। তো যাই হোক, এভাবে সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল হয়, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, কোনো খোঁজ খবর আসে না। বিষ্ণু সর্পা চিন্তা করেন তিনি আবার বৌদ্ধ ভিক্ষুর কাছে যাবেন কিনা। বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন যে এখানে তো আসার দরকার নাই, উনি খবর পাঠাবেন। কিন্তু তিন দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ খবর যেহেতু পাওয়া যাচ্ছে না, চিন্তা আরো বাড়তে থাকে। মানুষ জীবিত মানুষকে ফিরে পেতে কত কিছুই না করে, কিন্তু মৃত মানুষকে ফিরে পেতেও যে এত কষ্ট করতে হবে এবং এই কাজটাও যে এতটা কঠিন এটা আসলে তাদের জানা ছিল না। পাঁচ দিন হয়ে গেল তাদের মেয়ে নিরুদ্দেশ। এখনো নির্মলা লামসি তার বাবা তাকে কিন্তু কিছু জানায়নি যিনি তান্ত্রিক। নির্মল আলম সেনের বাবা তো একসময় তান্ত্রিক ছিল, কোন এক অজানা কারণে তিনি এই পেশাটাকে ছেড়ে দিয়েছেন। তো চতুর্থ দিনের মাথায় ওই বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু শর্মার বাড়িতে খবর পাঠান যে তাকে এখনই বৌদ্ধ ভিক্ষু ডেকেছেন, খুবই জরুরি। তিনি তখনই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ওই লোকটার সাথে। একটার সময় তিনি বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছান, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অনেকটাই হেলে পড়েছে। বৌদ্ধ ভিক্ষু অনেকটা গম্ভীর কণ্ঠে বিষ্ণু শর্পাকে বলেন, তুমি যাওয়ার পর আমি বিভিন্ন মাধ্যমের চেষ্টা করেছি তোমার মেয়েকে ফিরিয়ে আনার, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না তখন আমি নিজেই পিশাচদের কাছে যাব বলে সিদ্ধান্ত নিলাম। জানতাম সেখানে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, কিন্তু আমার জন্য যদি একজন অসহায় মানুষের উপকার হয় সেটাই আমার মানব ধর্মের শান্তি। আমাদের কিন্তু কোনো পরিবার হয় না, আমরা পরিবার থেকে খুব ছোটবেলায় বিচ্যুত হয়েছি, এই পেশায় আসতে গেলে সবকিছুই ছাড়তে হয়। তাই এই পেশার জন্য মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় জীবনও দিতে হয়, এটাই গুরুর নির্দেশ। যেহেতু অনেক বয়স হয়ে গেছে নতুন করে আর তেমন কোনো জটিল কাজ করতেও পারবো না, দেখি যদি মৃত্যুও হয় এটাতে আমার শান্তি হবে, এটাতে আমি নির্বাণ লাভ করব। এরপর চিন্তা করলাম কিভাবে এই তিলক পিশাচদের সীমানায় যাব। তখন আমি আমার অনুগত শক্তিধর ভালো পিশাচদের সাথে একের পর এক বৈঠকে বসলাম। তারপর সিদ্ধান্ত হল ওরা আমাকে ওদের সীমানার কাছে দিয়ে আসবে, তারপর বাকিটা ওদের সাথে আমাকেই করতে হবে। আমি সেভাবে প্রস্তুতি নিলাম, যে কোনো কিছু ঘটতে পারে আমার সাথে সেটা আমি জেনেই ওখানে যাবার প্রস্তুতি নিলাম, সিদ্ধান্তও নিলাম। আমি আজ রাতে সেখানে যাব, যদি বেঁচে ফিরতে পারি তাহলে তোমার মেয়েকে নিয়েই ফিরব, আর যদি না ফিরি মনে কোনো কষ্ট রেখো না, ধরে নিও সৃষ্টিকর্তা এভাবেই আমার জীবনটা রেখেছিল আর ওখানেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই কথা বলার পর উনি বলেন, এখন তুমি চলে যাও। তখন বিষ্ণু শর্পা বাড়ির দিকে রওনা দেন। পরদিন সকালবেলা ভোর 11 ডাকার শব্দে ঘুম ভাঙে বিষ্ণু শর্পা আর নির্মল আলম সিং। তারা বাইরে বের হয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু ঘরের বাইরে মাটিতে বসে আছেন আর তার পাশে তার মেয়ের মৃতদেহ পড়ে আছে। বিষ্ণু শর্পা আর নির্মল আলম সিং মেয়ের মৃতদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। দেখতে পেলেন গলার কাছে দাগ রয়েছে আর শরীরে কোনো রক্ত নেই, একদম সাদা হয়ে গেছে আর লাশে কোনো পচনও ধরেনি। বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু শর্পাকে বলেন, আমাকে একটু পানি দাও। বিষ্ণু শর্পা ঘর থেকে পানি আনলে সেই পানি একটু মুখে দিলেন, বাকিটা দিয়ে মুখ ধুলেন ওই বৌদ্ধ ভিক্ষু। এরপর বিষ্ণু শর্পা বৌদ্ধ ভিক্ষুকে বলেন, কিভাবে আমার মেয়েকে উদ্ধার করলেন? তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, গতকাল গভীর রাতে আমার অনুগত পিশাচরা আমাকে তিলক জিনেদের সীমানার কাছে রেখে আসে। তারপর আমি সামনে তাকাতেই দেখি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না চারপাশে। অন্ধকারে সামনের দিকে কয়েক মিনিট হাঁটি, হঠাৎ কোনো কিছুর সাথে আমার ধাক্কা লাগে, আমি দাঁড়িয়ে যাই। কয়েক সেকেন্ড পর আমি অন্ধকারের ভেতরে চারপাশে যখন তাকিয়েছি তখন দেখি আমার চারপাশে শত শত লাল লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো এতটাই লাল ছিল এটা দেখে মনে হচ্ছিল যে সেগুলো থেকে পোড়া আগুন বের হচ্ছে। আমি আমার শরীরে বিভিন্ন ধরনের তেল মেখে গিয়েছিলাম যাতে আমার শরীরে ওরা আঘাত করতে না পারে। তারপরও আমি আমার শরীর বন্ধ করলাম। হঠাৎ একটা আওয়াজ ভেসে আসলো স্থানীয় একটা ভাষায়, আমি ভাষাটা বুঝতে পারলাম না। এরপর নেপালি ভাষায় আর একটা আওয়াজ ভেসে আসে যেটার অর্থ দরজা দিয়ে ভেতরে আয়। হঠাৎ অন্ধকারে দেখলাম সামনে বিশাল একটা লোহার দরজা। আমি দরজার কাছে যেতেই দরজাটা একা একাই খুলে গেল। আমি ভেতরে ঢুকেই দেখি চারপাশ আলোকিত, একটু আগে যে অন্ধকার ছিল এখানে তার কোনো ছিটে ফোটাও নেই। আমি ভেতরে গিয়ে দেখলাম বিভিন্ন চেয়ার বসে মানে বসানো আছে আর ওই চেয়ারগুলোতে বামন আকৃতির অনেকগুলো অবয়ব বসে আছে। তাদের মাঝখানে বিশাল বড় একটা চেয়ারে তিন চারটা মানুষের সমান একটা ব্যাং বসে আছে। সেই ব্যাঙের চোখ তিনটা আর চোখগুলো অনেক বড় বড়। মাথার উপর একটা মণি আছে, ওটার রং ছিল নীল, ওটা থেকে হালকা নীলাভ আলো বের হচ্ছিল। ওই অবয়বটাকে দেখেই বুঝতে পারি এটা ওদের মধ্যে প্রধান অর্থাৎ সর্দার। তখন ওই বড় ব্যাংটা মানুষের কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আগে তোর অনুগত জিন পাঠিয়েছিস, সেগুলোকে মেরে পাথর চাপা দিয়েছি আর একটাকে ধরতে পারিনি, এবার নিজেই এসেছিস মরার ঘরে, অনেক দম আছে রে তোর। আমি খোঁজখবর নিয়ে জেনেছি তুই ভালো মানুষ এবং একজন ধর্মীয় সন্ন্যাসী, তাই তোকে এই পর্যন্ত আসতে দিয়েছি, তোকে এখনো মারিনি। তুই বল কেন এসেছিস সেখানে, এত সাহস কিন্তু ভালো না। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, আপনার যে মেয়েটাকে মেরে রেখে দিয়েছেন আমি ওকে নিতে এসেছি, ও বাবা মায়ের বড় মেয়ে। বাবা মা চা বাগানে কাজ করে সংসার চালায়, মা বাবার খুব আদরের মেয়ে, আমি জানতে পেরেছি ওর বেঁচে নেই এবং সেটা ওর পরিবারকেও জানিয়েছি। পরিবারের শেষ আবদার আপনার কাছে, তাদের মেয়ের মৃতদেহটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়, ধর্মীয় রীতিনীতি মেনে সেটা সৎকার তারা করতে চায়। মেয়েটার বাবা মা আপনার নিকট আকুল আবেদন জানিয়েছেন। এ কথা শোনার পর বিশাল দেহি ওই ব্যাঙের অবয়বটা চেয়ার থেকে দাঁড়িয়ে বিকট শব্দে হুঙ্কার দিতে থাকে আর শরীর ঝাঁকি দিতে থাকে। হঠাৎ করে ওখানে থাকা সকল বামন আকৃতির অবয়বগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। একটা সময় পুরো জায়গাটা নিঃশুপ হয়ে যায়। সর্দারের এই হুঙ্কারে মনে হচ্ছে ওরাও ভয় পাচ্ছে। এরপর দেখলাম ব্যাঙটা বামন আকৃতির অবয়বদের সাথে ভিন্ন ভাষায় কিছু একটা বলল। এভাবে কয়েক মিনিট পর ওই ব্যাঙটা আমাকে বলে, আমরা কোনো মানুষকে পছন্দ করি না, ওই মেয়ে আমাদের সদস্যদের একজনের মাথায় পাড়া দিয়েছে, এটা আমাদের জন্য চরম অপমানের, তাই ওকে ধরে রক্ত চুষে মেরে ফেলা হয়েছে। মানুষের রক্তের আমাদের খুব প্রয়োজন হয় আর মাঝে মাঝে এই রক্ত খেয়েই আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি। এ কথা বলার পর আবার নাকি বিভৎস আর বিকট শব্দে হাসতে থাকে। তখন আবার বলে ওঠে, ওর মা বাবা যেহেতু আমাদের কাছে ভিক্ষা চেয়েছে তাদের মেয়েকে, তাই আমরা ওদের মেয়েকে ফেরত দিচ্ছি। আর একটা কথা শুনে রাখ, তুই যে এখানে এসেছিস তোকে আমি প্রাণে মারলাম না বা মারার নির্দেশ দিলাম না, কিন্তু তোর একটা বড় ক্ষতি কিন্তু হবে। তখন ব্যাংটা কি যেন একটা ইশারা দিল, সাথে সাথে মেয়েটার মৃতদেহ কোথা থেকে যেন এসে ওই বৌদ্ধ ভিক্ষুর সামনে পড়ে গেল। তখন ব্যাংটা বলে, আমার সীমানার বাইরে যা, এখন কিন্তু মেয়েটার লাশ ধরতে পারবি না, সীমানার বাইরে যা, মেয়েটার লাশ ওখানে আবার পাবি। তখন আমি পেছন ফিরে হাঁটা ধরি। হঠাৎই চারপাশ আবার অন্ধকার। কয়েক মিনিট হাঁটার পর আমার মুখে অনেক জোরে একটা চর অনুভব করি, চর খেয়ে আমি মাটিতে পড়ে যাই। তখনই আমার অনুগত পিশাচগুলো আমাকে ধরে ফেলে। তখন দেখি মেয়েটার মৃতদেহ আমার পাশেই, ওই পিশাচগুলো দিয়ে গেছে। এরপর আমি আমাদের যে পিশাচ আছে এই পিশাচদেরকে বলি আমাকে বিষ্ণু সর্পার বাড়িতে পৌঁছে দিতে, তারপর ওরা আমাকে এখানে নিয়ে আসে। তোমার মেয়ের মৃতদেহ ফেরত আনতে পেরেছি, এটাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দ্রুত মেয়ের সৎকারের ব্যবস্থা করো, আমি এখন চলে যাব। আমি এখন আর কথা বলার অবস্থায় নাই, আমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলে বৌদ্ধ ভিক্ষু হাঁটতে হাঁটতে চলে গেলেন। ওই দিনই বিষ্ণু সর্পার মেয়ের সৎকার করা হয়। নির্মলা লামসি তার বাবাকে খবর পাঠালে তার বাবা তাদের বাড়িতে আসেন, সব ঘটনা শোনেন। তখন নির্মলা লামসির বাবা বলেন, আমাকে কেন এতটুকু জানালি না, বৌদ্ধ ভিক্ষু অনেক উপকার করছে রে মা, তোর বুক যারা খালি করেছে, তোর মেয়েকে যারা মেরেছে, আমি তাদেরকে এত সহজে ছেড়ে দিব না, তবে সাবধান, তোর কিন্তু আর একটা মেয়ে আছে, ওকে চোখে চোখে রাখবি, কেননা তিলক পিশাচগুলো অবিবাহিত মেয়েদের রক্ত পান করে শক্তিশালী হয়, এরা সরাসরি শয়তানের দাস, এছাড়া ওদের কোনো ধর্ম নেই। গ্রামে মানুষদের ভিতর একটা চাপা আতঙ্ক তৈরি হয় এই ঘটনার পর, মানুষ ভয়ে একা কোথাও যায় না। এভাবে চলে যায় দিন, কেটে যায় ছয় মাস। ছয় মাসের মধ্যে অন্য ধরনের কোনো সমস্যা হয়নি ওই গ্রামে। আশু সর্পার কথা মানুষ ভুলতেই শুরু করেছে। একদিন চা বাগানের কাজ শেষ করে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি বাড়িতে এসে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। তাদের ছোট মেয়ে ঋতু সর্পা গলায় দড়ি দিয়ে ঘরের উপরের দিকে যে কাঠ রয়েছে ওই কাঠের সাথে ঝুলছে। এটা দেখে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি শুরু করে। আশপাশ থেকে প্রতিবেশীরা আসলে সবাই মিলে ঋতু সর্পাকে নামিয়ে নিজে শুইয়ে দেয়। দুটো মেয়েই আর পৃথিবীতে নেই, এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি। ওই রাতেই নির্মলা লামসির বাবা, যার নাম হচ্ছে লালু লামসি, তাকে খবর পাঠানো হয়। ভোর হতে হতে লালু লামসি নির্মলাদের বাড়িতে এসে পৌঁছায়। প্রতিবেশীরাও তো সেখানে ছিল, পাহাড়ি প্রতিবেশীরাও কিন্তু দূরে দূরে থাকে, আসতেও তাদের সময় লাগে, খবর পেতেও সময় লাগে। পাহাড়ি ঘর বাড়িগুলি কিন্তু অনেক দূরে দূরে হয়, দেখা যাচ্ছে যে একটা পাহাড়ে একটা বাড়ি, তো খবর পেতে তাদের সময় লাগবে। লালু লামসি এসে তার নাতনিকে দেখে খুব কান্নাকাটি করে, উনি অবাক হয়েছেন, মনে হচ্ছে উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন। তিনি অবশ্য তখন বিষয়টা চেপে যান। তাদের ধর্ম মেনে ওই দিনই ঋতুসর্পার সৎকার করা হয়। ঋতুসর্প যে কাপড় পরা অবস্থায় মারা গিয়েছেন সেই কাপড়ের কিছুটা অংশ এবং যে দড়ি গলায় দিয়ে ঝুলছিলেন সেই দড়ি যত্ন সহকারে রেখে দেন তার নানা লালু লামসি। তিনি সেদিনই তার মেয়েকে ছুঁয়ে শপথ করেন তার দুই নাতনির হত্যার প্রতিশোধ তিনি নেবেন, আর তাতে যদি তাকে তার পুরনো কাজে ফিরতে হয় তাতেও তিনি ফিরবেন। তিনি এই হত্যার প্রতিশোধ চান। দুটো মেয়ে যাদের কোনো শত্রুই নাই, কি কারণে তাদেরকে মরতে হলো? ধরে নিলাম যে প্রথমে যে মারা গেছে সে ভুল করে ফেলেছিল, কিন্তু এই যে ঋতুসর্পা সে কি করেছে, একে কেন মারা হলো, এসব রহস্য কিন্তু নানা বাড়তে থাকে গ্রামবাসীর মনে, বিষ্ণুসর্পার মনেও, তার স্ত্রীর মনেও। দুই মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক হয়ে যান বিষ্ণুসর্পার নির্মলা লামসি। তো ঘটনাটা কিন্তু এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, এই ঘটনার দ্বিতীয় অংশ সংগ্রহ করার জন্য মাস্টারি ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে যার কাছ থেকে উনি এই ঘটনার প্রথম অংশ পেয়েছিলেন তার সাথে উনি যোগাযোগ রাখছেন। উনি চেষ্টা করবেন যে কেন এই ঋতুসর্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কোন প্রভাবে, আর এই যে লালু লামসি ঋতুসর্পার যিনি নানা উনি কেন এই তান্ত্রিক বিদ্যা ছেড়ে দিয়েছিলেন, উনি কি আসলেই পরবর্তীতে প্রতিশোধ নিতে পেরেছিলেন ওই তিলক পিশাচদের উপরে, এটা কিন্তু সংগ্রহ করার চেষ্টা চলছে। উনি অনেকটাই সংগ্রহ করে ফেলেছেন, মাসফিক ভাই আমাকে জানিয়েছেন, লিখতেও সময় লাগবে, দেখা যাচ্ছে এগুলো পুরোপুরি লিখতে গেলেও বেশ দেরি হয়ে যেতে পারে, আমাদের এপিসোডটাও প্রচারিত হতে দেরি হয়ে যেতে পারে, এই জন্য প্রথম অংশটা উনি পাঠিয়ে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই অংশটুকু আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে, তিলক পিশাচদের সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। আমরা পরবর্তীতে দ্বিতীয় অংশ পেলে তিলক পিশাচদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর বল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন টু আমরা আপলোড করছি, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে ভয়ের ঘটনা আপলোড করছি, সেখানেও সাবস্ক্রাইব করে সেই এপিসোডগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি থাকছে আপনাদের প্রিয় জিল্লুর রহমান ভাইয়ের পাঠানো, ওনার বাড়ি ময়মনসিংহের কোন একটি গ্রামে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের পার্শ্বক স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহের জিল্লুর রহমান ভাই। উনি এই ঘটনাটি যার কাছ থেকে পেয়েছেন তাকে উনি মামা বলে সম্বোধন করেন, তার আসল নাম হচ্ছে কামাল মিয়া। আর এই ঘটনার সাথে আরও একজন জড়িত আছে, এই কামাল মিয়ার যিনি বাবা সিরাজ নানা। তো যেহেতু কামাল মিয়াকে উনি মামা বলে সম্বোধন করেন তাই তার বাবাকে উনি নানা বলে সম্বোধন করবেন, এটাই স্বাভাবিক। ঘটনাটি ঘটেছিল 2000 বা 2001 সালের দিকে, তখন এই কামাল মামার বয়স 30-এর কাছাকাছি ছিল। কামাল মামা আর তার বাবা এই সিরাজ নানা দুজনেই কিন্তু রিক্সা চালাতেন। এই গ্রামে কিন্তু তখনও পাকা রাস্তা হয়নি, বর্তমান সময়েও এই গ্রামের রাস্তা অধিকাংশই কাঁচা, সবুজ শ্যামল আর যান্ত্রিক কোলাহলমুক্ত ছবির মতো সুন্দর গ্রামটি। এখনও এই গ্রামে আসলে সত্যিকারের গ্রামের অনুভূতি নাকি পাওয়া যায় এমনটাই জানিয়েছেন জিল্লুর রহমান ভাই। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি, তবে গ্রামটি ময়মনসিংহ জেলারই কোন একটা গ্রাম। সিরাজ নানা পরিচিত ছিলেন সিরু নামে। সিরু নানার মতো সহজ সরল হাসি খুশি আর শখের মানুষ খুব কমই দেখা যায়। সিরু নানা বিশাল বড় সাইজের ঘুড়ি বানিয়ে চিকন নাইলনের দড়ি দিয়ে সেই ঘুড়ি উড়াতেন। তার এক একটা ঘুড়ি টিনের ঘরের এক একটা বেড়ার মতো বড় ছিল। প্রায় এক সপ্তাহ সময় নিয়ে সিরু নানা ঘুড়ি বানাতেন, বাঁশের ফ্রেম আর লাল শালু কাপড় দিয়ে ঘুড়ি বানাতেন সিরু নানা। তারপর ভাতের মার অথবা বার্লি দিয়ে লাল শালু কাপড়ে প্রলেপ দিয়ে কাপড় বায়ুরোধী করা হতো, যেন বাতাস বের হয়ে না যায়। সিরুনানা ঘুড়ি উড়াতেন সন্ধ্যাবেলায়, সেই ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হতো ছোট একটা হারিকেন। রাতের আকাশে হারিকেনের আলো দেখলেই বোঝা যেত সিরুনানা ঘুড়ি উড়াচ্ছেন। ঘুড়ি আকাশে ওঠানোর পর ঘুড়ির যে সুতা, এটা গাছের দড়ির সাথে, গাছের একটা জায়গার সাথে উনি বেঁধে রাখতেন। তো সকালবেলা ঘুড়ি নামিয়ে আবার কাজে যেতেন এই সিরুনানা। জিলুর রহমান ভাই জানিয়েছেন, ওনার জীবনের যে প্রথম ঘুড়িটা, এটা কিন্তু এই সিরুনানাই বানিয়ে দিয়েছিলেন। জিলুর রহমান ভাই সিরুনানা আর কামাল মামা দুজনের রিক্সাতেই চড়েছেন, যেহেতু ওনারা রিক্সা চালাতেন। সিরুনানা মারা গেছেন 2007 সালে। কামাল মামা এখন আর রিক্সা চালান না, অন্য কাজ করেন। তার ছেলে এখন বড় হয়ে গেছে, তার ছেলে চাকরি করে। কামাল মামার ছোটবেলা থেকে একটা বিশেষ শখ ছিল, সেটা হচ্ছে কুকুর পালন করা। তার পালিত কুকুর বৃদ্ধ হয়ে মারা গেলে আর একটা কুকুরের বাচ্চা সংগ্রহ করে পোষ মানিয়ে পালতেন। তার বাড়িতে থাকার ঘর থেকে একটু দূরে উঠানের এক প্রান্তে কুকুরের জন্য আলাদা ছোট একটা ঘর ছিল। গ্রামে হাঁস মুরগি রাখার জন্য যেমন ছোট ঘর বানানো হয়, তেমনি ছিল এই কামাল মামার কুকুরের থাকার ঘর। কামাল মামা কয়েকদিন পর পর কুকুরকে পুকুরে নামিয়ে শ্যাম্পু দিয়ে দারুণ করে গোসল করিয়ে দিতেন। কামাল মামা রিক্সা করে যাত্রী নিয়ে যেখানে যেতেন, তার কুকুর রিক্সার পেছন পেছন সেখানেই যেত। এমনও হতো কামাল মামা কুকুরের অজান্তেই রিক্সা নিয়ে পাশের ইউনিয়নের বাজারে গেছেন, সেখানে গিয়ে এলাকার কোনো যাত্রী পাওয়ার আশায় বসে আছেন, ঠিকই তার কুকুরটাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। কামাল মামা তার কুকুরের চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারতেন না। কামাল মামা যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর কুকুরকে দোকান থেকে পাউরুটি বা এই জাতীয় কোনো খাবার কিনে দিতেন। কামাল মামা আর ওনার এই কুকুরের বন্ধুত্ব আশেপাশের 3 গ্রামের মানুষ ও আশেপাশের সকল বাজারের মানুষজন জানত। বিশেষ করে রিক্সার পিছনে কুকুর যাওয়ার দৃশ্য সবাই দেখত, সবার চোখেই সেটা পড়ত। বাজারের দোকানদার এমনকি রিক্সার যাত্রীরাও ওই কুকুরকে কিছু না কিছু কিনে দিত। এই বিশেষ কারণে কামাল মামা অধিক পরিচিত ছিলেন। 2000 বা 2001 দিকে তার পালিত যে কুকুরটা ছিল তার নাম ছিল জাম্বু। বেশ মোটাচাদা ছিল, তো তাই গ্রামবাসী তাকে জাম্বু নাম দিয়েছিল। জাম্বু ছিল লাল রঙের পুরুষ কুকুর। জাম্বুর মাথা ও কপালে কিছুটা সাদা রং ছিল। তখন বিটিভিতে গুলসানোবার নামে একটা সিরিয়াল হতো শুক্রবার 8টার বাংলা সংবাদের পর। খুবই জনপ্রিয় ছিল এই সিরিয়াল। গ্রামে তখন বিনোদনের মাধ্যম ছিল রেডিও ও ক্যাসেট প্লেয়ার। হাতে গোনা 2-3টি বাড়িতে টেলিভিশন ছিল। বিদ্যুৎ ছিল না, ব্যাটারি বাজার থেকে চার্জ করে এনে টিভি দেখানো হতো। কামাল মামার বাড়ি ছিল গ্রামের বাজারের সাথেই, আর বাজারে কয়েকটি দোকানে বিদ্যুৎ ছিল। রাতে শত শত মানুষ বাজারের দোকানে টিভি দেখত। কোন এক শুক্রবার কামাল মামা রিক্সা নিয়ে বাজার থেকে ফিরছেন, তখন টিভিতে 8টার সংবাদ চলছে। সংবাদ শেষ হলে গুলসানোবার দেখা শেষ করে বাড়িতে যাবেন কামাল মামা। এদিন জাম্বু আবার কামাল মামার সাথে ছিল না। মামা রিক্সা নিয়ে বাজারে এসে দেখেন জাম্বু বাজারে তার জন্য অপেক্ষা করছে। এই সময় গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী কামাল মামাকে ডাক দেন, তার মেয়ে আর মেয়ের স্বামীকে তাদের বাড়ি দিয়ে আসতে হবে। একে তো গ্রামের মুরব্বী, তারপর কামাল মামার রেগুলার যাত্রী, তিনি তো আর না করতে পারলেন, এদিকে মন খারাপ, আজ গুলসানোবার দেখতে পারবেন না। কামাল মামা যাত্রী নিয়ে পুনরায় রিক্সা নিয়ে চলছেন, পেছনে পেছনে তার বিশ্বস্ত কুকুর জাম্বু ছুটে চলছে। যাত্রী নামিয়ে কামাল মামা বাড়িতে ফিরে আসছেন। রাত আনুমানিক 10টার বেশি হবে, রিক্সার নিচে হারিকেন জ্বলছে, অন্ধকার রাত। কামাল মামা রিক্সার সাথে সাথে সমান গতিতে জাম্বুও আসছে। জাম্বুর কষ্ট হবে বলে কামাল মামা মোটামুটি স্বাভাবিক গতিতে রিক্সা চালাচ্ছেন। কামাল মামা গ্রামের কাছাকাছি এসে গেছে, বিল পার হলেই বাজার। দূর থেকে বাজারের দোকানের বৈদ্যুতিক বাতির আলো দেখা যাচ্ছে। পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মাঝখানে বিশাল এক বিল, রাস্তাটা ঠিক বিলের মধ্য দিয়ে। বিলের মধ্যে দিয়ে এই রাস্তাটুকু প্রায় 1.5 কিলোমিটার মতো হবে। এইটুকু পথের মাঝখানে একটা ছোট কালভার্ট ছিল একদিকের পানি অন্যদিকে যাওয়ার জন্য। কামাল মামা লক্ষ্য করলেন একটু দূরে রাস্তার যে কালভার্টটা রয়েছে, ওই রাস্তার কালভার্টে কোন একটা প্রাণী বসে আছে। রিক্সা নিয়ে আর একটু কাছাকাছি আসার পর তার মনে হলো কালভার্টের ঠিক মাঝখানে একটা কালো রঙের কুকুর বসে আছে। তবে কুকুরটা আকারে অনেকটাই বড় আর কুচকুচে কালো। কামাল মামা রিক্সা থেকে থেমে গেলেন, বা রিক্সা নিয়ে থেমে গেলেন ওই রাস্তার ওখানে। কামাল মামা রিক্সা চালিয়ে কুকুরের সাইড দিয়ে চলে যেতে পারতেন। তিনি চিন্তা করলেন এত বড় কুকুর যাওয়ার সময় যদি পায়ে কামড় দেয়, আর এটা কুকুর না হয়ে অন্য প্রাণী হলে তো আরো বিপদ। তাই ওই কুকুরটা থেকে 10-12 হাত দূরে কামাল মামা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে কামাল মামার কুকুর জাম্বু রাস্তার ওই প্রাণীটাকে দেখতে পেরে অসম্ভব রকমের ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। জাম্বু রিক্সার সামনের চাকার কাছে দাঁড়ানো আর কামাল মামা রিক্সার সিটে বসে আছেন, রিক্সা থামিয়ে সিটে বসে আছেন। এই সময় কিন্তু রিক্সায় কোনো যাত্রী ছিল না। কামাল মামা খেয়াল করেন জাম্বু ঘেউ ঘেউ করছে আর রাগে নিজের পা মাটি মানে নিজের পা দিয়ে মাটি আছড়াচ্ছে, আচর দিচ্ছে আর কি মাটির উপরে। রাস্তার ঠিক মাঝখানে ওই কুকুর আকৃতির প্রাণীটা বসে আছে সামনের দিকে তাকিয়ে। কামাল মামা রিক্সা ও জাম্বুকে নিয়ে ওই প্রাণীটার পেছন দিকে দাঁড়ানো। এক সময় জাম্বুর ঘেউ ঘেউ শব্দে বিরক্ত হয়ে প্রাণীটা এদিকে তাকায়, তাকিয়ে মুখ হা করে ঘর ঘর শব্দ করে, সেও ভয় দেখায় জাম্বুকে। কামাল মামা ওই কুকুরটার ঘর ঘর শব্দ শুনে আর জ্বলন্ত আলোকিত চোখ দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ কামাল মামা কুকুর পোষে বহু বছর ধরে। দেশি বা বিদেশি যেই জাতের কুকুর হোক না কেন, কুকুর শব্দ করবে ঘেউ ঘেউ করে, কুকুর তো বাঘের মতো এরকম ঘর ঘর শব্দ করবে না। আর এই কুকুরটার চোখ এমন কেন? মনে হচ্ছে রাগে চোখের মধ্যে জলজল হলদে আলোর আগুন জলজল করছে। ওই প্রাণীটা এদিকে তাকানোর পর জাম্বুর ঘেউ ঘেউ স্বর পাল্টে গেছে। কামাল মামা বুঝতে পারেন কিছু একটা এখানে হচ্ছে। জাম্বু গলা ফাটিয়ে এবার ঘেউ ঘেউ করছে আর রাগে পা মাটিতে আঁচড়াচ্ছে ঠিকই, কিন্তু জাম্বু প্রচুর ভয় পাচ্ছে ওই কুকুরের মতো প্রাণীটাকে। জাম্বু চেষ্টা করছে ঘেউ ঘেউ করে ওই প্রাণীটাকে ভয় দেখাতে। এক পর্যায়ে ওই প্রাণীটা বসা থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে জাম্বুর দিকে কয়েক কদম এগিয়ে আসে। এটা যখন কামাল মামা দেখেছে, কামাল মামা ভয়ে রিক্সার পেডেল থেকে পা তুলে সিটের উপর নিয়ে আসে, মানে পা দুটো গুটিয়ে নিয়ে আসে। জাম্বু সাহস করে ওই কুকুর আকৃতির প্রাণীটার দিকে এগিয়ে যায় আর শব্দ করতে থাকে। কামাল মামা সাহায্যের জন্য চিৎকার করে কাউকে ডাক দেওয়ার সাহসও পাচ্ছে না, এতে করে ওই প্রাণীটা যদি তার উপর ঝাঁপিয়ে পড়ে এই ভেবে। ওই প্রাণীটা জাম্বু মুখোমুখি হয়ে একে অপরকে শব্দ করছে পিছিয়ে যাওয়ার জন্য। জাম্বু শব্দ করছে যাতে করে ওই প্রাণীটা পিছিয়ে যায়, ওই প্রাণীটা ওরকম ঘর ঘর বাঘের মতো শব্দ করছে যাতে করে জাম্বু পিছিয়ে যায়। কিন্তু জাম্বু ভয় পেয়ে পিছিয়ে পড়া বা সরে পড়ার মতো কুকুর না। হঠাৎ জাম্বু আর ওই প্রাণীটা একে অপরকে আক্রমণ করে বসে। একসময় একে অপরকে কামড় দিয়ে ধরে গড়াগড়ি করতে থাকে আর গড়াগড়ি করতে করতে রাস্তার নিচে ধান খেতে পড়ে যায়। ধান খেতে প্রচুর আলোড়ন হচ্ছে দুজনের মারামারিতে। এই সুযোগে কামাল মামা কিন্তু রিক্সা নিয়ে চলে যেতে পারতেন। জাম্বুর এই বিপদে কামাল মামা কিন্তু কাপুরুষতা করেননি। হঠাৎ কামাল মামার মনে পড়ে রিক্সার যাত্রী বসার সিটের নিচে তার টর্চ লাইট রাখা আছে আর রিক্সার নিচে হারিকেনের সাথে চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার এটাও আছে। কামাল মামা টর্চ বের করে রিক্সার নিচ থেকে লোহার তৈরি পাম্পার বের করে বাম হাতে টর্চ লাইট আর ডান হাতে লোহার পাম্পার নিয়ে এগিয়ে গেলেন জাম্বুকে বাঁচাতে। কামাল মামা সামনে এগিয়ে দেখেন রাস্তার নিচে ধান খেতে জাম্বু আহত হয়ে পড়ে আছে, কিন্তু ওই প্রাণীটা আশেপাশে নাই। জাম্বুর সাথে পরাজিত হয়ে পালিয়ে গেলেও সেটা তো দেখা যাওয়ার কথা, তাই না? কারণ ধান ক্ষেত দিয়ে কোনো প্রাণী দৌড়ে গেলে ধান ক্ষেতের নড়াচড়া দেখে কিন্তু বোঝা যায়। কামাল মামা ধরে নিলেন হয়তো এখানে আশেপাশে আছে ওই প্রাণীটা, তাই দেরি না করে জাম্বুকে কোলে তোলার মতো করে ধরে তাড়াতাড়ি রিক্সার উপরে তুলে বসালেন। জাম্বুর কপাল আর মাথা রক্তাক্ত এবং পিঠ থেকে আর পা থেকে রক্ত পড়ছে। জাম্বুকে রিক্সায় যাত্রী যেখানে বসে আর কি, বা বিশেষ করে যাত্রীর পা যেখানে রাখার স্থান আর কি, ওই স্থানে তাকে বসালেন আর চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার ওটাও আবার উপরে সিটের নিচে রেখে দিলেন। কামাল মামা কোমরে লুঙ্গির সাথে পেঁচিয়ে টর্চ লাইট রেখে রিক্সায় উঠে পেডেল দেওয়া শুরু করলেন। যত দ্রুত এই জায়গা পার হতে হবে এটাই চিন্তা ওই কামাল মামার মাথায়। তখন হয় কি, ওই আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে উনি আবারও চিন্তা করছেন যে আচ্ছা ওই প্রাণীটা যদি আবার আক্রমণ করে তখন কি হবে, এইটারও তো একটা প্রিপারেশন রাখার দরকার। আর জাম্বু তো এখন নিজেই আহত, ও তো এখন আর হেল্প করতে পারবে না। মূলত এই কারণেই ওই টর্চটাকে উনি এমনভাবে আবার কোমরের সাথে রাখেন যাতে করে ওই টর্চটা দিয়েও আঘাত করা যায়। আত্মরক্ষার জন্য কিছু একটা রাখতে হবে। কিছুটা পথ রিক্সা নিয়ে অতিক্রম করার পর কামাল মামার মনে হলো রাস্তার নিচে ধান ক্ষেত দিয়ে কিছু একটা এগিয়ে চলছে ওনাদের সাথে সমান তালে। কামাল মামা রিক্সা নিয়ে যেদিকে আগাচ্ছে সেটাও ধান ক্ষেত দিয়ে সেদিকে এগোচ্ছে। জিনিসটা যে ওই প্রাণী ছাড়া আর কিছু না এটা কিন্তু কামাল মামা নিশ্চিত। কামাল মামা বুঝে গেলেন ওই প্রাণীটা জাম্বুর সাথে যুদ্ধ করে এখন আর সামনে আসার সাহস পাচ্ছে না। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে ওই প্রাণীটা নেই। কামাল মামা স্বস্তি নিয়ে রিক্সা চালাচ্ছেন বেশ দ্রুত। বাড়িতে গিয়ে জাম্বুর চিকিৎসা করতে হবে। হঠাৎ একটা বাতাসের ঘূর্ণি এসে কামাল মামা রিক্সার চারপাশে ঘুরতে লাগলো, মানে বান কুড়ালি যেটা হয় আর কি, ঘূর্ণিবায়ু। সাধারণত গ্রীষ্মকালে মাঠঘাট বা খোলা জায়গায় ঘূর্ণিঝড়ের মতো এরকম ঘূর্ণিবায়ু দেখা যায় অল্প সময়ের জন্য। বাতাসের এমন ঘূর্ণি হলে আশেপাশের শুকনো পাতা খড়কুটো বাতাসে উঠতে উঠতে কিন্তু উপর দিকে উঠে যায়। তখন বৈশাখ মাস ছিল, কারণ কিছুদিন আগে গ্রামের বাজারে বৈশাখী মেলা হয়েছে। বাতাসের ঘূর্ণির কারণে রাস্তার ধুলোয় কামাল মামার চোখ খুলে রাখা আসলে অসম্ভব হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে উনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর ধুলো কমলে আবার পেডেল দেওয়া শুরু করেন। এখন বাতাসের ঘূর্ণি থেমে গিয়ে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হল। বাতাস কামাল মামার সামনের দিক থেকে আসছে। বাতাসে মনে হচ্ছে রিক্সা পেছন দিকে টেনে নিয়ে যাবে। কামাল মামা রিক্সায় প্রাণপণে পেডেল দিচ্ছেন সামনের দিকে যাবার জন্য। জাম্বু আবার রিক্সার উপরে উঠে বসা থেকে দাঁড়িয়ে ঘেউ ঘেউ শুরু করেছে। কামাল মামা টর্চ বের করে আশেপাশে দেখলেন। তার ধারণা জাম্বু হয়তো আবার ওই প্রাণীটাকে দেখে ঘেউ ঘেউ করছে। কামাল মামা কিন্তু এবার কিছুই দেখতে পেলেন না, উনি প্রাণপণে পেডেল দিয়েই চলছেন রিক্সায়। কামাল মামার এটাও একটা স্পষ্ট মনে আছে যে সেদিনের ওই ঝড়ে কোনো বজ্রপাত বা মেঘের শব্দ ছিল না, এমনকি বিজলি চমকানোর কোনো আলো ছিল না, শুধু প্রবল বেগে বাতাস ছিল। রাস্তায় কালভার্টে কুকুর আকৃতির প্রাণী দেখা থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সব স্বাভাবিক ব্যাপার। কামাল মামা একবার জন্য চিন্তা করেননি এটা প্যারানর্মাল কোনো কিছু। হ্যাঁ, মাথায় একটু এসেছিল, কিন্তু সামগ্রিক বিবেচনায় এটা ওভাবে প্যারানর্মাল কিছু ওনার মাথায় সেভাবে কাজ করেনি। কামাল মামা রিক্সা নিয়ে বাজারে চলে আসেন। বাজারের সকল দোকান বন্ধ, শুধু মসজিদের সামনে একটা বৈদ্যুতিক বাতি চলছে। ঝড় অতিক্রম করে আসার পর পরিশ্রম আর ক্লান্তিতে তার মনে হচ্ছে বাড়ি পর্যন্ত মনে হয় আর যেতে পারবেন না। কামাল মামা রিক্সা নিয়ে বাড়ি পৌঁছে ঘরের সামনে রিক্সা রেখে স্ত্রীকে ডাক দেন দরজা খুলতে। রিক্সা থেকে নেমে কামাল মামা খেয়াল করেন আজ অন্ধকার কম মনে হচ্ছে। দরজা খুলতেই উনি ঘরে ঢুকে কাপড় ও হলুদ এনে জাম্বুর ক্ষতস্থানে লাগিয়ে দেন। ততক্ষণে কামাল মামার বাবা সিরুনানা বের হয়ে তাকে বকাঝকা শুরু করেছেন। গ্রামে প্রায়ই ছেলে পেলে ভিসিআর ভাড়া করে এনে সিনেমা দেখে। আজকে এই কামাল মামা মনে হয় সারা রাত সিনেমা দেখে এসেছে, এই জন্যই মূলত সিরুনানা বকাঝকা করছেন। কামাল মামা প্রতিমধ্যে ঘটে যাওয়া সব ঘটনা বলার পরও কিন্তু সিরুনানা বিশ্বাস করে না। কিসের ঝড়? কোনো ঝড় বাতাস তো আজকে রাতে হয়ই নেই, মিথ্যা কথা বলারা জাগা আবাস না, এভাবে বলে তাকে বকাঝকা করছে। জাম্বুর এই অবস্থা দেখার পর ওই দিন বাড়িতে কেউ তার কথা বিশ্বাস করেনি। ভিসিআর দেখলে তো জাম্বুর এই অবস্থা হতো না, আর জাম্বু অন্য কুকুরের সাথে মারামারি করেও এইরকম জখম হওয়ার কথা না। তাছাড়া জাম্বুর সাথে মারামারি করে এমন জখম করবে এমন কুকুর কিন্তু আশেপাশের কয়েক গ্রামেও ছিল না। এসব তর্কাতর্কির এক পর্যায়ে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। আজান শুনেই কামাল মামা মানসিকভাবে একটু সাহসও পান, কিন্তু পরক্ষণে আবার ভয় পান। কেননা কামাল মামার ধারণা এখন সর্বোচ্চ রাত 11টা বাজার কথা, অথচ ফজর আজান দিচ্ছে, উনি এতক্ষণ কোথায় ছিলেন বা কি করেছেন? এখন তো সর্বোচ্চ রাত 11টা বাজতে পারে, কারণ উনি ওই যে যাত্রী নামিয়ে দিয়ে যে ওই পথ দিয়ে আসছিলেন তখন রাত 10টার কাছাকাছি বাজে। তো এতক্ষণ ধরে তো উনি বাড়িতে আসছেন, এক ঘন্টার উপরে সামান্য যদি হয়ে থাকে তাও তো হয়তো বড় জোর 11:30 বাজে, কিন্তু ফজরের আজান দিচ্ছে মানে কি? এটা তো হওয়ার কথা না। এইবার কামাল মামার কথাবার্তার ব্যবহারে একটা ভয়ের ছাপ লক্ষ্য করা গেল, মানে সবাই তখন এটা খেয়াল করেছেন। ভোরের আলো ফোটার পর রিক্সা যে খুব একদম ধুলো বালিতে একাকার হয়ে গেছে এটাও কিন্তু উনি বুঝতে পারলেন। দিনের বেলা এটাও জানা গেল ওই দিন এলাকায় কেউ ভিসিআর আনেনি। সুতরাং কামাল মিয়া যা বলেছে, কামাল মামার সাথে যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। সবাই ভেবেছে যা হয়েছে তা ওই পর্যন্ত সীমাবদ্ধ, কারণ গ্রামে রাস্তাঘাটে বা বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু দেখে ভয় পায়, এগুলো পরবর্তী জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। এই ঘটনার রেশ যে কামাল মামার পিছু ছাড়বে না তা তো কেউ জানত না। কামাল মামার ভেতর একটা চাপা ভয় বাসা বেঁধেছিল। ওই রাতে বাড়ি আসতে আসতে কিভাবে সারা রাত পার হলো এই ব্যাপারটা তার মন থেকে দূর হচ্ছিলই না। একদিকে মনে চাপা ভয়, আর একদিকে জাম্বু অসুস্থ। তাই বেশ কিছুদিন কামাল মামা রিক্সা না চালিয়ে এলাকায় অন্য কাজ করেন, কারণ রিক্সা চালালে জাম্বু তার পিছনে পিছনে আসে। এখন জাম্বু তো এটাতে করে অভ্যস্ত হয়ে গেছে, সে অসুস্থ শরীর নিয়ে পিছু পিছু ঘুরবে, এটা দেখতেও যেমন কামাল মামার কাছে ভালো লাগবে না, আবার জাম্বুকে ছাড়া উনি রিক্সা চালাবেন এটাও তার কাছে ভালো লাগছিল না। এই সমস্ত চিন্তা করেই উনি কয়েকদিন রিক্সা না চালিয়ে অন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো বেশ কিছুদিন পর কামাল মামা আবার রিক্সা চালানো শুরু করেন, তবে উনি সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফেরত আসতেন। বাড়িতে ফিরতে একটু দেরি হলেও প্যাসেঞ্জার নিয়ে আসতেন, একা একা ফিরতেন না। এরই মধ্যে ঘটে আরেকটি ঘটনা। তখন গ্রামে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটত, বিশেষ করে রাতের বেলাতে আর কি। সিচকে চোরেরা এই কাজ করত, বা কিছু সিধেল চোর ছিল এরাও এই কাজ করত, সিধ মানে কেটে চুরি করত। কামাল মামারা যেহেতু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িতে কিন্তু চোর আসার কথা না। তবে বাড়িতে রিক্সা থাকতো, তাই রিক্সা চুরি হওয়ার ব্যাপারে তারা সাবধান থাকত। একবার অন্য গ্রামের একটা লোক, যিনি চোর হিসাবে আশেপাশের গ্রামে খুবই কুখ্যাত ছিল, চুরি করতে গিয়ে কয়েক জায়গায় ধরাও পড়েছে, উত্তম মধ্যমও খেয়েছে। একদিন মধ্যরাতে সেই চোর কামাল মামার বাড়িতে আসছেন, তখন কিন্তু সাথে সাথে জাম্বু তাকে ধাওয়া করে। এক পর্যায়ে চোর জাম্বু থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয়। ততক্ষণে জাম্বুর ঘেউ ঘেউ শব্দ আর দৌড়াদৌড়ির পায়ের শব্দে কয়েকবার মানুষজন টের পেয়ে যায়, চোরকে পানিতে থাকা অবস্থায় ধরে ফেলে। তবে তার কাছে চুরি করা কোনো মালামাল পাওয়া যায়নি বিধায় তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। সেও গণপিটুনি থেকে বাঁচতে বলেছিল, আমি কামালের কাছে একটা বিশেষ দরকার এসেছিলাম, কুকুর আমাকে ধাওয়া করছে, পানিতে না নামলে জাম্বু আমাকে কামড় দিত। তবে সে যে রিক্সা চুরি করতে এসেছে গ্রামবাসী কিন্তু এটা নিশ্চিত, কারণ চোর হিসাবে তার তো একটা ব্যাপক কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সে এমনি এমনি রাত বিরেতে কামাল মামার বাড়িতে আসবেন, এত ভদ্র মানুষ আবার সে না। কামাল মামাদের ঘর ছিল বাঁশের চটার বেড়া আর সন দিয়ে তৈরি একটা ছাউনি আর কি, মানে ছাদটা সন দিয়ে তৈরি ছিল। বাড়ির সামনের উঠোনের দিকে যে রুমটা, ওই রুমে থাকতো কামাল মামার মা বাবা। এক গভীর রাতে জাম্বুর ঘেউ ঘেউ শব্দে শিরুনানার ঘুম ভেঙে যায়। তখন জাম্বু অসুস্থ ছিল, তাই জাম্বু তার ছোট ঘরে থাকত, খুব একটা বাইরে বের হতো না। রাতের বেলা যে সবসময় ঘরে থাকতো তা না, বাইরে উঠোনে শুয়ে থাকত, বৃষ্টি টিষ্টি হলে ঘরের ভিতরে যেত। এমনিতে জাম্বু সারা রাত বাড়ির চারপাশে ঘোরাঘুরি করত, কখনো কখনো উঠোনে শুয়ে ঘুমাতো আর কি। বাড়িতে অপরিচিত কেউ কিংবা শেয়াল জাতীয় কোনো প্রাণী এলে জাম্বু তাড়িয়ে দিত। শিরুনানা উঠোনে কারোর উপস্থিতি অনুভব করেন, ঘেউ ঘেউ শুনে বোঝা যাচ্ছে জাম্বু তার ঘর থেকে উঠোনে বের হয়ে ঘেউ ঘেউ করছে। চোর সন্দেহ করে শিরুনানা বিছানা থেকে উঠে বাঁশের যে চটার বেড়া একটু ফাঁকা করে বাইরের উঠোনে দেখার চেষ্টা করে। উনি দেখেন বিশাল লম্বা একটা মানুষ উঠোনে দাঁড়িয়ে আছে। মানুষটা এমনভাবে পাটা ফাঁকা করে দাঁড়িয়ে আছে, তার দু পায়ের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা, আর শিরুনানা মানুষের কোমর অবধি দেখতে পাচ্ছে, পা থেকে কোমর পর্যন্ত, যতখানি লম্বা ততটুকু দেখতে পাচ্ছে। একটা সাধারণ মানুষ তো এতটুকু লম্বা হতে পারে না। শিরুনানা কিন্তু বাইরের ওই অবাবটার কোমর পর্যন্ত দেখতে পেয়েছে, ঘর থেকে উঁকি দিয়ে দেখার কারণে উপরে তো চালও ছিল, যার কারণে সম্পূর্ণটা তো দেখতে পাইনি। ওই অবাবটা ঘটাং দাঁড়িয়ে আছে আর জাম্বু সেটার সামনে দাঁড়িয়ে ঘেউ 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 করছে। শিরুনানা ভয়ে কি করবে বুঝে উঠতে পারছেন না। তিনি কামালকে ডাক দেন এবং জাম্বুকে উদ্দেশ্য করে বলেন, এই জাম্বু চুপ চুপ থাক। কামাল মামা ঘুম থেকে উঠে উনিও বুঝেছেন হয়তো বা চোর বা কোনো প্রাণী এসেছে। শিরুনানা আর কামাল মামা টর্চ নিয়ে জোরে জোরে কথা বলতে বলতে বের হয়ে দেখেন জাম্বু উঠোনে দৌড়াদৌড়ি করছে আর ঘেউ ঘেউ করছে, এছাড়া আর কেউ নেই। মনে হচ্ছে জাম্বু কাউকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে, কোনো মানুষকে হয়তো বা অন্য কোনো প্রাণীকে। রাতে শিরুনানা কাউকে কিছু না বলে শুয়ে পড়েন, কামাল মামা কিন্তু কিছুই দেখেন নাই। সকাল হলে বিস্তারিত খুলে বলেন। কামাল মামার সাথে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার মতো মানে গত রাতের এই ঘটনা যে কেউ মিল খুঁজে পাবেন আসলে এটাও বুঝতে পারছিলেন না। তবে এই ঘটনাটা আসলে ওভাবে তেমন কেউ আমলে নেয়নি। জিন বা অশরীরী এগুলো যাই হোক, এগুলো তার কুসংস্কার নয়, এদের উপস্থিতি আছে বলেই মানুষের চোখে পড়ে, এটা তো স্বাভাবিক। আর ওনারা তো অতি সাধারণ মানুষ, কেউ জাদুটোনা বা কেউ বান মারবে বা জিন জ্বালিয়ে দিবে তাদের উপরে, এইটা তো আসলে মানে তার ধারণা ছিল। তারা তো কারো ক্ষতি করে না, দিন আনে দিন খায়, কারোর সাথেও নাই পাশেও নাই। আর ব্যাপারটা এমন যে পরপর আরো কয়েকদিন এমন কিছু দেখলে বা ঘটলে তারা নিশ্চিত হতো যে তারা জিন ঘটিত কোনো সমস্যায় পড়েছে। একবার দুইবার কিছু দেখে ভয় পেলেই যে এটা জিনের সমস্যা হয়ে গেছে এটাও তো আসলে বলা মুশকিল। প্রকৃতপক্ষে তাদের একজন ওই সময় বিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া উচিত ছিল। তো যাই হোক, জামু বেশ সুস্থ হয়ে ওঠে আর কামাল মামাও রিক্সা চালানো শুরু করেছেন। তবে সে কিন্তু আর রাত করে একা বাড়িতে ফেরে না, কখনো রাত হয়ে গেলে যাত্রী সহ বা দুজন রিক্সা চালক একই এলাকার গল্প করতে করতে রিক্সা চালিয়ে চালিয়ে একসাথে ফিরত। এর মধ্যে কিন্তু আর কোন ধরনের কোন ঘটনা ঘটেনি। পাশের গ্রামের এক বাজারে এক রাতে নাটকের আয়োজন করা হয়। কামাল মামার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে সেই বাজার। কামাল মামা আর আরেকজন ওই একই এলাকার রিক্সা চালক, তার নাম হচ্ছে সুলেমান, একসাথে রাতে নাটক দেখতে যায়। তারা দুজনেই রিক্সা বাড়িতে রেখে হেঁটে গিয়েছে নাটক দেখতে। কামাল মামার সাথে ছিল জাম্বু। রাতে এক পর্যায়ে এই সুলেমান আর কামাল মামা পৃথক হয়ে যায়। তখন তার মোবাইল ছিল না যে কল করে বলবে আমি অমুক জায়গায় আছি তুই এখানে আয়। তো নাটক কিন্তু তখন শেষ হয়নি, বেশ রাত হয়েছে। নাটক বলতে যে যাত্রা পালা আর কি। কামাল মামা বাড়িতে ফিরবেন, সুলেমানকে যেহেতু একটা জায়গায় বিদায় দিয়ে ফেলেছেন আর কি, এখন একা একাই হাঁটতে শুরু করেছেন। আশেপাশে কিন্তু অনেক মানুষ, কেউ আসে নাটক দেখতে, কেউ ওর বাড়িতে ফেরত যাচ্ছে। রাস্তায় কিন্তু মানুষের অভাব নেই, আর সাথে তো বিশ্বস্ত কুকুর জাম্বু আছেই। অন্ধকার রাতে কামাল মামা টর্চ নিয়ে বাড়িতে আসছেন। পথ প্রায় শেষের দিকে নিজের এলাকায় এসে পড়েছেন। রাস্তায় তার গ্রামের শুরুর দিকে এই রাস্তার সাথে ছিল একটা আম গাছ, দুই পাশে বিস্তীর্ণ ধান খেত, মাঝারি আকৃতির ছাতার মতো গোলাকার ছিল সেই আম গাছ। এই গাছের আমের স্বাদ সমস্ত এলাকার মানুষের কাছে খুবই পরিচিত ছিল, খুব সুমিষ্ট ছিল, আর এই আমগুলো ছিল আঁশবিহীন, তাই মানুষের কাছে খুবই পছন্দের ছিল এই গাছের আম। আমের স্বাদের মতোই আরেকটি নাম ডাক ছিল এই গাছের, হরহামেশাই। রাতে চলার পথে এই আম গাছের কাছে অনেকেই অনেক কিছু দেখে নাকি ভয় পেয়েছে। খ্যাতি অখ্যাতি দুটোই ছিল বলে আম গাছটি সকলের কাছে বিশেষ পরিচিত ছিল। 2026 সালেও কিন্তু এই আম গাছটি এখনো আছে। যাই হোক, তখন রাতে বাজার থেকে ফিরতে সময় তো একটু লাগেই, তখন কি করতো যদি বেশি কারো দেরি হয়ে যেত অন্য দিকে ঘুরে যেত, তবুও রাতের বেলা এই আম গাছ এড়িয়ে চলত। আবার এই আম গাছ থেকে একটু ডানে 2-3টা ফসলের ক্ষেত পার হলে চিকন খালের মতো একটা পানি চলাচলের রাস্তা ছিল। বর্ষাকালে এখানে বেশ মাছ পাওয়া যেত, তাই অনেকে ছিপ জাল বড়শি বা মাছ ধরার যা যা সরঞ্জাম আছে সেটা নিয়ে এখানে এসে মাছ ধরত। কামাল মামার সাথে রাস্তায় আগে পিছে তো অনেকেই ছিল, বাড়ির যত কাছে আসছেন রাস্তার মানুষজন তত কমছে। একসময় উনি একা হয়ে আম গাছটির কাছাকাছি এসে পড়েন। একটু দূর থেকেই টর্চের আলো উনি দেখেন সুলেমান ঠিক আম গাছের নিচে আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কামাল মামা আম গাছের কাছে আসা মাত্র জাম্বু সুলেমানকে দেখে ভয়ঙ্কর রকমের ঘেউ ঘেউ শুরু করে দেয়। জাম্বু কিন্তু সুলেমানকে খুব ভালো করেই চেনে জানে। সুলেমান জাম্বুকে আদর করে, বাজারে রুটি কিনে খাওয়ায়। জাম্বু কখনোই কিন্তু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ করেনি, সুলেমানকে দেখলেই সে লেজ নাড়ত, আদর চাইত, মাথায় হাত দিয়ে তাকে আদর করে দিতে হতো। কিন্তু সুলেমানকে দেখে জাম্বু ঘেউ ঘেউ করছে বিষয়টা কিন্তু স্বাভাবিক না। কামাল মামা জাম্বুকে ধমক দেয়, এই চুপ থাক, এ তো সুলেমান, চিনিস না, চুপ। জাম্বু চুপ না হয়ে উল্টো সুলেমানকে আক্রমণ করে বসে এমন একটা অবস্থা। কামাল মামা এসে বলে, কে সুলেমান, তুই আমাকে দেখে না আরেক দিকে চলে গে তোর বাড়ির দিকে, এখন আবার এদিকে আসিস কেন, একা একা এসে পড়ছিস। সুলেমান কোনো কথা বলে না, এক দৃষ্টিতে জাম্বুর দিকে তাকিয়ে আছে সুলেমান। এক পর্যায়ে জাম্বু আক্রমণ করে বসে সুলেমানকে। সুলেমান জাম্বুর ঘাড় ধরে এক টান দিয়ে ছুঁড়ে মারে ধান ক্ষেতের দিকে। একটা মানুষ কখনোই অন্তত 30 কেজি ওজনের একটা কুকুরকে এত দূরে ছুঁড়ে মারতে পারবে না। কামাল মামা রেগে সুলেমানকে মার দেয় এমন একটা অবস্থা, বলে এই তুই এটা কি করলি, দেখতেছিস না আমার কুকুরটা অসুস্থ। তখন সুলেমান বলে যে কি করছি মানে, তোর কুকুর আমাকে কামড় দিতে যাচ্ছে, আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, আমি কিছু করব না। ওদিকে হয়েছে কি, সুলেমান বলছে যে আমি ওইদিকে জাল পাচ্ছি, মাছ ধরা পড়ছে অনেক, আমি এই জন্য এখানে দাঁড়ায় আছি, তুই যা জাল নিয়ে আয়, আমি তোর জন্য তোর বাড়ির সামনে অপেক্ষা করব। এই বলে সুলেমান কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে দ্রুত রাস্তা ধরে এগিয়ে চলে গেল কামাল মামাকে রেখে। কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে সে আরেক দিকে চলে গেল। বিষয়টা কিরকম না, এদিকে ধান ক্ষেত থেকে উঠে এসেছে জাম্বু। জাম্বু ব্যথা পেয়েছে, এবার কিন্তু ঘেউ ঘেউ করছে না, জাম্বু একদম শান্ত হয়ে গেছে। রাস্তার দুই পাশে ধান খেতে তখন হাঁটু অবধি পানি। জাম্বু ধান খেতে পড়ে তার শরীরটা তো ভিজে গেছে। কামাল মামা জাম্বুকে রাস্তায় দাঁড়াতে বলে লুঙ্গি ভাঁজ করে পানি ভর্তি ধান ক্ষেতের আইল ধরে সামনে আগাচ্ছে। কামাল মামা খালের মতো ওই পানি চলাচলের রাস্তার কাছাকাছি এসে গেছে। এমন সময় তার পেছনে মানে রাস্তার দিকে পানিটা ঝাঁপ দিয়ে পড়ার মতো একটা শব্দ শুনে কামাল মামা থেমে গেলেন। একটু আগে জাম্বুকে পানিতে ছুঁড়ে মারার সময় এরকম একটা ঝপাত শব্দ হয়েছিল। পানিতে ঝপাত করে শব্দ হওয়ার সময় জাম্বুর মানে ঘেউ ঘেউ এরকম একটা আওয়াজ অল্প সময়ের জন্য হয়েছিল। কামাল মামা মনে করেছেন জাম্বু হয়তো বা পানিতে আসার জন্য ঝাঁপ দিয়েছে, তাই উনি একটু দূরে দাঁড়িয়ে জাম্বুর জন্য অপেক্ষা করছে। কামাল মামা মূলত ওই মাছের জালের কাছে যাচ্ছিলেন, যে সুলেমান যে জালের কথা বলছে আসলে কি ওখানে জাল পাচ্ছে, মাছ কি আসে নাকি, এটা একটা পরীক্ষা করার জন্য আর কি। এদিকে মিনিটখানেক হয়ে যায়, জাম্বু তো তার কাছে আসে না, এমনকি পানিতে হেঁটে আসলে ঝপঝপ শব্দ হওয়ার তো কথা, সে শব্দও নাই। এবার কামাল মামার মনে একটু খটকা লাগে, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কামাল মামা জালের কাছে যাবেন নাকি পিছনে জাম্বুর কাছে ফেরত যাবেন এটা চিন্তা করছেন। উনি ভাবছেন যেহেতু কাছেই এসে গেছি, জাল আর মাছ দেখি কি অবস্থা এখানে, তারপর যাই ওইদিকে। তো এক মিনিটের মধ্যে কামাল মামা মাছ ধরার স্থানে পৌঁছে দেখেন সুলেমান এখানে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো জাল বা মাছ কিছুই নেই। তখন এটা দেখে কামাল মামা কিন্তু বুঝে গেছেন যে উনি বড় এক বিপদে পড়ে গেছে, আর জাম্বুর সাথেও খারাপ কিছু হয়ে গেছে। এবার তার পালা, জাম্বুকে একা করে দিয়েছে, অর্থাৎ ওর একটা ক্ষতি করে ফেলেছে, আর তাকেও একদম একাকি করে ফেলেছে জাম্বুর থেকে আলাদা করে। প্রথমে জাম্বুকে আলাদা করেছে, মিথ্যা কথা বলে যে ওইদিকে মাছ আছে যা মাছ নিয়ে আয় এরকম কিছু কথাটা বলছে, উনিও লোভে পড়ে এদিকে চলে আসছে, সরল বিশ্বাসে তার কথা বিশ্বাস করছে। উনি বুঝতে পারছেন যে এই সুলেমান আসল সুলেমান না, এই কারণে জাম্বু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ শব্দ করে আক্রমণ করতে যাচ্ছিল। উনি আফসোস করছেন, কেন যে আমি জাম্বুকে থামালাম, আর ওর কথায় কেন যে এখানে আসলাম। এসব ভেবে কামাল মামার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। সুলেমান রূপী ওই জিনিসটা কামাল মামাকে তাচ্ছিল্য করে এত জোরে একটা হাসি দেয়, মনে হচ্ছে কামাল মামার কানের পর্দা ফেটে যাবে। আর ওই হাসির শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও কিন্তু শুনতে পাওয়ার কথা। বাঁচতে হলে কামাল মামাকে এখান থেকে পালাতে হবে। কামাল মামা এই চিন্তা করে পেছন দিকে ঘুরে দৌড় দিবে। কামাল মামা পিছনে ঘুরে দৌড় দেওয়ার সাথে মানে সাথে সাথে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে উনি পানিতে পড়ে যান। কামাল মামা দৌড় দেওয়ার জন্য পিছনে ঘুরতেই মনে হলো মুহূর্তের মধ্যে সুলেমান এসে তার ঠিক পেছনেই মাত্র 6 ইঞ্চি দূরে দাঁড়িয়ে পড়েছে। সুলেমানের সাথে ধাক্কা লেগেই কামাল মামা পানিতে পড়ে যান। ওখানে হাঁটু অবধি পানি ছিল। কামাল মামা পানিতে তার সাথে কি পেরে উঠবেন, সম্ভব না। তো উনি চিন্তা করে এখান থেকে উঠে ওনাকে দাঁড়াতে হবে, কিন্তু সেই সুযোগ তার হয়নি। চোখের পলকের মধ্যে সুলেমান রূপী সেই অভাবটা কামাল মামার পাশে এসে তার এক পা বুকের উপরে রেখে পানিতে চেপে ধরেন কামাল মামাকে। কামাল মামার মনে হচ্ছে আকাশটা যেন ভেঙে পড়েছে তার বুকের উপরে, এমন প্রচন্ড চাপ উনি অনুভব করছেন। মনে হচ্ছে বিশাল একটা পাহাড় তার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। পানিতে চিত হয়ে পড়ে থাকার কারণে তার মাথা মুখ পানির উপরে ভাসিয়ে রাখা তো অসম্ভব হয়ে গেছে। কামাল মামা বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে তার মনে হলো মরার আগে বাঁচার শেষ চেষ্টা করি, আল্লাহর নাম স্মরণ করে দুই হাতে প্রাণপণে চেষ্টা করে গায়ের সমস্ত শক্তি দিয়ে ওই অভাবটির পা বুকের উপর থেকে উনি সরাতে সক্ষম হন। পানিতে পড়ে থাকা আর তার শরীর পিচ্ছিল হয়ে যাওয়া, এই দুটোর কারণে অভাবটির পা আল্লাহর রহমতে উনি সরাতে পেরেছিলেন। অভাবটির পা সরিয়ে কামাল মামা দাঁড়ানোর সুযোগ পাননি, শুধু উঠে বসেছেন। এই অবস্থায় অভাবটি কামাল মামাকে ফুটবলের মতো মেরেছেন সজোরে এক লাথি। কামাল মামা ধান ক্ষেত থেকে ছিটকে পড়ে খালের মতো পানি চলাচলের সেই রাস্তায় পড়ে যান। এখান দিয়ে সমগ্র ধান ক্ষেতের পানির ধান ক্ষেতের যে মাঠ, এই মাঠের পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বুক অবধি পানি ছিল ওখানে। কামাল মামা খাড়া পার বেয়ে উপরে ওঠার চেষ্টা না করে সাঁতার বা হামাগুড়ি দিয়ে, অর্থাৎ যেভাবে পেরেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে এর হাত থেকে একটা নিরাপদ জায়গায় যেতে হবে এই চিন্তা করে। পার যেহেতু খাড়া আর পিচ্ছিল, তাই সে পারবে উপরে ওঠার চেষ্টা করে, আর এই চেষ্টাটা করতে উনি সময় নষ্ট করতে চাচ্ছিলেন না। আগে একটু দূরে নিরাপদ জায়গায় যাই, তারপর উঠি, এরকম একটা চিন্তা করেছেন আর কি। মানে উনি যেভাবে পারছেন আর কি, তখন মাথায় যেটা আসছে সেই অনুযায়ী উনি আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে আগাচ্ছেন। আবার মুহূর্তের মধ্যে সুলেমান রূপী সেই অভাবে সে কামাল মামাকে হাত দিয়ে পানি থেকে তুলে আবার দূরে ছুঁড়ে মারে। এবার কিন্তু সুলেমান রূপী সেই অবয়ব লম্বায় অন্তত 20 ফিট বা তারও বেশি হয়ে গেছে। সে পানিতে যাওয়ার সেই জলাশয়ে না নেমেই কামাল মামাকে হাত দিয়ে ধরে একদম উপর দিকে তুলে ফেলেছে, তারপর তাকে ছুঁড়ে মেরেছে। এভাবে কামাল মামার সাথে ওই অবয়বটির এই ধরনের ধস্তাধস্তি চলছে। কামাল মামা কতক্ষণ এভাবে অবয়বটির সাথে আসলে পেরে উঠবেন? আর উনি একটা সময় নিজের সেন্সার ধরে রাখতে পারেননি। ঠিক ওই সময় গ্রামের কয়েকজন মানুষ রাস্তা দিয়ে বাড়িতে ফেরত আসছে। তারা আম গাছের নিচে আসার পর ধান ক্ষেতের ভেতরে জলাশয়ের দিক থেকে পানিতে ঝাপটা ঝাপটি আর ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। শব্দ শুনে সবাই বুঝতে পেরেছে এই আম গাছ তো এখানে, এইখানে আশেপাশে যেহেতু ধস্তাধস্তির শব্দ হচ্ছে নিশ্চয়ই এখানে খারাপ কিছু হচ্ছে। সবাই একসাথে ওই ক্ষেতে নেমে জলাশয়ের কাছে যাওয়ার পর তারা কামাল মামাকে একটা জায়গায় চিত হয়ে পানিতে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। কামাল মামা যদি অচেতন হয়ে পানিতে উপর হয়ে থাকতেন তাহলে নিশ্চিত উনি শ্বাসরোধ হয়ে মারা যেতেন। কামাল মামাকে বাড়িতে নেওয়া হয়। সকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। পরদিন সকালে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছুদিন হসপিটালে থাকার পর কামাল মামাকে বাড়িতে আনা হয়। উনি প্রায় দীর্ঘ 3 মাস অসুস্থ ছিলেন। কামাল মামার বাম পায়ের হাঁটুর জয়েন্ট সরে গিয়েছিল। হসপিটাল থেকে চিকিৎসায় ঠিক হওয়ার পরও আগের মতো জয়েন্ট ঠিক হয়নি। হাঁটুর জয়েন্ট পরবর্তী জীবনে ভারী কাজ করতে গিয়ে আরো 2 বার সরে গিয়েছিল। ভারী কাজ করতে গিয়ে একটু এদিক ওদিক হলেই হাঁটুর জয়েন্ট কিন্তু সরে যায়। একটু ব্যালেন্স যদি একটু এদিক ওদিক হয়ে যায়, হাঁটুর এই সমস্যার জন্য উন্নত চিকিৎসা যে উনি করবেন সেই সামর্থ্য না ছিল না। এরপর থেকে কামাল মামা আর রিক্সা চালাতে পারেননি। বেশ অনেক বছর অন্য কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। এখন তার ছেলে বড় হয়ে চাকরি করেন, সংসারে হাল ধরেছেন। কামাল মামা বেকার বসে থাকেন না, তার স্বাদ অনুযায়ী বা সাধ্য অনুযায়ী উনি কাজ করেন। সেদিন রাতের ঘটনার পরদিন কামাল মামার প্রিয় কুকুর জাম্বুকে পাওয়া গিয়েছিল। সেই প্রথম দিন রিক্সা করে নিয়ে আসার সময় রাতে যে কালভার্টের উপর কুকুর আকৃতির প্রাণীটা দেখা গিয়েছিল আর কি, সেই কালভার্টের উপর জাম্বুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। কামাল মামা রাতে নাটক দেখে আসার সময় যে জায়গায় ওই অবয়বের আক্রমণের শিকার হয়েছিলেন সেখান থেকে ওই কালভার্টের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সেই রাতে জাম্বুর সাথে কি ঘটেছিল তা অজানাই রয়ে গেল। ওই অবয়বটির জাম্বুর প্রতি রাগ ও আক্রোশ ছিল বলেই জাম্বুকেও সে মেরে ফেলেছিল। মূল টার্গেট ছিল কামাল মামা নাকি জাম্বু, এই রহস্য আজও রহস্যই হয়ে আছে। ধারণা করা হয় কামাল মামা রাতে চলার পথে ওই অবয়বটির সামনে পড়ে যান, কিন্তু কামাল মামাকে প্রথমে সে ভয় দেখায়নি, এমনকি ক্ষতি করার চেষ্টা পর্যন্ত করেনি। জাম্বু সেটাকে বিপদ ভেবে আগে আক্রমণ করেছিল, তাই জাম্বু ও কামাল মামার সাথে তার শত্রুতা তৈরি মানে বা শত্রুতার সৃষ্টি হয়েছিল আর কি। বিলের মধ্যে এই রাস্তার কালভার্টের স্থানে নাকি পাকিস্তান আমলে শ্মশান ছিল। গ্রামের ওই দিকটায় একটা হিন্দু পল্লী ছিল বা হিন্দু গ্রাম ছিল। স্বাধীনতার পর শ্মশান এখান থেকে এমনিতেই সরে যায় আর কি, সময়ের কারণে বা আশেপাশের পারিপার্শ্বিকতার কারণে। কারণ বর্ষাকালে কেউ মারা গেলে বিলের এখানে পানির কারণে দাহ করতে খুব সমস্যা হতো। আর এই কালভার্টে বাস করে এক শক্তিশালী পানির দেও বা জিন। এর আগেও এটা অনেকের চোখে পড়েছে। কেউ দেখে পাশ ফিরে চলে আসলে বা কোনো চিৎকার চেঁচামেচি না করলে বা বিরক্ত না করলে এ নাকি কারো ক্ষতি করে না। বেশ কয়েকজন তান্ত্রিক এটাকে বশ করতে চেয়েছে কিন্তু পারেনি। তান্ত্রিক এটাকে আহ্বান করলে সে আসে কিন্তু বশ হয় না। এই ঘটনার পর কিন্তু কোনো ওঝা ফকির বা তান্ত্রিকের আশ্রয় নেননি কামাল মামার পরিবারের কেউ। তারা ভেবেছেন এতে যদি ওই অবয়বের সাথে কামাল মামার বা তার পরিবারের সবার মধ্যে একটা চিরস্থায়ী শত্রুতা বেঁধে যায়। তবে সিরুনানা কোথা থেকে যেন একটা তাবিজ এনে দিয়েছেন কামাল মামাকে শরীর বন্ধ রাখার জন্য। কামাল মামাকে অনেক বছর সেই তাবিজ কোমরে বেঁধে রেখেছেন। এখন আর কোনো তাবিজ রাখেন না কামাল মামা। সেই রাতে আল্লাহর রহমতে যদি জাম্বু না থাকতো কামাল মামার সাথে আরো খারাপ কিছু হতে পারত। জাম্বুকে মারতে তার কিছুটা সময় লেগেছিল, তা না হলে নাটক দেখে ওই মানুষগুলো ফিরে আসার আগেই ওই অবয়বটি কামাল মামাকে হয়তোবা মেরেই ফেলত। এভাবে একটা কুকুর তার জীবন দিয়ে তার মনিবকে রক্ষা করেছে। জাম্বুর ঘটনা বলতে গিয়ে কামাল মামা কিন্তু কান্না করে দিয়েছিল। তবে জাম্বুর মৃত্যুর পর জাম্বুর রিপ্লেসমেন্ট আনার জন্য উনি কখনোই আর অন্য কোনো কুকুর পোষেননি। এখনো উনি কোনো কুকুর পোষেন না, ওই জাম্বুর স্মৃতি নিয়েই আছেন। জাম্বুর আগে উনি অনেক কুকুর পেলেছেন, সেগুলো বিদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু জাম্বুর স্থলাভিষিক্ত উনি কাউকে আর আনেননি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে প্রভু ভক্তি, এটা কিন্তু কুকুর একটা বিশেষ গুণ। তারপরও কুকুর কেন শ্রেষ্ঠ হতে পারেনি, এর পিছনে অন্য একটা কারণ হচ্ছে হিংসা। আমরা দেখি এক কুকুর আর এক কুকুরকে দেখলে কিন্তু ঘেউ ঘেউ করে। কুকুরের মধ্যে হিংসা জিনিসটা মারাত্মক, যার কারণে তাদের মধ্যে প্রবল প্রভুভক্তি থাকলেও এই হিংসার কারণে তারা কিন্তু একে অন্যের সাথে লড়াই করতে থাকে। আর এই সমস্যাটা কিন্তু আমরা আমাদের মানুষের মধ্যেও কিন্তু দেখি। একে অপরকে হিংসা করি, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, কর্মক্ষেত্রেই হোক আর যেখানেই হোক, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হোক এটাও আমরা চাই না। এটা কিন্তু শুধু মানুষের মধ্যে রয়েছে বিষয়টা এরকম না, এটা প্রাণীর মধ্যেও রয়েছে। আমরা বিভিন্ন সময় এটা দেখতে পাই যে এক এলাকায় আমাদের যদি আধিপত্য থাকে, সেখানে আর কারো উপস্থিতি আমরা সহ্য করতে পারি না। এটা পশুদের মধ্যেও রয়েছে, তো পশুদের মধ্যেও যা রয়েছে আমাদের মধ্যেও তা রয়েছে, তাহলে আমাদের সাথে আর ওদের সাথে পার্থক্য থাকলো কোথায়? প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু ঘটনা এখানে শেষ করছি না। শেষ করছি না বলতে, এই আমাদের জিল্লুর রহমান ভাই উনি দুটি ঘটনা পাঠিয়েছেন, এই দুটি ঘটনা মিলেই একটি ঘটনা আকার আমরা বলব, পরের ঘটনায় চলে যাই। তো এই যে ঘটনাটা যে গ্রামে ঘটেছিল, এই ঘটনাটা মাদ্রাসা কেন্দ্রিক। ফিফা বিশ্বকাপ ফুটবল 1994 শুরু হওয়ার কিছুদিন আগের ঘটনা। ঘটনার স্থান ময়মনসিংহ জেলারই কোন একটা গ্রাম। গ্রামের অবস্থান ছিল উপজেলা থেকে বেশ অনেক দূরে, ছবির মতো সুন্দর গ্রাম। গ্রামের বাজারের একটি দোকানে এবং ডিপ টিউবওয়েলে পল্লী বিদ্যুৎ সংযোগ ছিল। বাজারের ঠিক পূর্ব পাশেই মাদ্রাসাটার অবস্থান। মাদ্রাসার সাথে একটা মসজিদও ছিল। মাদ্রাসার পূর্ব দিকে বিস্তীর্ণ বিল আর ধান ক্ষেত, তাই গরমের সময় পর্যাপ্ত বাতাস থাকত ওই মাদ্রাসায়। মাদ্রাসার সামনে একটা টিউবওয়েল ছিল, পাকিস্তান আমল থেকে এই মাদ্রাসার কার্যক্রম চলে আসছে। একটু ব্যতিক্রম ধর্মী ছিল এই মাদ্রাসা, কোরআন ও ইসলামিক শিক্ষা দেওয়া হতো মাদ্রাসায়। তবে মাদ্রাসাটি আবাসিক ছিল না, যারা হিফজখানায় পড়ত তারা সকালে ফজর নামাজের পরে আসত আর আসরের পর ছুটি হতো, আর যারা কোরআন বা নামাজ শিক্ষার পাঠগুলো পড়ত তারা আসরের পর আসত, এসার পর ছুটি হতো। বেতন হিসাবে মাদ্রাসায় ধান চাল পাট এসব দেওয়া হতো, তবে কোনো টাকা পয়সা যে নেওয়া হতো না তা না, যে পারত সে দিত। সোজা কথা, যার যেটা সুবিধা সেটাই সে বেতন হিসাবে দিত, তবে টাকা পয়সা কম পাওয়া যেত, অন্যান্য জিনিস বেশি পাওয়া যেত। মাদ্রাসার প্রধান হুজুর, যাকে বড় হুজুর বা মোহতামিম বলা হতো, উনি ছিলেন অত্যন্ত ধার্মিক বুজুর্গ। তখন ওনার বয়স আনুমানিক 70 বা আরো বেশি হয়ে গেছে। উনি প্রায় 6 ফুট লম্বা ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। হুজুর একটি হেডলাইটওয়ালা সাইকেল চালাতেন, সাইকেলের চাকার সাথে ছোট ডায়নামো ঘুরলে হেডলাইট জ্বলত। হুজুর এই মসজিদ ও মাদ্রাসার দায়িত্বে প্রায় 40 বছর ছিলেন, ওনার মৃত্যু অবধি এখানকার দায়িত্বে উনি ছিলেন। তার বাড়ি ছিল 2 গ্রাম পরের একটা গ্রামে। বড় হুজুরের সাথে মাদ্রাসায় আরো 2 জন হুজুর ছিলেন। মাদ্রাসার সাথেই বাজার, বাজারে একটি মাত্র দোকানে বিদ্যুৎ সংযোগ ছিল, দোকানটা ছিল একটা ওয়ার্কশপ, সাইকেল রিক্সা মেরামত করা হতো আর টেলিভিশনের ব্যাটারিজ করা হতো এই দোকানে। দোকানের মালিকের নাম ছিল আবু তাহের। মাদ্রাসায় বড় হুজুরের গ্রামের এক গরিব এতিম ছেলেকে ভর্তি করা হলো, সেটার নাম আবুল খায়ের। তার বয়স ওই সময় ছিল আনুমানিক 10 বছর। আবুল খায়ের কোরআন শিক্ষা বিভাগে পড়ত রাতের বেলায়। মাদ্রাসা থেকে ওর বাড়ি যেহেতু অনেকটাই দূরে আর গরিব পরিবার, তাই বড় হুজুর আবুল খায়েরকে লজিং এর ব্যবস্থা করে দেন ওয়ার্কশপের মালিক আবু তাহেরের বাড়িতে। তো আবুল খায়ের তাহের মামার ওয়ার্কশপে দিনের বেলা টুকটাক কাজ করত। আবু তাহের মামার সকল ছেলে মেয়েদের চেয়েও বয়সে ছোট ছিল এই আবুল খায়ের। আর আবুল খায়ের মাদ্রাসায় বিনা বেতনে লেখাপড়া করতো আর কি। আবুল খায়ের মতো এমন অনেকেই ছিল যারা মাদ্রাসায় বিনা বেতনে পড়ত। খুব ভালোই যাচ্ছে আবুল খায়ের দিনকাল, দিনে ওয়ার্কশপ টুকটাক কাজ করে আর রাতের বেলায় মাদ্রাসায় লেখাপড়া করে। কিছুদিন পর মাদ্রাসায় আরেকটি নতুন ছাত্র ভর্তি হয় নাজেরা ও কোরআন শিক্ষা বিভাগে, মানে আবুল খায়ের সাথে আর কি। ছেলেটির নাম হচ্ছে ইয়াসিন। এই বিভাগে যারা পড়ে তারা মাগরিবের আজানের সময় মাদ্রাসায় আসে, এশার নামাজ শেষে তাদের ছুটি হয়ে যায়। ইয়াসিন আসতো মাদ্রাসার পূর্ব দিক থেকে, মানে ওই বিলের মধ্য দিয়ে। সাথের ছাত্ররা কেউ তার বাড়ির কথা জিজ্ঞেস করলে ইয়াসিন বলতো বিলের ওই পারে গ্রামে তার বাড়ি। মাদ্রাসা এশার নামাজের পর ছুটি হয়ে গেলে ইয়াসিনের আম্মা তাকে এগিয়ে নিতে আসতেন। ইয়াসিনের আম্মা কখনো মাদ্রাসার প্রাঙ্গণে আসতেন না, মাদ্রাসা থেকে একটু দূরে বিলের ধান ক্ষেতের আইলে দাঁড়িয়ে তাকে ডাকতেন। এই ইয়াসিন ছেলেটা কিন্তু বিনা বেতনে পড়াশোনা করত। মাদ্রাসার বড় হুজুর প্রায় প্রায় ইয়াসিনের কথা জিজ্ঞেস করত মাদ্রাসার অন্য হুজুরদের কাছে, ইয়াসিন কেমন পড়ে, দুষ্টামি করে কিনা, সব খোঁজ খবর নিত আর কি। এই কারণে অন্য হুজুরে মনে করত ইয়াসিন হয়তো বড় হুজুরের পরিচিত। এই ইয়াসিন ছেলেটা বাকি সবার থেকে একটু আলাদা ছিল, বিশেষ করে ওর আদব কায়দা এবং শিষ্টাচার। ইয়াসিন সকলের সাথে তেমন মিশত না, মানে একটু একাকি থাকতে পছন্দ করত। ইয়াসিনের সাথে আবুল খায়ের বেশ সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা মাদ্রাসায় একসাথে বসত পড়ার সময়। ইয়াসিন অত্যন্ত মেধাবী ছিল, ওই সময় নাকি মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র ছিল ইয়াসিন, বিশেষ করে ওখানে যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে আর কি। আরবি বর্ণমালা শেখার পর, রিডিং পড়া শিখে কোরআন পড়া শুরু করার আগে ছাত্ররা মাদ্রাসার সবাইকে কিন্তু কিছু মিষ্টি মুখ করায়। স্পেশালি ওই সময় বাতাসা খাওয়ানোর একটা প্রচলন বেশি ছিল, ওই সময় বাতাসা বেশি পাওয়া যেত আর কি। তো ওই সময় বাতাসা খাওয়ানোর একটা রীতি ছিল যে কোরআন যখন তারা ধরবে শুরু করবে তার আগে কিছু খাওয়ানো। ইয়াসিন যেদিন কোরআন শরীফ আরম্ভ করে সেদিন মাদ্রাসায় আসার সময় ইয়াসিন মাঝারি সাইজের একটা পাতিল কাগজ দিয়ে সেই পাতিলের মুখটা বন্ধ অবস্থায় মাদ্রাসায় নিয়ে আসছে আর কি। ইয়াসিনের পাতিলে কোনো বাতাসা ছিল না, পাতিল ভর্তি ছিল খেজুর। তখনকার সময় ইফতারের খেজুর বলতে নরম খেজুর চিনত গ্রামের মানুষ। আজুয়া বা মেরজুল সহ প্রসিদ্ধ জাতের খেজুর যেমন শুকনো ঝুরঝুরে হয়, গ্রামের মানুষ কিন্তু তখন এটা জানত না। ইয়াসিনের পাতিলে ছিল এমন শুকনো বড় বড় সুমিষ্ট খেজুর। এখনো কিন্তু গ্রামের অনেক মানুষ এই বড় বড় খেজুরগুলো ওনারা খেতে পারেন না, দাম বেশি। একটা সময় চ্যাপ্টা আকৃতির নরম খেজুর পাওয়া যেত, এটা আমরাও ছোটবেলায় খেয়েছি। গ্রামে কিন্তু এগুলো খাওয়ানো হয় বা ওটাই সহজলভ্য আর কি। একসাথে অনেক থাকে, দেখা যায় যে ঢাকার যে সদরঘাটে যে বাদাম তলি আছে এখানে গিয়ে দেখা যায় বস্তা ভর্তি, মানে বস্তার ভিতরে এগুলো থাকে আর কি, চ্যাপ্টা অবস্থায়। এগুলোই কিন্তু খুব সহজলভ্য ছিল, বিশেষ করে ইফতারের সময় এই খেজুরগুলোই সবাই খেতে একটা সময়। এখন তো এটার অনেক কিছু পরিবর্তন আসছে, অনেক ভালো ভালো খেজুর আসছে আর কি। তো যাই হোক, উপস্থিত সকল ছাত্র এবং হুজুরদের কাছে এটা ছিল জীবনের প্রথম একটা অভিজ্ঞতা। এমন সুমিষ্ট খেজুর পৃথিবীতে যা আছে এটা তারা আসলে কল্পনাই করতে পারেনি, আর এরকম খেজুর তারা প্রথমবার দেখল এবং খেল। এক হুজুর তো ইয়াসিনকে প্রশ্ন করেই ফেলল, ও ইয়াসিন, এই খেজুর তুমি কোথায় পেলে? উত্তরে ইয়াসিন বলেছিল, আমার মামা আরব দেশ থেকে এনেছে। ওই হুজুর তখন সকল ছাত্রদের খেজুরের বিচি এক জায়গায় রাখতে বলেন। খেজুর খাওয়া শেষ হলে ওই বিচিগুলো মাদ্রাসার চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই খেজুরের বিচি থেকে বেশ কয়েকটি গাছ নাকি জন্মেছিল, এখনো দুটি গাছ জীবিত অবস্থায় আছে। তবে অবশ্য সেই মাদ্রাসা আর নেই। তবে মাদ্রাসার কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়নি, সকালের কোরআন শিক্ষার মক্তব হিসেবে মাদ্রাসা এখনো টিকে আছে। এই ইয়াসিনের আর একটা আশ্চর্য গুণ ছিল, ইয়াসিন মাদ্রাসায় কারো কোনো কিছু হারিয়ে গেলে সেটা মুহূর্তের মধ্যে বলে দিতে পারত। একবার রাতে মাদ্রাসা ছুটির আগে এক হুজুর তার টর্চ লাইট খুঁজে পাচ্ছেন না। মাদ্রাসার সকল ছাত্রদের মাদ্রাসার আনাচে কানাচে টর্চ লাইট খুঁজতে বলেন হুজুর। তখন এই উপস্থিত ছিল ইয়াসিন, ইয়াসিন হুজুরকে বলে দেন, হুজুর বাজারে অমুকের দোকানে আপনি লাইট ফেলে আসছেন। হুজুর সন্ধ্যায় বাজারে ওই দোকানে গিয়েছিলেন, তাই একজন ছাত্রকে দ্রুত বাজারে পাঠানো হলো। বাজার মাদ্রাসা একদম কাছাকাছি, ওই ছাত্রটা টর্চ লাইট নিয়ে ফেরত আসে। ইয়াসিন সেদিন কিন্তু বাজারে যায়নি, এমনকি কেউ কোনোদিন ইয়াসিনকে বাজার তো দূরের কথা মাদ্রাসা প্রাঙ্গণের বাইরেও যেতে দেখেনি। হুজুর টর্চ লাইট যখন ফেরত পেলেন আর উনি বাজারে এটা মানে ফেলে এসেছেন, এটা তো ইয়াসিনের জানার কোনো কথাই না। এরকম আরো বেশ কিছু ঘটনা রয়েছে। প্রথম দিকে সবাই মনে করত ইয়াসিনের স্মরণ শক্তি ভালো, তাই কোনো জিনিস কোথাও দেখলে তার মনে থাকতো। আর ইয়াসিন এমনিতেই আল্লাহর রহমতে মেধাবী ছিল, তাই এই ব্যাপারটা কেউ সিরিয়াসলি ভেবে দেখেনি। মাদ্রাসার বড় হুজুর পবিত্র হজ করতে মক্কায় যাবেন, উনি বাকি হুজুরদের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে হজে চলে যান। বড় হুজুর হজে চলে যাওয়ার প্রায় 15 দিন পর ঈদুল আজহার কয়েকদিন আগে মাদ্রাসা বন্ধ দেওয়া হবে ঈদের জন্য। মাদ্রাসা বন্ধ দেওয়ার আগের দিন থেকে আবুল খায়েরকে পাওয়া যাচ্ছে না। আগের দিন রাতে মাদ্রাসা ছুটি হওয়ার পর থেকে সে বাড়িতে ফেরত আসেনি। আবু তাহের মামা ভেবেছে আবুল খায়ের হয়তোবা আজ রাতে মাদ্রাসায় থেকেছে। সকালে ফজরের নামাজ পড়তে গেলে ডেকে নিয়ে আসব। কিন্তু ফজরের নামাজের সময় জানতে পারা যায় যে আবুল খায়ের তো রাতেই চলে গেছে, মাদ্রাসা ঈদের জন্য আজ ছুটি দেওয়া হবে। আবু তাহের মামা তড়িঘড়ি লোক পাঠিয়ে দিলেন আবুল খায়ের বাড়িতে। আবুল খায়ের যদি তাদেরকে না বলে বাড়িতে না পৌঁছে থাকে তখন তো আর একটা ঝামেলা, যদি বাড়ির লোক না জানে আর বাড়িতে সে যে গিয়েছে এটা নিশ্চিত হওয়ার জন্যই মূলত এটা করছে, যেহেতু এই আবু তাহের মামার আন্ডারে সে ছিল। বাচ্চাটা যদি হারিয়ে যায় তাহলে তার পরিবার কোনো কি জবাব দেবেন, তারও তো একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে। এদিকে দেখা গেল সে বাড়িতেও নাই, দুই পরিবার মিলে সমস্ত গ্রাম খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথাও পাওয়া গেল আবুল খায়েরকে। খোঁজাখুঁজিতে আশপাশের গ্রামের মাদ্রাসায় পড়ুয়া সব ছাত্ররা জানতে পারে আবুল খায়ের হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় সব ছাত্ররা মাদ্রাসায় চলে আসে, কিন্তু সেদিন ইয়াসিন মাদ্রাসায় আসেনি। আবুল খায়ের কি ইয়াসিনের বাড়িতে বেড়াতে গেল কিনা, এদিকে ইয়াসিনও আজ মাদ্রাসায় আসেনি। কাল থেকে মাদ্রাসা বন্ধ, এই খবর তো তাকে দিতে হবে। পরদিন সকালে মাদ্রাসার হুজুর বেশ কয়েকজন ছাত্র আবুল খায়ের কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিলের ওই পারে গ্রামে যান। তারা কেউ এই ইয়াসিনের নাম তো দূরের কথা, ইয়াসিনের বাবার নামও কেউ জানে না, তবু সবাই বাড়ি বাড়ি গিয়ে ইয়াসিনের নাম বিস্তারিত বর্ণনা দিয়ে খুঁজতে লাগলেন। কিন্তু সেই গ্রামে ইয়াসিন নামে কোনো ছেলে খুঁজে পাওয়া গেল না। ইয়াসিন নামে অবশ্য একজনকে খুঁজে পাওয়া গিয়েছিল, তার বয়স প্রায় 90 কাছাকাছি। সবাই হতাশ হয়ে ফেরত চলে আসেন। এলাকায় বিরাট এক রহস্য সৃষ্টি হয়, মাদ্রাসা থেকে দুইজন ছাত্র নিখোঁজ আর একজনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, কে ইয়াসিন? আবুল খায়েরও ইয়াসিন এই দুইজনকে আসলে কোনো জায়গা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজে কোনো সন্ধান না পেয়ে একটা সময় আবুল খায়ের পরিবার ছেলেকে খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। আবুল খায়ের পরিবার ছেলেকে আসলে হারিয়ে ওনারা ধারণাই করেছিলেন যে ছেলেটা আসলে হারিয়ে গেছে, ও হয়তো ইচ্ছা করে কোথাও চলে গেছে, খুঁজে আর কি হবে। চেষ্টার তো আর কোনো কমতি করা হলো না। কুরবানিদের পর মাদ্রাসা খোলা হলো, নামাজ ও কোরআন শিক্ষা বিভাগের ছাত্রদের উপস্থিতি একেবারে কমে যায়। গ্রামবাসীরা চিন্তা করে কি ব্যাপার, কি হলো, ছেলে পেলে কমে গেল কেন? তবে এখানে একটা ব্যাপার ছিল, ওইখানে যারা পড়ত তাদের পরিবারের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করেছিল, এই জন্য তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায়নি। এই জন্য অল্প সংখ্যক স্টুডেন্ট আসছিল। ওই যে দুইজন স্টুডেন্ট হারিয়ে গেছে, গায়েব হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আর যারা আসতো মাদ্রাসায় তাদের সাথে তাদের অভিভাবকরা আসতো, আবার নিয়ে যেত এশার নামাজের পর নিয়ে যেত। কেউ একা তাদের সন্তানকে মাদ্রাসায় দিতই না। এদিকে বড় হুজুর হজ থেকে ফেরত আসেন, হুজুর ফিরে এসে মাদ্রাসায় বসেন। হুজুরের বাড়ি মাদ্রাসা থেকে আরো উত্তর দিকে ছিল। মাদ্রাসার সবার সাথে সাক্ষাৎ করে হুজুর আবুল খায়ের কথা বললেন। আবুল খায়ের ও ইয়াসিনের কথা হুজুর জানার প্রশ্নই আসে না, আর ওই সময় তো মোবাইল ফোনের প্রচলন ছিল না, থাকলেও ঢাকা শহরে সীমাবদ্ধ ছিল মোবাইল ফোন। বড় হুজুর জানান আবুল খায়ের বেঁচে আছে এবং সুস্থ সহি সালামতে আছে, আর এটা নিয়ে এখন আর কোনো আলোচনা করা যাবে না, তবে আজ রাতেই ব্যাপারটা সমাধান হবে। মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে এই অলৌকিক ব্যাপার। হুজুর তার বাড়িতে ফেরত যান এবং বলে যান উনি বাড়ি থেকে এসে মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের আগেই দুই গ্রামের শত শত কৌতূহলী মানুষ ছুটে আসে মাদ্রাসায়। আবুল খায়ের ও ইয়াসিন নিখোঁজ হয়েছে আজ প্রায় 27 হয়ে গেছে। হুজুর মাদ্রাসায় এসে মাগরিবের নামাজ পড়েন আর সব মানুষকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দূরে চলে যেতে বলেন। বড় হুজুর এশার নামাজের পর মাদ্রাসায় তার রুমে ঢুকে দরজা বন্ধ করেন। হুজুর বেশ অনেক সময় পর মাদ্রাসার যে রুমটা, যে রুমে উনি বসেছেন, সেই রুম থেকে বের হন। মাদ্রাসার বাকি দুই হুজুর এবং আবুল খায়ের অভিভাবকদেরকে ডেকে বড় হুজুর জানান ইয়াসিন মূলত ছিল একটি জিন। ইয়াসিনের বাবা এবং কাকারা হুজুরের ছাত্র, হুজুর তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ইয়াসিনের বাবা ও মা ইয়াসিনকে হুজুরের কাছে কোরআন শিক্ষা দিতে চেয়েছেন। আবুল খায়ের ও ইয়াসিনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে। ইয়াসিন আবুল খায়েরকে তাদের জিন রাজ্যে বেড়াতে নিয়েছে। সমস্যা বেঁধেছে এটা নিয়ে, ইয়াসিন সে তো আসলে বাচ্চা, বয়স কম, সে তাদের জগতের নিয়ম কারণও অনেকটা জানে না। জিন রাজ্যে সর্দার তো একজন থাকে, তাদের যে গোত্র, তো তার অনুমতি ছাড়া কোনো মানুষকে প্রবেশ করানো কিন্তু কঠিন অপরাধ। সর্দার ইয়াসিনকে এবং আবুল খায়েরকে বন্দী করে তাদের জেলখানায় রেখেছে। জিলহজ মাসের 1 ওদের দুজনের বিচার হওয়ার কথা ছিল। ইয়াসিনের বাবা হুজুরের সাথে স্বপ্নযোগে সমস্ত ঘটনা জানান, আর হুজুর জানান যে সর্দার জিনকে হজ থেকে উনি যখন ফিরবেন তখন উনি এটার একটা সমাধান করবেন, তবে এর মধ্যে সর্দার জিনকে উনি অনুরোধ করেছেন যে বিচার কার্য যেন উনি স্থগিত রাখেন। ইয়াসিনের বাবা সর্দারকেও কিন্তু বিষয়টা জানিয়েছেন। সর্দারও বলছেন হ্যাঁ ঠিক আছে, হুজুরের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাই হবে। আর হুজুর এটাও জানান যে যেহেতু অনেক জিনদেরকে উনি কোরআন শিক্ষা দিয়েছেন, তাই তার কথা সর্দার জিন রক্ষা করেছেন। আর বিচারে ইয়াসিন এবং আবুল খায়েরের বয়স বিবেচনায় সর্দার দুজনকেই ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আবুল খায়ের আর ইয়াসিন কখনো সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। ইয়াসিনের কাছ থেকে সেই ক্ষমতা তুলে নেওয়া হয়েছে, আর ইয়াসিন যেহেতু কোরআন শিখে গেছে তাকেও আর মাদ্রাসা আসতে দেওয়া হবে না। ইয়াসিন চাইলে স্বপ্নে আবুল খায়ের সাথে দেখা করতে পারবে, কিন্তু বাস্তবে না। আবুল খায়ের স্মৃতি থেকে জিন রাজ্যের যে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে সেটা মুছে দেওয়া হবে, এতে করে আবুল খায়ের বিন্দুমাত্র শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হবে না। ওই রাতের শেষ প্রহরে আবুল খায়েরকে পাশের গ্রামের একটা জঙ্গলের শিমুল গাছের নিচে নাকি রেখে যাবে। ফজর আজান হলে জঙ্গলে প্রবেশ করে দেখা গেল যে আসলে গাছের নিচে না, গাছের উপরে রাখা হয়েছিল, এবং এটাও বলা হয়েছিল যে আবুল খায়েরের চোখটা রুমাল দিয়ে বাঁধা অবস্থায় থাকবে, সেই রুমাল যেন কোনো মহিলা স্পর্শ না করে, আর এই রুমালটা হুজুরের কাছে দিয়ে দিতে হবে। তো হুজুর কিন্তু বেশ কয়েকজনকে আবুল খায়েরকে আনার দায়িত্ব দিয়েছিলেন। জঙ্গলটা ছিল পাশের গ্রামে, ফসলের মাঠের মধ্যে ছিল সেই জঙ্গল, জঙ্গলের চারপাশে শুধু ফসলের ক্ষেত, আশেপাশে কোনো লোকালয় ছিল না, মানুষ সচরাচর জঙ্গলের ভিতরে যেত না। আবুল খায়েরের বাবা মা সহ মাদ্রাসার দুই হুজুর এবং বেশ আরো অনেকেই ফজরের নামাজের অনেক আগে সেখানে পৌঁছে জঙ্গলের কাছে অপেক্ষা করতে থাকে কখন ফজরের আজান হবে আর কি, কখন ফজর আজান হবে এরকম চিন্তা করতে করতে একটা সময় ফজর আজান হয়ে যায়। ফজর আজান শেষ হলে সবাই জঙ্গলে প্রবেশ করে, সেই শিমুল গাছের নিচে আসে। শত বছর অধিক বয়স এই প্রকাণ্ড শিমুল গাছের, গাছের কাণ্ডে দড়ি বেঁধে ওঠার পর দেখা গেল গাছের দুই মোটা ডালের সংযোগ স্থলে একটা সংকীর্ণ জায়গা রয়েছে, সেখানে আবুল খায়ের হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে, রুমাল দিয়ে চোখ বাঁধা। তো দুজনে খুব ভালো করে আবুল খায়েরকে ধরে ঘুম থেকে জাগায় আর তাকে নিয়ে নিচে নেমে আসে আর কি। তবে হঠাৎ করে চোখ খুলে তাদেরকে দেখে আবুল খায়ের ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে যদি সে নড়াচড়া করে গাছ থেকে পড়ে যায় এ বিষয়ে কিন্তু দুজন সতর্ক ছিল আর কি। তো যাই হোক, আবুল খায়ের যখন নিচে নেমে আসে তাকে কথাবার্তা বলে স্বাভাবিক করা হয়। আর নিচে নেমে মা বাবা সহ আর অনেকের ডাক শোনে যারা তার পরিচিত, টর্চের আলোয়, তখন তো অতটা সকাল তো হয়নি আর কি, টর্চের আলোয় সবাইকে দেখার পর আবুল খায়ের স্বাভাবিক হয়। তো যাই হোক, আবুল খায়েরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই রুমালটা মাদ্রাসার বড় হুজুরের কাছে ফেরত দেওয়া হয়। পরবর্তী সময় আবুল খায়েরকে জিজ্ঞেস করা হলে সে বলতো, আমি ইয়াসিনের সাথে তাদের বাড়ি দেখতে গিয়েছিলাম, সে মাত্র একদিন বাড়ি ছেড়ে অন্য কোথাও ছিল। আবুল খায়ের গিয়েছিল কুরবানি ঈদের আগে, কিন্তু সে ফিরে আসার পর কুরবানি চলে গেছে। প্রথম দিকে এটা সে বিশ্বাসই করে না যে কুরবানি ঈদ চলে গেছে, সে বলে যে কুরবানি তো পরে। পরবর্তীতে আবুল খায়ের বেশ কিছুদিন বাইরে থেকে আরো কিছুদিন মাদ্রাসায় গিয়ে কোরআন পড়া শেষ করেছে। এই ঘটনার মাস তিনেক পর আবুল খায়েরকে শহরে কাজ শিখতে একটা ওয়ার্কশপে পাঠানো হয়। এরপর থেকে সে গ্রাম থেকে অনেক দূরে, বাড়িতে আসতেও সে অল্প দিনের জন্য আসতো আর কি। আবুল খায়ের বর্তমানে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি এখন নিজেকে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তিনি একজন ওয়ার্কশপের মালিক বর্তমানে। আবুল খায়ের ভাইয়ের ছেলে 2025 সালে এসএসসি পাস করেছে জিপিএ 5 পেয়ে। আবুল খায়ের ভাইয়ের আম্মা এখনো জীবিত আছেন। এই ঘটনা জিল্লুর রহমান ভাই ছোটবেলায় শুনেছেন, কারণ ওই গ্রামে ওনার আত্মীয় বাড়ি আছে, তাই নতুন করে আবুল খায়ের ভাইকে খুঁজে বের করে ওনার সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনা শুনেছেন। তারপর আবুল খায়ের ভাই যখন ফেরত এসেছেন তখন তো উনি বিস্তারিত কি হয়েছে জেনেছেন, তবে উনি কিন্তু ওই জগতের কোনো কিছুই মনে করতে পারেন না। আর আবুল খায়ের ভাই উনি নিজেই আপনাদের হরর ওয়ার্ল্ডে ওনার এই ঘটনা শেয়ার করার অনুমতি দিয়েছেন। প্রাসঙ্গিক কারণে ঘটনায় বেশ কিছু স্থানের নাম আমরা উল্লেখ করতে পারিনি, যাতে করে আবুল খায়ের ভাইকে কেউ শনাক্ত করে তাকে বিরক্ত না করে। অনেকেই তাকে বিরক্ত করতে পারে, তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করতে পারে, আর উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। যেহেতু আবুল খায়ের ভাইয়ের সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি, আর তার সাথে স্বপ্নযোগে ওই ইয়াসিন নামক জিনটার সাক্ষাৎ হয়েছে কিনা এই ব্যাপারে আবুল খায়ের ভাই কোনো কিছু বলতে অনীহা প্রকাশ করেছেন, কিছুই উনি বলেননি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, শুনলেন আমাদের জিল্লুর রহমান ভাইয়ের পাঠানো দুটি ঘটনা, পরপর আমরা শেয়ার করলাম দুটি ঘটনা, একটি ঘটনা আকারে আমরা প্রচার করেছি বা প্রচার করলাম আর কি। আমাদের আরো দুটি ঘটনা রয়েছে, প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের পাশক স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের তৃতীয় ঘটনায়। আবারও ধন্যবাদ জানাচ্ছি জিলুর রহমান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। তো চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের পার্শ্বক স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুসাফাত নামক স্থানে রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে। এই ঘটনাটি উনি ওনার এক কলিগ যার নাম হচ্ছে পিটার, যার বাড়ি কেনিয়াতে, তার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই পিটার কেনিয়ার কিতুই কাউন্টির কাম্বা গোত্রের একজন বাসিন্দা। এই কাম্বা গোত্রের বড় একটা অংশের লোকজন কালো জাদুতে নাকি পারদর্শী। এদের প্রায় সব কাজেই কালো জাদুর ব্যবহার করা হয়। পিটারের বাবা তাদের ওই অঞ্চলের একজন বেশ মাতব্বর বলতে হবে, বিশেষ করে যারা এই ধরনের কালো জাদুতে পারদর্শী, যারা একটু মাতবার গোছের আর কি, তাদেরকে নাকি স্থানীয় ভাষায় কিথিতা বলা হয়। বিশেষ করে যারা জাদুকরদের সর্দার হন তাদেরকে কিথিতা বলা হয়। পিটারের বাবার নাম বেশ একটু জটিল, মুস ইয়োকা। এই বানানটাও নাকি কঠিন, বানানটা লিখে পাঠিয়েছেন সাদিকুর রহমান ভাই। এই বানানটা পড়ে কিন্তু উচ্চারণটা করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। পিটার 2003 সালের দিকে তার বাড়ি ত্যাগ করে আর 2008 সালের দিকে দেশই ত্যাগ করে। প্রথমে লেবানন আর এখন সংযুক্ত আরব আমিরাতে আছে। তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে এখন সে ভালোই আছে। সে ছোটবেলা থেকেই তার বাবার করা এই কাজকে পছন্দ করত না, আর তাদের বংশ পরম্পরায় কিন্তু এই কাজ শিখতে হয়, অর্থাৎ পিটারকেও জাদু শিখতে হবে। কিন্তু ও যেহেতু এটা পছন্দ করত না, যার কারণে পিটার বাড়ি থেকে পালিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চলে যায়। সেখানে যাবার পর এই পিটার তার সাথে কাজ করা একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে। বিয়ে করার কিছুদিন পর তার বাবা খোঁজ পেয়ে তাকে নিতে আসলে সেখান থেকে পালিয়ে স্ত্রী সহ লেবাননে চলে যায়। এর ভিতরে আরো অনেক কিছু হয়ে গেছে যেগুলো আসলে পিটার শেয়ার করতে চায় না। এগুলো শেয়ার করলে তার বাবাকে মানুষের কাছে ছোট করা হবে। তো বিয়ের পরে তার বাবার আসলে দেখা যাচ্ছে যে এমন কিছু চিন্তা ভাবনা আসে যে পিটারকে ওই স্ত্রী থেকে সরিয়ে আনতে হবে। তারপর দেখা যাচ্ছে যে পিটারের এমন কিছু ক্ষতি করেছেন যার কারণে পিটার কি করেছেন, পিটার সৃষ্টিকর্তার কাছে নালিশ দিয়ে রেখেছেন। নিজের চোখে দেখা তার বাবার তিনটি কাজ শেয়ার করেছেন, তো সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। এক রাতে পিটারের পরিবার সবাই খাবার খেয়ে বসে আছে, গল্পগুজব করছে। হঠাৎ করে বাড়ির বাইরে থেকে পিটারের বাবার নাম ধরে কেউ একজন ডাকে। ডাক শুনে পিটারের বাবা বের হলে দেখা গেল একই গ্রামের একজন ব্যবসায়ী ভাই এসেছেন, যার সাথে আগে থেকেই পিটারের বাবা পূর্ব পরিচিত ছিলেন আর কি। ওই লোকটা কান্নাকাটি করছে। পিটারের বাবা জিজ্ঞেস করে হয়েছেটা কি, তখন সেই ব্যক্তি বলেন যে ভাই আমার তো সব শেষ। তখন পিটারের বাবা বলেন যে কি হয়েছে বলেন খুলে। তখন উনি বলছেন ভাই আপনি তো জানেন আমার দুইটা ব্যবসা আছে, চালের ব্যবসা আর সবজির ব্যবসা। বেশ কিছুদিন আগে আমি বেশ বড় দুইটা চালান তুলেছিলাম আমার গোডাউনে। আমার অর্জিত সম্পদের প্রায় এক তৃতীয়াংশ আমি বিনিয়োগ করেছি সেখানে। কয়েকটি বড় অর্ডার ছিল, এই কারণে আমি লাভের আশায় কাজটি করেছিলাম। কিন্তু আজ সন্ধ্যার পরে হঠাৎ আমার দুটি গুদামে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সন্দেহ কেউ একজন শত্রুতা করে এই কাজটি করেছে, এখন আপনি আমাকে সাহায্য করেন। সব শুনে পিটার বাবা বলেন ঠিক আছে আপনি অপেক্ষা করেন আমি আসতেছি। এই বলে তিনি ঘরে গিয়ে পিটারকে বললেন চল এই মুহূর্তে একটা আসন করা লাগবে। যেহেতু পিটার পরিবারের বড় সন্তান আর একমাত্র ছেলে, তাই তার বাবার অবর্তমানে তাকেই সব দায়িত্ব পালন করতে হবে। আর এই কারণেই পিটারকে তার বাবা সবসময় সাথে রাখতেন। পিটারকে নিয়ে আর সেই লোকটিকে নিয়ে পিটার বাবা চলে যান তাদের আসনের ঘরে। আর পিটারকে উনি নির্দেশনা দেন যাও ওই লোকের ওই গুদামে যাও, সেখান থেকে পুড়ে যাওয়া কিছু ছাই আর যে সমস্ত পণ্য পুড়ে গেছে এরকম পণ্যের অংশ বিশেষ সাথে করে নিয়ে আসবা। আর ওই যে লোকটা যিনি আসছেন তাকে বললেন যে আপনি আপনার কিছু ব্যবহৃত কাপড় আর শরীরে দুফোঁটা রক্ত আমাকে দিবেন। পিটারকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন তার বাবা, সাথে এক বাটি মাটি দিলেন, বললেন ছাই আর পুড়ে যাওয়া পণ্য ওঠানোর সময় এই মন্ত্র কিন্তু পড়তে হবে। যদি এগুলো হাতে নেওয়ার পরে পরিবেশ শান্ত থাকে তাহলে ভালো, আর যদি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় তাহলে এই মন্ত্র পাঠ বন্ধ না করে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় উল্টো হেঁটে চলে আসতে হবে। আর যদি কোনো কিছু তাকে বাধা দেয় তাহলে যেন মন্ত্র পড়তে পড়তে এই বাটিতে থাকা মাটি দিয়ে একটা বৃত্ত এঁকে এর ভিতরে চোখ বন্ধ করে বসে থাকে। পিটার গুদামে গিয়ে সব সংগ্রহ করার পর যখন চলে আসবে তখন শুরু হয় মনে হচ্ছে বিশাল এক ঝড়, এই বুঝি পিটারকে উড়িয়েই নিয়ে যাবে। ওই গোডাউনের মধ্যে এমন ঝড় শুরু হয়ে গেছে, পিটার চিন্তা করছে নিঃসন্দেহে এটা স্বাভাবিক কিছু না। তবুও মন্ত্র পড়তে পড়তে আসার জন্য সে চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে তার কাছে মনে হলো বাতাস তাকে খুব শক্তভাবে চারদিক থেকে চাপ দিচ্ছে, সে কোনো দিকেই এখন আর যেতে পারছে না। তখন সে তার বাবার দেয়া মাটি দিয়ে চারদিকে বৃত্ত এঁকে চোখ বন্ধ করে বসে থাকে। তখন হঠাৎ করে মনে হলো একটা নরম কিছু তার চোখের উপর এসে পড়ল, আর সে মাটি থেকে উপরে উঠে গেল। সে চোখ খোলার চেষ্টা করলেও খুলতে পারছিল না। তখন একটা গম্ভীর আওয়াজ, যা তার বাবার আওয়াজের মতো ছিল তবে এটি খুব মোটা ছিল, বলে ওঠে আমি হাত সরানোর আগ পর্যন্ত চোখ খোলার চেষ্টা করবে না। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হাত সরে গেল। পিটার চোখ খুলে দেখল তার বাবার সামনে সে বসে আছে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলো, কি ভয় পেয়েছ? পেয়ে বলল, না ভয় পাই নাই, তবে কে ছিল যে আমাকে এখানে নিয়ে এলো? তখন তার বাবা তাকে উত্তর দিল, এটা আমার ছায়া। এটা বাবার ছায়া, এটার অর্থ কি? তখন কিন্তু পিটারটা বুঝতে পারেনি, তবে এই বিষয় নিয়ে সে আর প্রশ্ন করেনি। কিছুক্ষণ পরে সেই লোকটা সবকিছু নিয়ে এলো। পিটার বাবা লোকটার কাছ থেকে সবকিছু নিয়ে তাকে বললেন যে আপনি পাশের রুমে বসেন, আমি আপনাকে ডাকব। তখন পিটারের বাবা ছাই পুড়ে যাওয়া পণ্যের অংশ বিশেষ, তারপর লোকটার জামা আর কয়েক ফোঁটা রক্ত একত্র করে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন, আর একটা পুতুলের সামনে হাত জোর করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখন হঠাৎ পুতুলের চোখগুলো দপ করে চলে উঠল। পিটার বলল যে আমার কাছে মনে হলো পুতুলটা জীবন্ত হয়ে উঠেছে। তখন নাকি পিটারের বাবা পুতুলটিকে সবকিছু বলল যে ঘটনা কি হয়েছে। তখন নাকি পুতুল কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আবার দপ করে চোখ জ্বলে ওঠে, আর ওই পুতুলের ভেতর থেকে কথা বলা শুরু হয়ে গেল। পুতুলটা বলল, এই লোকটার এক প্রতিবেশী দোকানদার হিংসা করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করিয়েছে। এই জাদুকর এই সমাজের না, অন্য গোত্রের, অন্য গ্রামের, অন্য সমাজের। এই বলে পুতুলটা আবার নিষ্প্রাণ হয়ে গেল। পিটারের বাবা লোকটাকে ডাকলেন আর সব বললেন যে তার পাশের দোকানদার তার উপর এই জাদুটা করে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে, তার ব্যবসা সুখ শান্তি নষ্ট করাই ছিল তার মেইন উদ্দেশ্য। তখন লোকটা বলল, এটি কাটানোর উপায় কি? তখন পিটার বাবা জিজ্ঞেস করলেন, আপনি কি শুধু এটা কাটাতে চান নাকি প্রতিশোধ নিতে চান? তখন লোকটা বলল, সে প্রতিশোধ নিতে চায়। এটা শোনার পর পিটার বাবা তাদের পাশে বসিয়ে তার কাজ শুরু করল। প্রথমে তিনি ব্যবসায়ীর উপর থেকে কালো জাদুর প্রভাবটা কাটালেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করে দিলেন। তিনি একটা পাত্রের মধ্যে পানি নিলেন আর সেখানে কিছু কালো মাটি এবং ওই পুতুলের শরীরের একটা সুতা, ওই পুতুলের কিন্তু জামা কাপড় পরানো ছিল, ওই জামার একটা সুতা কেটে সে ওই পানিতে দিল। হঠাৎ করে এই পানির মধ্যে একটা লোকের ঘুমন্ত চেহারা ভেসে উঠল। পিটার কিন্তু এটা দেখছে যে একটা লোক ঘুমাচ্ছে, এই ঘুমন্ত ব্যক্তির চেহারা ভেসে উঠেছে, আর এই চেহারার উপরে পিটারের বাবা একটা সুচ দিয়ে আঘাত করতে শুরু করল, আর পানি মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। এই জাদুটিকে নাকি কাইথি বা পানির আয়নার খেলা বলা হয় স্থানীয় ভাষায় আর কি। এটি সাধারণত পশুদের খেলার সময় এক পক্ষ অন্য পক্ষের পশুর উপর প্রয়োগ করে, যার ফলে ওই পশুটি পাগল হয়ে যায় আর হেরে যায়। পরের দিন নাকি দেখা যায় ওই ব্যবসায়ীর পাশের দোকানের লোকটা রাস্তায় পাগলের মতো ঘুরছে। এই গেল একটা ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। পিটারদের গ্রামেই নাকি হঠাৎ করে গবাদি পশু চুরি বেড়ে যায়। তখন গ্রামের অনেকেই পিটারের বাবার কাছে আসে এই সমস্যার সমাধানের জন্য। তখন পিটারের বাবা সবাইকে মাটি পরা দেন আর বলেন এগুলো গোয়ালঘরের চারপাশে ছিটিয়ে দেওয়ার জন্য। ওই রাতেই ঘটে একটা ঘটনা। সবাই তো গোয়ালঘরের চারপাশে ছিটিয়ে দিয়েছে, তো ওই রাতে কোনো একজন বাড়ির যে গোয়াল আছে ওখান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গেল। গ্রামের অনেকের সাথে পিটারও সেখানে গিয়ে দেখলেন যে এক ব্যক্তি একটি গরুর দড়ি ধরে গোয়ালঘরের ঠিক দরজার কাছে দাঁড়িয়ে আছে। লোকটা এমন ভাবে দাঁড়িয়েছিল সে যেন কোনো পাথরের মূর্তি। তার চোখ দুটো বড় বড় হয়ে খোলা, কিন্তু সে পলক ফেলতে পারছিল না। মনে হচ্ছিল সে অনেক চেষ্টা করছে পলক ফেলার জন্য, কিন্তু পারছে না। গরুটির দড়ি তার হাতে ধরা, কিন্তু সে এক কদমও নড়তে পারছিল না। গ্রামের লোকজন তাকে ধাক্কা দিলেও সে নড়ছিল না, এমনকি পড়েও যাচ্ছিল না। মনে হচ্ছিল তার পা মাটির গভীরে গেঁথে আছে। সে প্রচন্ড ঘামছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। লোকটির শরীর স্পর্শ করলে মনে হচ্ছিল আগুনের উপর হাত রাখা হয়েছে। তখন সেখানে থাকা কয়েকজন পিটারের বাবাকে ডেকে আনার চেষ্টা করলেন। পিটারের বাবা এসে যখন তার বিশেষ মন্ত্র পড়ে লোকটির কপালে কিছু পানি ছিটিয়ে দিল, তখন তার হাত থেকে গরুর দড়িটা এমনি এমনি খুলে গেল। ওই লোকটি তখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, জ্ঞান হারাল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে যা বলেছিল তা শুনে সবার রক্ত হিম হয়ে গিয়েছিল। সে আসলে চোর, এই গ্রামে হঠাৎ করে এই যে চুরির কাজগুলো সেই করছিল। সে যখন এই বাড়িতে চুরি করতে এসেছে, যখন এই গরুটা নিয়ে এসে বের হতে চেয়েছিল, হঠাৎ দেখল তার সামনে এক বিশাল আগুনের দেয়াল দাঁড়িয়ে আছে। সে যেদিকেই যেতে চাচ্ছিল সেদিকেই সেই দেয়াল তাকে ঘিরে তুলছিল। সে আরো বলল, হঠাৎ সে দেখতে পায় তার পায়ের নিচের মাটি সরে গিয়ে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল কিলবিল করছে। সে এক পা বাড়ালেই সাপে কামড়াবে, এই ভয়ে সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আর তার কানে বারবার এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসছিল, তুই যদি এক চুল নড়িস তবে এই সাপ তোকে গিলে খাবে। চোরটি কান্নাকাটি করে ওখানে উপস্থিত সবার কাছে পা ধরে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সে অন্যায় করেছে, তাকে যেন সবাই ক্ষমা করে দেয়। পিটার বলেছিল তার বাবা এক বিশেষ জাদু ব্যবহার করেছিল, এটাকে স্থানীয় ভাষায় উংগু বলা হয়। এটি সাধারণত শত্রুকে থামিয়ে রাখা বা চোর ধরার জন্য খুব পরিচিত কেনিয়ার একটা জাদু, যা এই কাম্বা গোত্রের মাঝে প্রচলিত রয়েছে। এই জাদুটা শুধু মানুষকে ভয় দেখিয়ে স্থির করে রাখে। এবার আসি তৃতীয় ঘটনায়। একদিন এই কিতুই জেলার এক সম্ভ্রান্ত কাম্বা পরিবার প্রধান পিটারের বাবার দরজায় হাজির হল। তিনি ছিলেন বৃদ্ধ। তিনি পিটারের বাবাকে ডেকে বের করলেন আর কাঁদতে কাঁদতে বললেন যে দেখুন, আমার পরিবারটাকে বাঁচাতে হবে। আমার পরিবারে পাঁচটা ছেলে ছিল, কিন্তু আজ আমার মাত্র একটা ছেলে বেঁচে আছে। ওই বৃদ্ধের চোখে মুখে ছিল চরম আতঙ্ক। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমার পাঁচ ছেলের মধ্যে তিন বছরের ব্যবধানে চার ছেলের মৃত্যু হয়েছে। অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি, তারা কেউ কিছুই বলতে পারেনি। সবাই বলেছে এসব স্বাভাবিক, আবার কেউ কেউ বলেছে কোনো জিনের আক্রমণ। তবে জিনের আক্রমণ থাকলেও এখন তো কোনো জিনের উপস্থিতি বোঝা যাচ্ছে না। এই করে করে চারটি সন্তান হারিয়েছে, এখন আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করেন। তখন পিটারের বাবা জিজ্ঞেস করলেন, ছেলেগুলো কিভাবে মারা গেল আমাকে একটু বিস্তারিত বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন ওই বৃদ্ধ বলতে শুরু করলেন যে প্রথম ছেলেটা কিভাবে মারা গেছে। প্রথম ছেলে একদিন মাঠ থেকে কাজ শেষ করে বাড়িতে আসে। বাড়ির প্রবেশ মুখে এসে সে হঠাৎ করে বুকের উপর হাত দিয়ে চিৎকার করতে থাকে। সবাই দৌড়ে গেলে দেখা গেল যে ছেলেটা এবার মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর কিছু বলার চেষ্টা করছে। এইভাবে সে মারা যায়। তার বুকে এবং পিঠে ছিল দুটি হাতের চাপের চিহ্ন, দেখে মনে হচ্ছিল কেউ যেন বড় দুটি হাতের পাঞ্জা দিয়ে তার বুক আর পিঠে চাপ দিয়ে রেখেছিল। এইভাবে সে মারা গিয়েছিল। ওই সময় দ্বিতীয় ছেলের মৃত্যু কিভাবে হলো, এবার বৃদ্ধ লোকটি বললেন, তার ছেলেটা খুব ভালো সাঁতারও ছিল। তাদের এলাকায় সাঁতার প্রতিযোগিতায় সে বেশ কয়েকবার জয়লাভ করেছে, কিন্তু সে একদিন হঠাৎ পানিতে ডুবে মারা যায়। যারা তার মৃতদেহ উদ্ধার করেছিল তারা বলে যে ছেলেটিকে কেউ গলা টিপে মেরেছে, তাও আর পানির ভেতরে, কেননা তার গলায় ছিল বড় বড় আঙ্গুলের দাগ। তৃতীয় ছেলেটা কিভাবে মারা গেল, এই ছেলেটা একদিন তার ছুরিতে ধার দিচ্ছিল। হঠাৎ করে তার মা দেখে সে বিড়বিড় করে কিছু একটা বলছে। তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা কি বলতেছিস? সে পেছন দিকে ফিরে তাকিয়ে চোখ বড় বড় করে একটা বিশ্রী হাসি দিয়ে নিজের গলা নিজে কেটে ফেলল। এভাবেই সে মারা গেল। চোখের সামনে নিজের সন্তানকে এভাবে শেষ হতে দেখলেন। সে কেন ছুরিতে ধার দিচ্ছিল, বিড়বিড় করে কি পড়ছিল, এটা তো বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো কিছু না। চতুর্থ ছেলে, এই ছেলেটা তৃতীয় ছেলের মৃত্যুর একদিন পরে রাতের বেলা হঠাৎ করে ঘুমের ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মা বাবা গিয়ে দেখলেন যে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্ত ঝরছে। মা বাবাকে দেখে সে চিৎকার চেঁচামেচি থামিয়ে হঠাৎ করে অট্ট হাসি শুরু করলো। হাসতে হাসতেই নাকি হঠাৎ করে ছেলেটা নিস্তেজ হয়ে গেল, অর্থাৎ সে ওই সময় মারা গেল। কে তাকে আঘাত করেছিল, কি হয়েছিল, কিছুই বোঝা গেল না। এই সমস্ত কথা বলে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন যে জনাব, আমার বংশ তো শেষ হয়ে যাচ্ছে আর একটা ছেলে বেঁচে আছে। তিন বছরে আমার চারজন যুবক ছেলেকে আমি হারিয়েছি। এখন এই ছেলেটাও প্রতি রাতে অদ্ভুত আচরণ করছে। সে মাঝরাতে কবরের দিকে দৌড়ে যেতে চায় আর বলে কেউ একজন তাকে ডাকছে। পিটারের বাবা শান্তভাবে সব শুনলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জিন বা সাধারণ কোনো জাদুর কাজ নয়। পিটার বাবা পিটারকে বললেন, পিটার, আজ আমাদের সরাসরি রক্ষক জিনদেরকে ডাকতে হবে। স্থানীয় ভাষায় এই রক্ষক জিনদেরকে আঙ্গাই বলা হয়। এই পরিস্থিতি সাধারণ তান্ত্রিকদের নিয়ন্ত্রণের বাইরেই থাকে। পিটারের বাবা ওই বৃদ্ধকে বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আসতেছি। এই বলে পিটারের বাবা একা তার আসন ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর তিনি বাইরে আসলেন। এইটুকু সময় তিনি একদম ঘামে ভিজে গিয়েছিলেন। বাইরে এসে তিনি বৃদ্ধকে ডেকে প্রশ্ন করলেন, আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর কোথায় আছে, এটা আপনি জানেন? তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি সঠিক জানি না, তবে খুঁজলে পাব। তখন পিটারের বাবা বললেন, আমি সব তথ্য যদি পাই তাহলে এই তথ্যটা কেন পাইলাম না, এটা তো বুঝতে পারলাম না। আপনার সম্পর্কে সব তথ্য আমি জেনে ফেলেছি, কিন্তু আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর কোথায় এটা আমি বুঝতে পারিনি। তাহলে সমস্যাটা এখানেই আছে। এখন শোনেন, আপনাদের উপর খুবই ভয়ঙ্কর প্রাচীন আমলের মুভি ওয়া মাকু জাদু করা হয়েছে, আর এই জাদু ভয়ঙ্কর মৃত্যু খেলার জাদু। এটি হঠাৎ করে শুরু হয়, মাঝে কয়েক পুরুষ পর্যন্ত থাকে, আবার মাঝে মাঝে দেখা যায় যে একদম বংশ নির্বংশ করে দেয়। এটি এমন এক জাদু যা কোনো সাধারণ তান্ত্রিক করতে পারে না। এটি আপনার বংশের পিছনে তৃতীয় পুরুষ মৃত ব্যক্তির চোয়ালের হার এনে তাতে বিশেষ মন্ত্র পড়ে একটা তরল মাখানো বা একটা তরলে এই হাড়টাকে মাখানো হয়েছে, তারপর এই হাড়টাকে আবার কবরে রেখে দেওয়া হয়েছে। এভাবেই জাদুটা করা হয়। আর এই কবরের পাহারাদার হিসেবে নিয়োজিত আছে অবাধ্য কিছু ইবলিশের পূজারি জিন, যার কারণে আমি সব তথ্য সংগ্রহ করতে পারলেও এই কবর কোথায় আছে তা জানতে পারিনি। কারণ তারা এমন এক মায়াজাল সৃষ্টি করে রাখে, কোন জিনের পক্ষে এর তথ্য বাইরে বের করা সম্ভবই নয়। আর এটি এক অতৃপ্ত পিশাচকে আহ্বান করে করা হয়, আর এই পিশাচ এই মৃত ব্যক্তির শেষ পুরুষের মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত থামে না। তবে এটি দীর্ঘমেয়াদী জাদু। প্রতিটি বলি এই পিশাচকে আরো শক্তিশালী করে তোলে। তবে প্রতি বছরের এক বিশেষ সময় এই পিশাচ বলি গ্রহণ করে। তবে আপনার চতুর্থ ছেলে বলির শিকার এখনো হয়নি, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি আরো বলেন, এই জাদুটি করার জন্য যে কষ্টটা করা হয়েছে তার থেকেও বেশি কষ্ট করা হয় এই জাদুটা নষ্ট করার জন্য। এমনকি এই জাদু ভাঙার চেষ্টা যে করবে তার সামান্য ভুল তার মৃত্যুর কারণ হতে পারে। এই জাদু কাটানোর জন্য ওই কবরটা খুঁজে পাওয়া জরুরি। সেখান থেকে তার চোয়াল আবার বের করে এটিকে পরিশুদ্ধ করে ঠিক জায়গায় আবার রেখে দিতে হবে। পিটারের বাবা এটা জানতেন যে শুধু স্মৃতির উপর ভরসা করে, অর্থাৎ মেমোরিতে যেই তথ্য আছে এটার উপর ভরসা করে এই কবর খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ মুভি ওয়ামাকু জাদুর প্রভাবে ইবলিশ পূজারি জিনেরা পুরো এলাকাটিকে একটা মায়াজালে ঢেকে রাখে। সাধারণ চোখে যা জঙ্গলের মতো লাগে, বড় বড় গাছপালার মতো মনে হয়, কিন্তু আসলে সেখানে কিছুই নেই, এটা একটা গোলক ধাঁধা। পিটারের বাবা বৃদ্ধ লোকটিকে বললেন যে চলেন এই মুহূর্তে আপনার বাড়িতে যাব। লোকটির বাড়িতে এসে তিনি বৃদ্ধর ছেলের কাছে গিয়ে তাকে দেখলেন। পরে ঘরের চারপাশে চারটি পেরেক গিরিয়ে দিয়ে বললেন, আমি আসার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই এখান থেকে বাইরে বের হওয়া যাবে না, আর আপনার ছেলেকে বেঁধে রাখেন, কারণ সে বাইরে যেতে চাইবে, আর বাইরে গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে। যেভাবেই হোক তাকে কিছু সময়ের জন্য আটকে রাখতেই হবে, যতক্ষণ পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারি। মনে রাখবেন, আমি যখনই ওই কবরের পাশে যাব আপনার ছেলে ঘর থেকে বাইরে বের হবার চেষ্টা করবে, আর তাকে বেঁধে রাখার পরও তার পাশে কয়েকজন পবিত্র মানুষ থাকতে হবে যাদের শরীর সম্পূর্ণরূপে পাক পবিত্র। পিটার বাবা বৃদ্ধকে বললেন, আপনি আমাদের সাথে যাবেন। এই বলে পিটারের বাবা একটা লাল তরল জাতীয় তেল বের করে পিটারকে এবং বৃদ্ধকে মাখতে বললেন, নিজেও মাখলেন। তারা যখন স্থানীয় একটা কবরস্থানের পাশে গেলেন, তারা দেখতে পেলেন সেখানে বিশাল বড় একটা গাছ, অথচ সেখানে কোনো গাছ ছিল না। আর এই কবরস্থান ব্যবহার করা হয় যে কারণে, যেহেতু সবসময় ব্যবহার করা হয়, সবসময় এটাকে পরিষ্কার করে রাখা হয়, এটা দেখভাল করার জন্য লোকও আছে, এটা পরিত্যক্ত কোনো কবরস্থান না। পিটার বাবা তখন তার ঝোলা থেকে বিশেষ এক প্রকার লাল রঙের ধূপ বের করলেন এবং এটি একটা মশালের মতো করে জ্বালিয়ে এর সাথে কিছু একটা লাল তরল ছিল যেটা অনেকটা রক্তের মতো, এটা লাগিয়ে দেন এবং তারা এগিয়ে যান। তখন রাস্তাটি পরিষ্কার হয়ে যায়, তখন আর কোন গাছপালা দেখা যাচ্ছিল না। তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এবার বলুন আপনার পূর্বপুরুষের কবর কোন দিকে? তখন বৃদ্ধ তাকে এক পাশ দেখিয়ে দিলে তারা সেদিকে যান। ওখানে হাজার হাজার কবর ছিল, একটার উপর অনেকগুলো কবর হয়ে গেছে, আসলে শনাক্ত করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। তখন পিটারের বাবা বৃদ্ধ লোকটার হাতের আঙ্গুল কেটে অল্প রক্ত তার সাথে নিয়ে আসা একটা পাত্রের মাটিতে, ওই পাত্রের মধ্যে মাটি ছিল, সেখানে মিশিয়ে চারদিকে ছিটিয়ে দিলে তারা দুই তিনটা কবর দেখতে পায়, অন্য কোনো কবর তারা দেখতে পাচ্ছে না। তার মানে হচ্ছে এই দুই তিনটা কবরই হচ্ছে তার পূর্বপুরুষদের কবর, আর অন্য সব কবর ভ্যানিশ হয়ে গেছে এই পদ্ধতিটা ব্যবহার করার পর। এগুলোর উপর আবার নামও লেখা ছিল, তারা দেখতে পাচ্ছেন কোনটা কার কবর। তখন চারদিকের আবহাওয়া গরম হতে শুরু করে, সাথে সাথে চারদিক থেকে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছিল সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হল সেখানে থাকা ওই বৃদ্ধর পূর্বপুরুষের কবর, যার চোয়ালের মাধ্যমে জাদু করা হয়েছে, সেই কবরটি তখন মাটি সহ শূন্যে ভাসতে লাগলো, মাটি থেকে প্রায় তিন চার হাত উপরে শূন্যে মাটি সহ ভাসছে, মানে পুরো কবরটা মনে হচ্ছে মাটির ভিতর থেকে উঠে গেছে। এটা দেখে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দেন, তিনি ভেবেছিলেন হয়তো তার ছেলেকে আর বাঁচানোই যাবে না। তখন পিটারের বাবা পিটারের হাতে থাকা একটা কোদাল শাবল দিয়ে বললেন, কিছুক্ষণের মধ্যেই এই কবরটি আবার স্বাভাবিক হয়ে যাবে, একদম স্বাভাবিক কবর যেভাবে থাকে ওভাবে হয়ে যাবে। এটা যখন শান্ত হয়ে যাবে, এটি শান্ত হওয়ার সাথে সাথে তুমি কবর খোঁড়া শুরু করবে, তোমার কোদালের সামনে যেই আসুক না কেন একদম কেটে ফেলবে, কোদালের কোপ কিন্তু থামাবে না। এই বলে পিটারের বাবা মন্ত্র পড়তে শুরু করলেন, আর পিটার কোদাল হাতে দাঁড়িয়ে পড়ল, বৃদ্ধ শাবল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তারা দেখেন কোথা থেকে দুই তিনটা আগুনের গোলা এসে কবরের ভেতরে প্রবেশ করল, আর সাথে সাথে এক আত্মচিৎকার ভেসে আসে। কিছুক্ষণ পর আগুনের গোলা গোলা বেরিয়ে আসে, কিন্তু তখন এই গোলার হাত ছিল আর তাদের হাতে ছিল তিনটা সাপ, অর্থাৎ এই গোলাগুলোর হাত দেখা যাচ্ছিল, তাদের প্রত্যেকের হাতে তিনটা করে সাপ ছিল, এই সাপগুলোর আবার মাথা ছিল দুইটা, কোনটার আবার তিনটা, এগুলো নাকি নড়াচড়া করছিল। এরপরেই কবরের মাটির সাথে এগুলো মিশে যেতে লাগলো, আর সাথে সাথে পিটার কবর খোঁড়া শুরু করলো। প্রথম আঘাতে পিটার দেখল যে তার মা কোদালের সামনে, বলতেছে বাবা তুই আমার উপর কিভাবে কোদাল চালাবি। এই দেখে পিটার পিছু হটতে চাইলে বৃদ্ধ তখন শাবল দিয়ে আঘাত করল, পিটারের মা তখন গায়েব হয়ে যায়। পিটার বুঝতে পারে এটি একটি মায়াজাল, পিটার আবার খুঁড়তে শুরু করে, পিটার শুনতে পারে তার মা তার কানে কানে বলছে বন্ধ কর আমার খুব কষ্ট হচ্ছে। যখন পিটার কোদাল রাখতে যাবে তখন পিটার বাবা বলেন, পিটার খবরদার কারো কথা কিন্তু শুনিস না, এখন কিন্তু অনেক কিছু শুনতে পাবি, এসব কিছুই ভুল, এই সময় কেউ এখানে আসতে পারবে না, আমাদের হাতে সময় অল্প। তখন পিটার এবং ওই বৃদ্ধ একসাথে কাজ শুরু করে, তারা তখনও অনেক কিছু ইমাজিন করছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছে, তবে এদিকে তখন আর তার মন ছিল না। কিছুক্ষণের মধ্যে কবর খনন করা হয়ে যায়, পিটার বলে এই অল্প সময়ে এই কবর খোঁড়া ছিল অসম্ভব, তারপর কিভাবে যেন হয়ে গেছে। তারা দেখে ভিতরে একটা কফিন রয়েছে কিন্তু কফিনের ঢাকনা নেই, আবার ভিতরে কোনো মাটিও নেই, এতক্ষণ যে মাটি ভাসমান অবস্থায় ছিল কিন্তু ভিতরে কোনো মাটি দেখা যাচ্ছে না সেভাবে, আর একটা ডেড বডি দেখা যাচ্ছে, ওই ডেড বডি কোন রকমের কোনো পচন ছিল না ওই ডেড বডিতে, মনে হচ্ছে মাত্র কবর দেয়া হয়েছে, মনে হচ্ছে মৃত ব্যক্তি হাসছে এমন একটা অবস্থা। পিটার বুঝতে পারলেন এই কবরটা অনেক আগের, এই যে তারা যে দেখছে এটাও মনে হচ্ছে একটা গোলক ধাঁধা। পিটারের বাবা তখন দ্রুত কাছে চলে আসে, বৃদ্ধের হাত থেকে শাবল নিয়ে কফিনের দিকে মারলেন। তখন আর একটা ঘটনা ঘটল, তখন এই পিটার দেখে যে এখন তো কফিনের উপরে ঢাকনা আছে, আর যখন কফিনের উপরে ওই শাবলটা মেরেছে, তখন দেখতে পেল শাবলটা কফিনের উপরের অংশ ভেদ করে ভেতর দিকে চলে গেছে। অথচ এতক্ষণ কিন্তু পিটার এবং বৃদ্ধ ঢাকনাটা দেখেই নাই। পিটারের বাবা তখন চিৎকার করে বলেন, পিটার সাবধান, আমাদের সময় কিন্তু শেষ হতে চলছে, তাড়াতাড়ি ঢাকনা সরিয়ে লাশের চোয়াল নিয়ে আয়। তখন পিটার এবং ওই বৃদ্ধ অনুভব করল তাদের চারপাশে একটা যে বেষ্টনী দেওয়া আছে, এই বেষ্টনী ভেদ করে মনে হচ্ছে কোনো দমকা হাওয়া ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার ওই বেষ্টনীর চারদিকে ওই বাতাসটা ঘুরপাক খাচ্ছে, অনেকটা ঘূর্ণি বায়ুর মতো। পিটার ঢাকনাটা খুলল, খোলার পর দেখতে পেল লাশটির কঙ্কাল আছে, কিন্তু একটা মাটির কলস রয়েছে পাশে। কলসটি ছিল রক্তবর্ণের কাপড়ে মোড়ানো, অর্থাৎ লাল কাপড়ে মোড়ানো। পিটার বাবা বলেন, পিটার কাপড়টা সরাবি না, কাপড়ে হাত না লাগিয়ে কোদাল দিয়ে ওই কলসটি উপরে তুলে আন। পিটার খুব সাবধানে ওই কলসটি উপরে তোলার পর মনে হলো আশেপাশে কিছু ভয়ঙ্কর জন্তু রয়েছে যারা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু কি যে এগিয়ে আসছে এটা দেখতে পাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় আকৃতির কোনো প্রাণী যদি গাছপালা ভেঙে দৌড়ে এগিয়ে আসে, যেরকমটা মনে হয় ওই রকম। আর অনেক বাতাস কিন্তু চতুর্দিকে বয়েই চলেছে। পিটারের বাবার মন্ত্রপুত বৃত্তের দেয়াল ভেদ করে আসতে পারছে না। পিটারের বাবা পিটারের কাছ থেকে ওই কলসটি নিয়ে কলসটি ভেঙে ফেললেন, সাথে সাথে দেখা গেল সেই অভিশপ্ত চোয়ালের হাড় সেটি কালো রঙের এক আঠালো তরলে ডুবেছিল, যা থেকে পচা মাংসের তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। কলস থেকে চোয়ালটি বের করার সাথে সাথে চারপাশের তাপমাত্রা মনে হচ্ছে কমে যেতে শুরু করল। কবরের ভেতর থেকে এক অদ্ভুত পোড়া গন্ধ বের হতে লাগলো, আর তারা দেখল দূরে ওই বৃদ্ধের মৃত চার ছেলে দাঁড়িয়ে কান্না করছে। ওই বৃদ্ধও দেখতে পেল যে তার যে চার ছেলে মারা গেছে দূরে দাঁড়িয়ে কান্না করছে। তারা বৃদ্ধকে বলছে, বাবা আমাদের সাথে আসো, আমাদের খুব একা লাগছে। বৃদ্ধ সেদিকে কান না দিয়ে পিটারের বাবার কাজ দেখা শুরু করলেন। এই দৃশ্য কিন্তু পিটারও দেখছিল, পিটারের বাবাও দেখছিল। তখন পিটার দেখে ওই অবয়বগুলো তখন কি করলো, একটার একটার মধ্যে ঢুকে যাচ্ছে। এই চারটা যখন এক জায়গা হয়ে গেল তখন বিশাল এক দানবে পরিণত হয়, আর এই দানবের শরীরে হাজার হাজার চোখ মিটমিট মিটমিট করছিল। পিটারের বাবা দ্রুত তার ঝোলা থেকে একটি কাঁচের শিশি বের করলেন, তাতে ছিল আঙ্গাই বা রক্ষক জিনদের দেয়া পবিত্র পানি। এই পানিটা আসলে কিসের পানি এটা পিটারের বাবা বলতে পারেন না। সেই পানি ওই চোয়ালের উপর ঢালতেই কালো তরলটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে উড়ে যেতে লাগলো। মনে হচ্ছিল চোয়ালের হাড়টি জীবন্ত মানুষের মতো নড়াচড়া করতে শুরু করেছে। হাড়ের দাঁতগুলো একটার একটার সাথে ঘষা লেগে এক ধরনের কর্কশ শব্দ তৈরি করছিল, তা শুনলে মনে হচ্ছিল কোনো পাগল অট্টহাসি দিচ্ছে। হাড়টি থেকে ফিনকি দিয়ে কালো রক্ত বের হতে শুরু করল। একটা পর্যায়ে চোয়ালটি একদম পরিষ্কার সাদা হয়ে গেল। তখন তারা দেখল বাইরের পরিবেশ একদম শান্ত, সবকিছু স্বাভাবিক। পিটার বলেছেন এই পানিটা নাকি তার বাবাকে একটা জিন এনে দিয়েছিল, এটা খুবই পবিত্র পানি, কিন্তু কোথা থেকে এনে দিয়েছে সেটা বলেনি। কবরের চারপাশের অন্ধকার কেটে গিয়ে আবার চাঁদের আলো ফিরে এলো। বৃদ্ধ লোকটি অবাক হয়ে দেখলেন সেই কালো হাড়টি এখন সাধারণ সাদা হাড়ে পরিণত হয়েছে। পবিত্র করার পরে পিটারের বাবা হাড়টিকে সরাসরি কবরের মাটিতে রাখলেন না, তিনি বললেন এই হাড় মাটিতে সরাসরি স্পর্শ করলে এই জাদুর রেশ মাটিতে ছড়িয়ে পড়তে পারে। তিনি তার ঝোলা থেকে একটি শুকনো পশুর চামড়া বের করলেন, হাড়টিকে সেই চামড়ায় জড়িয়ে তার উপর এক ধরনের গাছের পাতা, যেটা স্থানীয় ভাষায় উমুনু বলা হয়, এই পাতা দিয়ে মুড়িয়ে দিলেন। তো এই পাতা নাকি দুষ্ট জিনেদের কাছে বিষ তুল্য, এটা ধরার সাথে সাথে তাদের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, সুতরাং এটা কেউ ধরতে পারবে না, বিশেষ করে জিনেরা আর কি, মানুষ পারবে জিনেরা পারবে না। পিটারের বাবা কফিনের ভিতরে চোয়ালটি রাখার সময় একটি অদ্ভুত কাজ করলেন, তিনি হাড়টিকে উল্টো করে রাখলেন, অর্থাৎ দাঁতগুলো থাকবে নিচের দিকে মাটির দিকে, উনি কিন্তু এভাবে রেখেছেন আর কি। তো মুভি ওয়ামাকো জাদুর শক্তি, যেটা হাড়ের মুখ বা উপরের অংশ দিয়ে করা হয়, এর জন্য এটিকে উনি উল্টো করে রেখেছেন। কবরটি ভরাট করার সময় পিটারের বাবা কোনো তাড়াহুড়া করলেন না, স্বাভাবিকভাবেই করতে বলেছেন। তিনি প্রতিটি স্তরে একটি নির্দিষ্ট নিয়ম মেনে মাটি দিলেন, প্রথমে কিছু ছাই, তারপরে আবার মাটি, তারপরে কিছু পাথর, আর শেষে এসে বৃদ্ধকে বললেন আপনার হাতের রক্ত মাটির সাথে মিশিয়ে দিন। তো এটা করার পর গর্তটি পুরোপুরি ভরাট করা হলো, পিটারের বাবা উঠে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর নিরাপদ এবং আপনার পরিবারের সবাই এখন নিরাপদ। পাহারাদার জিনেরা তাদের উৎস হারিয়ে ফেরত গেছে। এবার আমরা ফেরত যাব, আপনি এখন আপনার ছেলের কাছে ফেরত যান। পরদিন সকালবেলা তার ছেলেটা যখন ঘুম থেকে উঠল, সে কিছুই মনে করতে পারে না। তার কাছে মনে হলো সে একটা দীর্ঘ একটা ঘুম দিয়েছে, ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখেছে, সে ওই ঘুম থেকে জেগে উঠেছে। বৃদ্ধ লোকটি পিটারের বাবার হাতে কৃতজ্ঞতা স্বরূপ কিছু উপহার দিলেন। পিটারের বাবা বৃদ্ধকে বললেন, আপনি কি প্রতিশোধ নিতে চান? তখন বৃদ্ধ বললেন, আমি চাই আমার বা আমার পরিবারের উপর কেউ যেন আর আক্রমণ করতে না পারে। তখন পিটারের বাবা সেই মতো কিছু কাজ করেন। আর পিটার বাবা এমনভাবে কাজ করেছিলেন যে যে ক্ষতি করেছে সে নিজেই নিজের জালে জড়িয়ে যাবে। পিটার বলেন যে এই কথার মানেটা কি? এটা তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা শুধু হাসতেন। তিনি বলেছিলেন যে আমি যাদের মাধ্যমে কাজ করি তাদেরকেও কিছু উপহার দিতে হয়। পিটার বলেছিল যে এই জাদু কাটানোর জন্য তার বাবা এক শয়তানের পূজারি জিনের সাহায্য নিয়েছিলেন। এই জিনের সাথে তার বাবা চুক্তিবদ্ধ, যখন এই ধরনের বলির প্রয়োজন হবে বা কোনো ধরনের যদি বলির প্রয়োজন হয়, পিটারের বাবা সেই জিনকে বলির ব্যবস্থা করে দেবে, আর বিনিময়ে জিনটা পিটারের বাবার কাজে সাহায্য করবে। তবে কিছু কিছু জায়গায় জিন নাকি কাজ করতে পারত না, তখন পিটারের বাবা অন্য জিনদের সহযোগিতা নিত। পিটার বলে যে তার বাবার কাছে অসংখ্য ভয়ঙ্কর জিন রয়েছে যারা দুনিয়ার নিকৃষ্ট জিনেদের মধ্যে পড়ে। এদের মধ্যে বেশিরভাগই লুসিফার বা শয়তানের পূজা করে। তো এই পর্যন্তই পিটার বলেছিলেন যে এরকম তিনটা বিষয় সে নিজের চোখে দেখেছে। এই তিনটা বিষয়ের মধ্যে লাস্ট যেই বিষয়টা, এটা সে নিজের হাতে অনেক কাজ করেছে। একটা পর্যায়ে সে এই জাদুর প্রতি একদম বিরক্ত হয়ে ওঠে, সে এগুলো ছেড়ে দিয়ে চলে যায়। তার বাবা তাকে ফেরত আনার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। প্রিয় লিসেনার্স, একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মারা যায়, তাকে গোসল দেওয়ার সময় অবশ্যই খুবই পরিচিত কোনো ব্যক্তিকে এই গোসলটি করানোর অনুমতি দিতে হবে। আর গোসল করানোর সময় অবশ্যই নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে উপস্থিত থাকতে হবে। কেননা যারা জাদুকর এরা কি করে, যারা প্রফেশনাল লাশের গোসল দেয় তাদেরকে দিয়ে কিন্তু অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে। অনেক ধরনের তাবিজ আছে যেটা মৃতদেহের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, এটা তো আর বোঝা যায় না, শরীরের বিভিন্ন অংশের মধ্যে ঢুকিয়ে দেয়। এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর কালো জাদু, এর মাধ্যমে বহু পরিবারকে একদম শেষ করে দেয়া যায়। এই জন্য এই বিষয়টা আমরা কিন্তু খেয়াল রাখব প্রিয় লিসেনার্স, যে আমাদের পরিচিত জন যখন মারা যাবেন তাদের ডেড বডি গোসল দেওয়ার সময় অবশ্যই এমন কোন বিশ্বস্ত ব্যক্তি যেন সেখানে উপস্থিত থাকেন যিনি প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করবেন, কোনো অবস্থাতেই কোন লোক যেন এই লাশের শরীরের কোনো অংশে কোনো কিছু দিয়ে দিতে না পারে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এই পাঁচশোকে স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের তিনটা ঘটনা শেষ করলাম, এবার শেষ ঘটনা চলে যাব। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। এবারের ঘটনাটি থাকছে সৌমিত্র রায়ের পাঠানো। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের পাঁচশোকে স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের একদম শেষ ঘটনায় চলে এসেছি। আর এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তিনি আপনাদের সবার প্রিয় আফনান্দ হরওয়ালের চিফ মডারেটর সৌমিত্র রায়। সৌমিত্র রায় এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার মামা বিধানের কাছ থেকে। বিধান মামার ঘটনা কিন্তু এর আগেও আমরা প্রচার করেছি। আফনান্দ হরওয়ালের পক্ষ থেকে ওনার কাছে একটা গিফট আইটেম পাঠানো হয়েছিল, তিনিও সেটা সাদরে গ্রহণ করেছেন। উনি যখন দেখেছেন যে আফনান্দ হরওয়ালে ওনার ঘটনা প্রচারিত হয়েছে, উনিও উৎসাহ নিয়ে নিজে থেকে বেশ কিছু ঘটনা সংগ্রহ করেছেন। বেশ কয়েক মাস আগে সৌমিত্র রায় কিন্তু তার মামা বাড়িতে গিয়েছিল, তখন বেশ কয়েকটি ঘটনা সংগ্রহ করেছে। এর মধ্যে কিন্তু দুটি ঘটনা আমরা প্রচার করে ফেলেছি, তার মধ্যে একটা ছিল পিশাচ পক্ষী আর একটা ছিল ময়না রহস্য। বিশেষ করে ময়না রহস্য ঘটনা সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়, ময়না রহস্য ঘটনাটি যখন আমরা প্রচার করি তখন ওই এলাকার অনেকেই কিন্তু সৌমিত্র রায়কে নক করেছেন। তারাও কিন্তু এই ঘটনাটি শুনেছিলেন, কিন্তু পরিপূর্ণভাবে তারা জানতেন না। এই ঘটনাটি শোনার পর এই ঘটনার বিস্তারিত বিবরণ তারা আপনাদের হরর ওয়ার্ল্ডের মাধ্যমে জানতে পেরেছেন, সেটাও সৌমিত্র রয়কে তারা জানিয়েছেন। সৌমিত্র রয় কিন্তু ঘটনাটি সংগ্রহ করেছিলেন নদীর ও পাশে মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রাম থেকে, সোহেল ভাই যিনি ভ্যান চালান তার কাছ থেকে। তো এই যে বাবুখালী গ্রামটা, আমরা কিন্তু এখন যে ঘটনাটি শেয়ার করব সেটাও কিন্তু ওই এলাকারই ঘটনা। সৌমিত্র রয় জানিয়েছেন, তিনি যখন নদী পার হয়ে ওই এলাকায় গিয়েছেন, এখনও এই 2026 সালে এসেও সেখানকার রাস্তাঘাট কিন্তু এখনও এমন একটা অবস্থায় আছে যে ওই রাস্তাঘাট দিয়ে চলাচল করলে শরীরের সব হাড়ের জয়েন্টগুলো কিন্তু ব্যথা হয়ে যাবে, কয়েকদিন ঠিকঠাক মতো হাঁটা চলা করাটাও কঠিন হয়ে যাবে, এমন এমন রাস্তা কিন্তু এখনো ওখানে রয়েছে। তো সৌমিত্র রয় যখন তার বিধান মামার সাথে ঘটনা নিয়ে আলাপ আলোচনা করছিলেন, দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ঘটনা শেয়ার করেছেন। সৌমিত্র রয় চিন্তা করলেন যে ছোট ঘটনাগুলো হয়তো বা অন্য কোনো একটা সময় দিবেন, বড় একটি ঘটনা যাচ্ছিলেন, এটা রহস্য ভয় সবই রয়েছে। তো এমন একটি ঘটনা বিধান মামা সৌমিত্র রয়ের সাথে শেয়ার করেন, এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্পি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 আমরা আপলোড করছি, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে তো আমরা দিচ্ছি, সেখানে ভয় থাকছে, সাসপেন্স থাকছে, থ্রিলার থাকছে, অনেক কিছুই থাকছে ইনশাল্লাহ। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আসলে এক্সাক্ট কোন সময়ে ঘটেছিল এটা বিধান মামা ওভাবে বলতে পারেননি, এটা হয়তোবা মহান মুক্তিযুদ্ধের আগেও হতে পারে বা কিছু সময় পরেও হতে পারে। তো ওই বাবুখালী গ্রামে একটা পরিবার বসবাস করতেন, তো ওই পরিবারের যিনি কর্তা তার নাম ছিল হচ্ছে জহর। উনি যখন ছেলেপেলেদেরকে মোটামুটি বড় করছিলেন, ওনার একটা ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে উনি লেখাপড়া করাবেন, কৃষিকাজের সাথে ইনভলভ করাবেন, এমনটা ওনার আসলে পরিকল্পনায় ছিল না। ওই চিন্তা থেকে উনি ভাবলেন যে উনি গ্রামে থাকবেন না, ওনার যে ভিটাটা আছে এটা বিক্রি করে দিয়ে শহরে চলে যাবেন। উনি এক্সাক্ট কোথায় গিয়েছিলেন, উনি কি ভারতে চলে গিয়েছিলেন নাকি বাংলাদেশেরই কোনো একটা জেলায় চলে গিয়েছিলেন, এই বিষয়ে আসলে বিস্তারিত জানা যায় না, অনেক আগের ঘটনা, তো হাতে গোনা কয়েকটা নাম এক্সাক্টলি জানা গেছে। এছাড়া এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত বেশ কিছু নাম এটা জানা যায় নাই বা বিধান মামা সেটা বলতে পারেননি। তো এই যে জহর, ওনার নামটা ঠিক আছে, উনি ওই চিন্তা থেকে ওনার ভিটাটা ওনারই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করেন, চাচাতো ভাইয়ের নামটা জানা যায় নাই। চাচাতো ভাই উনি যখন এটা কিনলেন, কিনে পড়েছেন একটা বিপদে, কারণ হচ্ছে ওনার আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না। জহরের আর্থিক অবস্থা ভালো ছিল, উনি আসলে চেয়েছিলেন যে উনি দূরে কোথাও চলে যাবেন আর কি, বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাবেন এই চিন্তা থেকে। তো যার কারণে যে দাম পেয়েছেন সেই দামেই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন, চিন্তা করেছেন যে নিজেদের লোকের কাছেই তো আছে, তা সমস্যা কি, কম বেশি যাই দিক একেই দিয়ে যাই। এখন ওই যে চাচাতো ভাই, উনি এটা কিনে পড়েছেন একটা বিপদে, এই কারণে যে ওনার কিন্তু আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না যে এই যে ভিটাটা, এই ভিটাটা কেনার পর এটা ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন। বেশ বড় একটা জায়গা নিয়ে বসত ভিটা ছিল, গাছপালা ছিল, পুকুর ছিল, এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তো, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো লোক লাগে, উনি এই লোকটা কোথায় পাবেন, এই খরচটা কিভাবে বহন করবেন, এটা ওনার জন্য একটা কঠিন ব্যাপার ছিল। উনি কেনার পর ঠিকঠাক মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছেন, এটা তো এমন না যে কয়েক শতাংশ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, বিস্তীর্ণ জায়গা নিয়ে এই ভিটাটা ওই জহর যিনি তিনি এটা করেছিলেন। এদিকে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না, ওখানে যে ঘর বাড়িগুলো ছিল মধ্যে মাটির ঘর ছিল, এই ঘরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে, পুকুরের আশেপাশে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, আগাছা হয়ে সবকিছু একাকার হয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে, মোটামুটি এক বছরের মধ্যে, এটা একটা পরিত্যক্ত বাসা হিসাবে মানে সবার কাছে পরিচিতি পেয়ে যায়। এদিকে এই ভিটাটা কেনার পর তার একটা গলার কাঁটা হয়ে গেছে, ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না, কি করবেন না করবেন উনিও বুঝতে পারছেন না। এর মধ্যে হয় কি, গ্রামের লোকজন বেশ কিছু বিষয় কিন্তু তারা দেখতে পান, এমনটা না যে জহরের ভিটা একদম নির্জন জায়গায়, তা কিন্তু না, লোকালয়ের মধ্যেই মানে গ্রামের মধ্যেই। জহরের ভিটার পাশ দিয়ে কিন্তু রাস্তা ছিল, যখন লোকজন যেত ওইদিক দিয়ে, বিশেষ করে যখন ওই জহর সাহেব চলে গেছেন তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে, এক বছরের মতো প্রায় হয়ে গেছে, তখন লোকজন খেয়াল করত যে রাতের বেলা বড় বড় আগুনের গোলা এসে এই জহরের ভিটার বাগানের ভিতরে পড়ে, কখনো কখনো পুকুরের পানির মধ্যে পড়ে যায়, মানে পানির মধ্যে ঢুকে যায়। তো এরকম কিন্তু দেখত। এরপরে বেশ কয়েকজন সেম ঘটনা দেখে ভয় পেয়েছে। সেটা হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে জহরের ভিটার একটা আম গাছের দিকে তাদের নজর গেছে রাতের বেলা। একজন যে দেখেছে তা না, অনেক লোক দেখেছে। অনেক লোক দেখেছে বলতে আলাদা আলাদা ভাবে যেমন দেখেছে, আবার একসাথে কয়েকজন আছে এমন অবস্থাও তারা দেখেছে। দেখেছে যে দুটো লম্বা লিকলিকে পা ডাল থেকে ঝুলে আছে, সুন্দর করে পা দোলাচ্ছে, কিন্তু বডিটা যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। শুধু কোমর থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে, উপরে কোনো বডি দেখা যাচ্ছে না। এরকম দৃশ্য দেখে কিন্তু অনেকেই ভয় পেয়েছে। একটা সময় মানুষের মুখে চাউর হয়ে গেল এই জহরের ভিটায় ভূতে আস্তানা গেড়েছে, কেউ আর রাতের বেলা ওর আশপাশ দিয়ে সহজে যেতে চায় না। এখন এই যে চাচাতো ভাই, উনি তো পড়ছেন আর একটা বিপদে, যখন এটা চাউর হয়ে গেল যে এখানে ভূত পেট থাকে, উনি চিন্তা করেছিলেন যে এটা বিক্রি করে দেবেন, কিন্তু এক বছরের মাথায় এটা একটা ভূতুরের ভিটা হিসাবে যখন পরিচিতি পেয়ে গেল, উনি এখন এটা কার কাছে বিক্রি করবেন? এই তো পড়েছেন একটা বিশাল মুসিবতে, কেউ কিনতে চায় না। এরই মধ্যে হয় কি, কয়েক গ্রাম পরের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইদ্রিস আলী, ওনার নামটা জানা যায় আর কি, এই ইদ্রিস আলী উনি আসেন। উনি কি করতেন, এই এলাকায় এসে মাঠে কাজ করতেন। উনি কিন্তু ভূমিহীন ছিলেন, অন্যের একটা বাড়িতে থাকতেন, বর্গা চাষি হিসাবে কাজ করতেন, বিভিন্ন জায়গায় জমি বর্গা নিতেন। তো এটা করে করে টুকিটাকি অর্থ করে জমিয়েছিলেন। উনি চিন্তা করেছিলেন উনি যেহেতু বর্গা চাষ করার জন্য এই এলাকাতে আসতে হয়, এই এলাকায় যদি একটা ছোটখাটো ভিটা কিনা যায় কেমন হয়। খোঁজ খবর নিতে 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 লোক মারফত খবর পাওয়া গেল যে এই যে জহরের ভিটা যেটা, এটা বর্তমান যিনি মালিক ওই জহর সাহেবের যে চাচাতো ভাই, উনি এটা বিক্রি করবেন। কারণ ইদ্রিস আলী চিন্তা করলেন যে এত বড় ভিটা দাম হবে কত, আমি তো এত টাকা দিতে পারবো না, আমার তো কয়েক শতাংশের একটা জমি হলেই হয়, কোনো মতে ছেলে পেলে নিয়ে থাকতে পারি। ওনার একটা বড় ছেলে ছিল, বড় ছেলে বলতে তার বয়স হয়তো বা 10-12 ছিল, একটা মেয়ে ছিল তার বয়স 6-7 ছিল এরকম আর কি, আর ওনার স্ত্রী ছিল, এই চারজনের পরিবার। উনি চিন্তা করছেন এত বড় ভিটা কিনবো আমার সামর্থ্য কই, আর এত বড় ভিটা দিয়ে আমি করবোটাই বা। তারপর চিন্তা করলেন যে ছেলে মেয়ে তো এক সময় বড় হবে, তাদের বিয়ে শাদী দিতে হবে, তো বড় ভিটা হইলে খারাপ কি। কিন্তু সাহস পাচ্ছিলেন না জহর সাহেবের চাচাতো ভাইয়ের সাথে কথা বলার। একজন লোক মারফত উনি কথা বললেন, উনি চিন্তা করেছিলেন যে ওই ব্যক্তি হয়তো বা রিজেক্ট করে দেবে, মানে জমির যে মালিক, কারণ ওনার যেই এক্সপেকটেশন যে দাম সেই অনুযায়ী তো আসলে এই ইদ্রিস আলী দিতে পারবেন না। যখন ওই জহর সাহেবের চাচাতো ভাইয়ের কাছে এই বিষয়ে কথা যায়, মানে প্রস্তাব যায়, উনি সাথে সাথে বলে দেন ঠিক আছে ইদ্রিস আলীকে আমার সাথে দেখা করতে বলো। ইদ্রিস আলী দেখা করেন, দেখা করে বলেন যে আমি তো আসলে গরিব মানুষ, অল্প কিছু টাকা পয়সা জমিয়েছি, আমি আস্তে আস্তে আপনাকে টাকা দিব, আমি একবারে দিতে পারবো না, কারণ এত বড় জমি কেনার পরিকল্পনাও আমার ছিল না, আমার অর্থ করিও নাই, যদি টাকা দিতেই হয় আস্তে আস্তে দিব। তখন উনি বলেন তুমি কত টাকা দিতে পারো, তখন উনি একটা টাকার কথা বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন ওই জহর সাহেবের চাচাতো ভাই। তখন বলেন ঠিক আছে তুমি আপাতত এটা দাও, এর পরে তুমি আস্তে আস্তে দিতে থাকো, সুবিধা মতো তোমাকে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দিব। এদিকে না চাইতেই বৃষ্টি এমন একটা অবস্থা হয়ে গেল এই ইদ্রিস আলীর বেলায়। উনি তো রাজি হয়ে গেলেন। প্রথম দিকে বেশ কিছুদিন উনি এই ভিটাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছিলেন, কিছু লোক লাগিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছেন, নিজেও করেছেন। ওই যে মাটির ঘর ভেঙে চুরে পড়ে গিয়েছিল, ঝোপ জঙ্গল হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে করেছেন, উনি কিন্তু কখনোই কোনো স্বপ্নে ইঙ্গিত পান নাই যে খবরদার এই ভিটায় আসবি না, আসলে সমস্যা হবে, এমন কোনো কিছুই কিন্তু হয় নাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে গাছ কেটে ফেলতে হয়েছে, এমন কিছু গাছ যেগুলো না কাটলেই না, একদম অন্ধকার হয়ে গেছে উঠোন বা আশেপাশে, তো গাছ কাটার সময় কিন্তু উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, বা যারা গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন তারাও কিন্তু কোনো ধরনের ভয় ভীতি পান নাই, দিব্যি স্বাভাবিকভাবেই সব কাজ হয়ে গেছে। সপ্তাহখানেক লেগেছে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরপর ওই যে ঘর বিশেষ করে মাটির ঘর যেটা, এটা পুরোপুরি ভেঙে ফেলতে হয়েছিল, আবার নতুন করে করতে হয়েছিল, সবকিছু মিলায় কিন্তু সময় লেগেছে। খালি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই সপ্তাহখানিক সময় লেগেছে, তারপর ঘর তৈরি করেছেন। তো একটা পর্যায়ে যখন থাকার মতো উপযোগী হয়ে যায়, তারপর এই ইদ্রিস আলী উনি ওনার পরিবার নিয়ে উঠে পড়েন। সবকিছু কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ইদ্রিস আলী মোটামুটি কাজকাম যা করছিলেন ওখান থেকে আয়ের একটা অংশ মাঝে মাঝে কিন্তু গিয়ে ওই জহর সাহেবের চাচাতো ভাইকে গিয়ে দিয়ে আসতেন, যে এই যে কিছু টাকা নেন। যদিও বা একটা চিন্তা ছিল যে এই চাচাতো ভাই পরে আবার টাকার কথা অস্বীকার করে কিনা, তবে ইদ্রিস আলীর কাছে মনে হয় নাই যে জহর সাহেবের চাচাতো ভাই এমন মানুষ। একটা পর্যায়ে বলেছিলেন যে ইদ্রিস আলী তুমি একটু সময় বের করো, আমি জমিটা রেজিস্ট্রি করে দিই তোমার নামে, তুমি পরে আবার দিও কিছু টাকা পয়সা। এদিকে ইদ্রিস আলী যখন দেখলেন যে আসলে এখনো তো অনেক কাজ বাকি আছে, ওনার আরো বেশ কিছু মানে মাঠের কাজ যেগুলো বর্গার জমি নিয়েছেন আর কি, একদিনের জন্য বাইরে যাবেন এমন একটা অবস্থা তার নাই, এই জন্য উনিও একটু কালক্ষেপণ করছিলেন আর কি। তো যাই হোক, এভাবে চলছিল। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে, তা হচ্ছে এই ইদ্রিস আলী উনি ওনার বাসার এক পাশ পরিষ্কার করার জন্য কাজ করছিলেন, কোন শ্রমিক নেন নাই, সাথে নিজেই করছিলেন আর কি। প্রতিদিন একটু একটু করে করতেন, আবার বিশাল এরিয়া, তো এক পাশে করলে আর এক পাশে আবার জঙ্গল হয়ে যেত, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, যে সবসময় করতে হতো। তো একটা পাশ বেশ ঝোপ জঙ্গলের মতো মনে হচ্ছিল, তো ওই জায়গায় চিন্তা করলেন একটু কোদাল দিয়ে মাটি কুপিয়ে এই আগাছাগুলো ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার করি। তো প্রথম দিকে উনি ওই দাঁটা দিয়ে ছোটখাটো গাছগুলো কেটে ফেলেছেন, এরপর কোদাল দিয়ে ঘাস পাতা যেগুলো আছে এগুলো আবার একটু কুপিয়ে সরানোর চেষ্টা করছেন। এরকম করতে করতে একটা জায়গায় এসে কোদালের কোপ যখন পড়েছে তখন ঠন করে একটা আওয়াজ হয়, একটা মেটালিক একটা আওয়াজ। যদি কোনো মেটালিক জিনিসের সাথে লোহা জাতীয় কোনো কিছুর আঘাত লাগে তখন এক ধরনের শব্দ হয়, ওইরকম একটা শব্দ। ওই চিন্তা কি ব্যাপার, কি হইল, এখানে তো ইট টিট নাই, এই ধরনের একটা শব্দ, লোহা জাতীয় কিছু আছে নাকি নিচে। তো ওই চিন্তা করেন, ওইখানে আবার একটা কোপ দিয়েছেন, আবার একই রকমের শব্দ হলো, মনে হলো মাটির এক ইঞ্চি নিচে হয়তো বা আছে। এই চিন্তা করে উনি আবার কোপাতে থাকলেন। তো বেশ কিছুক্ষণ কোপালেন, প্রতিবার কোপেই কিন্তু ওই ঠন ঠন আওয়াজ হয়, কিন্তু মাটি সরানোর পর ওই জিনিসটা দেখা যায় না। এভাবে বেশ কিছুক্ষণ কোপাচ্ছেন উনি বা মাটি সরাচ্ছেন কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে, একটা পর্যায়ে এসে ওনার চোখ আটকে যায় একটা জিনিসের দিকে। সেটা হচ্ছে একটা চার কোণা লোহার পাত, এটা অনেকটাই আয়তাকার ছিল, এরকম একটা জিনিস, এটা দেখতে অনেকটা স্বর্ণের মতো চকচক করছে। উনি চিন্তা করলেন যে এটা কি, এটা উনি হাত দিয়ে তুললেন, জিনিসটার পুরুত্ব ছিল 2 ইঞ্চির মতো ম্যাক্সিমাম আর কি, এক পাশে কোনো ধরনের কোনো চিহ্ন ছিল না, কিন্তু যখন উনি উল্টালেন তখন দেখলেন অপর পাশে কিছু সংকেত লেখা। এটা ঠিক কোন ভাষা, এটা এক্সাক্ট আরবি কিনা, ফার্সি কিনা, উর্দু কিনা, না কোন ভাষা, এটা আসলে বোঝা যাচ্ছিল না। উনি লেখাপড়া জানতেন না, এটাও একটা বিষয়, আর জানলেও এই ধরনের দুর্বোধ্য ভাষা উনি পড়তে পারছিলেন না, বা যে কেউ যে লেখাপড়া জানে তার পক্ষে দুর্বোধ্য ভাষাটা পড়াটা নাকি সম্ভব হতো না। উনি যখন এটা দেখলেন যে একপাশ ফাঁকা আর একপাশে কিছু একটা লেখা, উনি এই জিনিসটা তুলে নিয়ে ওনার স্ত্রীকে দেখালেন, যে দেখো তো একটা জিনিস পাইলাম, এই জিনিসটা কি। ওনার স্ত্রী তখন বললেন যে দেখে তো মনে হচ্ছে সোনা, একদম খাঁটি সোনা, বেশ ভারী মনে হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করে দাও, আমাদের তো এমনি অভাব, তুমি যদি এটা বিক্রি করো তাহলে ছেলে পেলে নিয়ে আমরা একটু ভালো মতো চলতে পারবো। তো ওই দিন আসলে উনি যে বাজারে যাবেন সেই অবস্থা ছিল না, উনি ওনার স্ত্রীকে বললেন ঠিক আছে তুমি এটা রেখে দাও, আমি বাজারে নিয়ে যাব পরের দিন। ওই দিন রাতের বেলা এই ইদ্রিস আলী একটা স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন যে বিশাল এক প্রাসাদের মধ্যে ইদ্রিস আলী দাঁড়িয়ে আছেন, তার সামনে বড় বড় তিনটা চেয়ার, চেয়ারগুলো মনে হচ্ছে পাথরের তৈরি, তিনটা চেয়ারের মধ্যে মাঝখানের চেয়ারটা অন্য দুটো চেয়ার থেকে বেশ বড়, ওখানে যিনি বসে আছেন তার শরীরে লাল পোশাক পরা, মাথায় একটা বড় মুকুটের মতো আছে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। তার পাশে আরো দুজন বসে আছে, তাদেরও একই রকম চেহারা, তবে তাদের মাথায় কোনো মুকুট নেই, তারাও লাল পোশাক পরা, তাদের চেয়ার দুটো ছোট আর বডির যেই আকার এটাও ছোট ওই মাঝখানের জনের থেকে। ওই মাঝখানের জন বলতেছে ইদ্রিস আলী তুই যেটা পেয়েছিস এটা ভুল করে তোর কাছে চলে গেছে, তোর হাতে চলে গেছে এটার জন্য আমাদের ক্ষতি হবে, তবে সেই ক্ষতিটা আমরা ইনশাল্লাহ পুষিয়ে নেব। তোর জন্য যেটা নির্দেশনা থাকবে সেটা হচ্ছে, তুই আগামীকাল ঠিক যেখানে এই জিনিসটা পেয়েছিস সেখানে মাটির মধ্যে এটা দাফন করে দিবি। তা না হলে আমাদেরও কিন্তু অপূরণীয় ক্ষতি হবে, তোরও অনেক ক্ষতি হবে। খবরদার, এই জিনিসটা বিক্রি করার কথা মাথায় আনবি না। তুই পেয়েছিস, ভুল করে পেয়েছিস, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। ভুল করে পাওয়ার কারণে যতটুকু ক্ষতি হয়েছে এটা আমরা নিজেরা নিজেদের মতো করে সামলে নিব, কিন্তু দ্বিতীয় ভুল কিন্তু আর করিস না। এই কথা বলার পর ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। ঘুম মানে আসলে ঘুম তো ভেঙে গেছে, ঘুম ভাঙার পর দেখে তার শরীরটা একদম ঘেমে একাকার হয়ে গেছে। উনি চিন্তা করছেন, কি দেখলাম কি দেখলাম, এটা কি আসলে দুঃস্বপ্ন দেখলাম না আসলে সত্যি কোনো নির্দেশনা ছিল, এটা আসলে ইদ্রিস আলী ঠিক বুঝতে পারছেন না। ওই রাতে উনি আর স্ত্রীকে ডেকে এই বিষয়গুলো বলে তার ঘুম নষ্ট করতে চাইলেন না, উনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উনি ওনার স্ত্রীকে বিষয়টা বললেন। ওনার স্ত্রী আবার ছিল বেশ লোভী প্রকৃতির একজন মহিলা। উনি বললেন, ধুর এগুলা কিছু হয় নাকি, তুমি পাইছো মাটির নিচে, আগে যে জহর সাহেব ছিল তার তো আর্থিক অবস্থা ভালো ছিল, হয়তোবা সে এখানে রেখেছিল যাওয়ার সময় নিতে ভুলে গেছে, এগুলা কিছু না, আমরা গরিব মানুষ, আমরা এটা বিক্রি করে দিয়ে যা টাকা পয়সা পাবো ভবিষ্যতের কথা চিন্তা করে সেগুলো কাজে লাগাবো, তুমি এটা বাজারে নিয়ে যাও। উনি স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ওই জিনিসটা নিয়ে বাজারে চলে গেলেন। তো একজন স্বর্ণকারের কাছে গেছেন, স্বর্ণকার এটা দেখার পর বেশ তার চক্ষু ছানা বড় হয়ে গেছে যে এইটা তুমি কোথায় পাইলা, তোমার আর্থিক অবস্থা তো ভালো না। তখন ইদ্রিস আলী বলতেছেন যে আসলে এইটা মানে একটা গল্প ফেঁদেছে আর কি, যে আমার দাদার দাদার বাবা বা এরকম কেউ একজন এই জিনিসটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, তার সেই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, কেউ এটা বিক্রি করে নাই, তারা অনেক ধনী ছিল, আস্তে আস্তে আমরা গরিব হয়ে গেছি, এখন কি করবো এটা রেখে আর কি করবো, আগে ধনী ছিল তারা, তাদের এটা বিক্রি করার দরকার হয় নাই, এখন আমি তো গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার চলার লাগে, অন্যের জমি বর্গা চাষ করে খাই, একটা সময় করতাম, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরা বড় হচ্ছে, মেয়েকে এক সময় বিয়ে দিতে হবে, টাকা পয়সা কই পাবো, তাছাড়া জমি কিনছি এখনো তো পুরোপুরি টাকা দিতে পারিনি, টাকাটা দিতে হবে না, এই জন্য এটা রেখে কোনো লাভ না, এটা বিক্রি করে দেবো। এইভাবে একটা মিথ্যা গল্প ওই স্বর্ণকারকে বলার পর স্বর্ণকার চিন্তা করছেন যে ঠিক আছে এটা কিনে নেই। স্বর্ণকার দেখলেন যে এটার ওজন বেশ, তখন স্বর্ণকার কি করলেন, বেশ ভালো অ্যামাউন্টের টাকাই তাকে দিয়েছিলেন যেটা তার কল্পনারও বাইরে। এই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসেন ইদ্রিস আলী। বাড়িতে এসে তার স্ত্রীকে টাকাগুলো দেখালে লোভে তার স্ত্রীর চোখ দুটো চকচক করতে থাকে, এত টাকা পাইলাম। ওই সময় তো 100 টাকাতে বিঘাকে বিঘা জমি পাওয়া যেত, তখন প্রায় 100,000 টাকা নিয়ে ঘরে ঢুকেছে, তাহলে অবস্থা কি দাঁড়ায়? সেই মুক্তিযুদ্ধের আগে বা ইমিডিয়েট পরে কেউ যদি 100,000 টাকা নিয়ে ঘরে ঢোকে বা তার কারো কাছে যদি এত টাকা থাকে, তাহলে তার আর্থিক অবস্থা কেমন হতে পারে এটা তো আমরা সহজেই বুঝতে পারছি। ইদ্রিস আলী ওই রাতেই একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখেন মানে ঠিক ওই যে জিনিসটা, ওই যে তিনটা অবয়ব প্রথমবার যেভাবে দেখেছিলেন আর কি, ওই তিনটা অবয়ব তাকে বলছে, ইদ্রিস আলী তুই কাজটা ভালো করিস নাই, তুই যে আমাদের কি অপূরণীয় ক্ষতি করলি তা তুই নিজেও জানিস না, তোকে বললাম যে তুই আগের জায়গায় জিনিসটা রেখে দে, তুই শুনলি না, তুই তোর স্ত্রীর কথায় এই জিনিসটা বিক্রি করে দিলি, তোকে তো কিছু বলবো কি বলবো না এটা এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, তবে তোর বংশ পরম্পরায় যারা থাকবে সবাইকে শেষ করে দিব, যে পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে এটা হবে তার শিকি ভাগ তোর সাথে যেটা করব, জাস্ট এতটুকুই তারা বলেন। এরপরে ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার স্ত্রীকে এই বিষয়টা খুলে বলেন ওই রাত্রে। ওনার স্ত্রী বলেন, না ধুর এগুলা কিছু হয় নাকি, আল্লাহ আমাদেরকে এটা দিছে, এটা আমাদের জিনিস, এ কিছু না, তুমি ঘুমাও তো। স্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন। এরপরে কিন্তু ইদ্রিস আলী বেশ কিছুদিন বলতে সপ্তাহখানেক কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন না, সবকিছু স্বাভাবিক। উনি ওই টাকা থেকে যিনি জমির মালিক ছিলেন, এই যে জহর সাহেবের যিনি চাচাতো ভাই তাকে টাকা দিয়েছেন, এদিকে রেজিস্ট্রি করার দিন তারিখও ফিক্সড হয়ে গেছে, জমি রেজিস্ট্রি করা হবে। এর মধ্যে ঘটে একটা ঘটনা এক রাতে, তখনও কিন্তু ওনার ছেলে যে আর একটা ঘরে শুয়েছে, তারপরে ইদ্রিস আলী বা ইদ্রিস আলীর যিনি স্ত্রী ওনারা তখনও ঘুমান নাই, ওনাদের মেয়েটাও ঘুমিয়ে গেছে ওনাদের কাছেই। হঠাৎ করে ওনার ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, ওরে মরে গেলাম রে, শরীর জ্বলে পড়ে গেল রে, এরকম করে চিৎকার করতেছে। তখন ওনা তো ছুটে গেছেন, কি হয়েছে কি হয়েছে? তখন ছেলে বলতেছে যে আমি তো ঘুমায় আছি, হঠাৎ করে দেখি যে আমি একটা কোনো কিছুর সাথে বাধা অবস্থায় আছি, মনে হচ্ছে চার কোনা জাতীয় কোনো লোহার পাতের উপর আমাকে শুইয়ে রাখা হয়েছে, আমার হাত পা শেকল দিয়ে বাধা, আর এই জিনিসটা আস্তে আস্তে গরম হচ্ছে, আমার পিঠে অত্যন্ত গরম লাগতেছে, আমি এরকম একটা স্বপ্ন দেখছি। আর স্বপ্নে এটাও দেখছি যে তিনটা অবয়ব এসে আমাকে বলতেছে যে আমাকে নাকি মেরে ফেলবে। তো এই জিনিসটা যখন এই ইদ্রিস আলী শোনেন, তার স্ত্রীও তো শোনেন, তখন তারা চিন্তা করেন যে কি ব্যাপার, ছেলেটা এই স্বপ্ন দেখল। তবে ইদ্রিস আলী যে ব্যতিক্রমী কিছু চিন্তা করেন নাই তা কিন্তু না, যখন তার এই চিন্তার কথাটা তার স্ত্রীকে জানালেন, তার স্ত্রী বলে যে আরে ধুর বাচ্চা মানুষ কি দেখছে না দেখছে, বাদ দাও তো ঠিক হয়ে যাবে, ও মানে দুঃস্বপ্ন দেখছে। ওই রাতের পর থেকেই ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, দিনের বেলা ভালো থাকলেও রাতের বেলা যখনই সে ঘুমাতো সে চিৎকার দিয়ে উঠত, সে বলতো যে সে ঘুমালেই নাকি ভয়ঙ্কর তিনটা অবয়ব তাকে এসে আগুনের ছ্যাঁকা দেয়, শেকল দিয়ে বেঁধে রাখে একটা লোহার পাতের উপরে, এরপর তাকে আগুনের ছ্যাঁকা দেয়। তো দেখা যাচ্ছে যে ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একটা সময় এসে ইদ্রিস আলীর কাছে মনে হলো যে তাকে একটা ভালো কবিরাজ দেখাবেন। ওই সময় তো ডাক্তার অ্যাভেলেবল ছিল না, গ্রামে যারা ঝাড়ফুঁক করতেন কবিরাজ থাকতেন এদেরই কদর ওই সময় বেশি ছিল, তো একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ যখন আসেন, আসার পর প্রথমে ছেলেটাকে দেখেন, দেখার পর উনি বলেন আসলে বলেন তো ঘটনাটা কি হয়েছে, ছেলের সাথে সব বিষয়ে কথা হয়, ছেলে স্বপ্নে কি দেখেছে। এরপর এই ইদ্রিস আলীকে বলতেছেন ইদ্রিস আলী আমাকে বলেন তো ঘটনাটা কি। ইদ্রিস আলী কিন্তু ওই যে স্বর্ণের পাতের ওই বিষয়টা কিন্তু অ্যাভয়েড করে যায়, সে কিন্তু কিছুই বলে না, সে অন্যান্য কথা বলে এড়িয়ে যায়। তখন ওই কবিরাজ বলতেছে ইদ্রিস আলী আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছে, তারপরও আপনি যেটা বলেছেন সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি, আমি এই ছেলেটার চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই কবিরাজ তার মতো করে রুকিয়া করে যান, কিছু ওষুধ গাছগাছড়া আর কি ওষুধ যেগুলো সেগুলো দিয়ে যান, কয়েকদিন নাকি ভালো থাকে। এরপর আবার ওই ছেলের অবস্থা খারাপ হয়ে যায়, এবার কিন্তু রাতের বেলা যে শুধু সে এরকম চিৎকার চেঁচামেচি করতো তা না, দিনের বেলাতে সে চিৎকার চেঁচামেচি করতো, সে ঘুমালেই নাকি কে এসে তাকে আগুনের ছ্যাঁকা দিত, শেকল দিয়ে হাত পা বেঁধে ফেলত, ওই তিনটা অবয়বকে সে দেখত, কিন্তু এদের চেহারা ভালো করে বোঝা যেত না, সে ঘুমাতেই পারত না, ঘুমালেই এই সমস্যা, দিনে হোক রাতে হোক, সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা তো একটু ঘুম আসবে, চোখ বন্ধ করলেই ঘুমের মধ্যে এই জিনিসটা চলে আসত। সে যে কি যন্ত্রণা, না ঘুমাতে পারার কি যন্ত্রণা, আবার ঘুমালে স্বপ্নের মধ্যে এরকম যন্ত্রণা দিত। আবার সেই কবিরাজকে খবর পাঠানো হয়, কবিরাজ আসেন, আসার পর কবিরাজ বলেন যে আমার কিন্তু শুরুতেই মনে হয়েছিল যে আপনারা আমাকে কিছু লুকাচ্ছেন, আমি যেই তদবির দিয়েছি তাতে তো এরকমটা হওয়ার কথা না, সত্যি করে বলেন তো আসলে আপনারা কি লুকাচ্ছেন। তখন এই ইদ্রিস আলী এবং তার স্ত্রী এই পুরো ঘটনা খুলে বলেন, এই যে স্বর্ণের পাত, ওনারা কি স্বপ্ন দেখেছিলেন, তারপর ছেলের সাথে কি হয়েছে, এই সব কিছু খুলে বলেন। তখন ওই কবিরাজ বলেন যে সর্বনাশ, আপনারা তো বিশাল বড় ভুল করে ফেলছেন, এখন তো এটা আর কোন তদবিরে বা ঝাড়ফুঁকে হবে না, এটা তো একদম আয়ত্তের বাইরে চলে গেছে, এই কাজ কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো হুজুরি সহজে করতে পারবে না, আমি যতটুকু যা বুঝতেছি ওই জিন পরিবারের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, তারপরও আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ওই কবিরাজ একদিন পরে জানান যে এই যে জিন পরিবার, এরা নাকি খুবই সম্ভ্রান্ত এবং রাজকীয় বংশের জিন, রাজকীয়দের যে সমস্ত গোত্র থাকে এই গোত্রের একটা অংশ এই যে জহরের যে ভিটাটা এই ভিটার আশেপাশে বসবাস করত, অনেক আগে থেকেই করত, এখনো করে, কিন্তু কখনোই তাদের উপস্থিতি মানুষকে জানান দেন নাই সহজে, মানুষকে তারা বিরক্ত করতো না। হ্যাঁ, যখন লোকজন ছিল না একদমই, তখন তাদের উপস্থিতি কেউ কেউ টের পেয়েছে। এই কারণে পেয়েছে, যাতে করে লোকজন এখানে না থাকা অবস্থায় দুষ্ট লোকজন এখানে এসে দেখা যাচ্ছে নেশা পানি করতে পারে, অনেক ধরনের ঝামেলা করতে পারে, এটা যাতে না করে এই জন্য তারা কিছু আলামত প্রকাশ করেছে মাত্র। এছাড়া কিন্তু তারা কখনোই মানুষদেরকে বিরক্ত করেনি। জহর সাহেব যে এখানে অনেকদিন ছিলেন, তারা কখনোই নাকি ঘুণাক্ষরেও টের পান নাই যে এখানে কোনো জিনেদের বসতি আছে। এমনকি এই যে ইদ্রিস আলী, সেও টের পেত না, কিন্তু কোন একটা অজানা কারণে সে একটা স্বর্ণের পাত পেয়ে গেছে এবং সেটা বিক্রি করতে নিষেধ করার পরেও ইদ্রিস আলী তার স্ত্রীর প্ররোচনায় এই কাজটি করে ফেলেছে। এটা পরবর্তীতে কবিরা দেশে জানালেন এবং বললেন যে আসলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায়নি এবং তারা খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা প্রতিশোধ নেবে এবং এই প্রতিশোধ নেওয়াটা নাকি তাদের জন্য বৈধ। এই কারণে বৈধ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নাকি তার অতি সামান্য অংশ হবে যদি ইদ্রিস আলীর পরিবারকে ধ্বংস করে দেয়। জাস্ট এতটুকুই জানা গেছে। ওই কবিরাজ তো মাপ চেয়ে চলে যান যে আপনাদের চিকিৎসা করতে পারবো না, যা ঘটবে এর জন্য আপনারাই দায়ী। এবং এই ইদ্রিস আলীর যে স্ত্রী তাকে অনেক ভৎসনা করে যান ওই কবিরাজ, যে আপনি খুব লোভী প্রকৃতির একজন মহিলা, আপনার কারণে এটা হয়েছে, আপনার হাজবেন্ডটা তো খারাপ না কিন্তু আপনি এটাতে উৎসাহ দিচ্ছেন, এখন যা হবে আপনাদের ভাগ্যে এটা আছে, আপনাদের উপরে একটা অভিশাপ নেমে আসছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান, দেখেন আল্লাহ মাফ করেন কিনা। এটা বলে তো চলে যান। তো কবিরাজ চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার ছেলেটা মারা যায়। আসলে ছোট মানুষ কয়েকদিন না ঘুমায় থাকতে পারে, তারপর ঘুমালেই শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। দিনের বেলাতে শরীরে যন্ত্রণা হয়, না ঘুমানোর একটা যন্ত্রণা তো আছেই, আর তারপর ঘুমানোর মাত্রই এই ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায়, ছেলেটা মারা যায়। ছেলেটা মারা যাবার পর তাকে নিয়ম অনুযায়ী বা ধর্মীয় রীতিনীতি মেনেই সমাহিত করা হয়। এরপর আসলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী খুবই অনুশোচনা করতে থাকেন, হাই হাই এটা কি করলাম। এরই মধ্যে ঘটার একটা ঘটনা, সেটা হচ্ছে এই যে টাকাটা, এই টাকাটাও নাকি ঘর থেকে গায়েব হয়ে যায়। যতটুকু খরচ করতে পেরেছিলেন তারা, ওই টাকা তো চলেই গেছে আরেকজনের হাতে, পরেও কিন্তু এই টাকাটা ছিল না। তাহলে সব দিক থেকেই ক্ষয়ক্ষতি হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ করে ওনার যে ছোট মেয়ে, যার বয়স 5 কি 7 বছর ছিল, তার কলেরা হলো। কলেরা হয়ে 2 দিনের মাথায় মেয়েটা মারা যায়। ছেলে এবং মেয়ে এই দুজনকে হারিয়ে ইদ্রিস আলী এবং তার স্ত্রী পাগল প্রায় হয়ে যায়। সন্তানের শোকে এরা দুজনই খুবই কাতর হয়ে পড়ে। এভাবে চলে যায় আরো বেশ কিছু বছর। সন্তানের শোক এটা তো আস্তে আস্তে কমে এসেছে, যেহেতু সময় চলে যাচ্ছে, মানুষ অনেক কিছুই ভুলে যায় সময়ের সাথে, আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নেয়। তবে এরপরে ওনাদের কোনো আর সন্তানাদি হয়নি। স্বামী স্ত্রী ওনারা আছেন, এখন আর কোনো কিছুর উপর লোভ করেন না। এদিকে ঘটে আর একটা ঘটনা, ওনার স্ত্রী পার্শ্ববর্তী একটা পুকুরে গোসল করতে গিয়েছিলেন, আর এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল যে এই জহরের ভিটায় ইদ্রিস আলী উনি গুপ্তধন পেয়েছিলেন। গুপ্তধন পাওয়ার পর সেটা এরকম এরকম কাজ করছে, যার কারণে তার 2 সন্তান মারা গেছে। তো ইদ্রিস আলী যখনই বাইরে যেত বা ইদ্রিস আলীর স্ত্রী যখনই বাইরে যেত, মানুষজন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতো, তারাও খুব মানে আফসোস করে, আক্ষেপ করে এগুলো সম্পর্কে বলতো যে হ্যাঁ আসলে এরকম ঘটনা ঘটছে। এদিকে এই যে জমির যে রেজিস্ট্রির ব্যাপারটা, এই রেজিস্ট্রির ব্যাপারে ইদ্রিস আলী আর আগ্রহ দেখান নাই। উনি চিন্তা করেছিলেন যে এই জমি নিয়ে এত ঝামেলা, 2 সন্তানকে হারাইলাম, এত কিছু হয়ে গেল, এই জমি আমি আর রেজিস্ট্রি করব না, থাক যেভাবে আছে ওভাবেই থাক। এভাবে কিন্তু ওনারা ওখানে রয়ে গেছেন। আর যেহেতু উনি ওটা চাচ্ছিলেন না, ওই যে জহর সাহেবের চাচাতো ভাইও, উনি তো চাচ্ছিলেন যে জমিটা তাকে রেজিস্ট্রি করে দিতে, ইদ্রিস আলী সাহেব ওভাবে রাজি হচ্ছিলেন না, কারণ এটা নিয়ে তার একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। তো ওই চাচাতো ভাই এটাও বলেছিলেন, ঠিক আছে আপনি যেহেতু রেজিস্ট্রি করতে চাচ্ছেন না, তো আপনি তো আমাকে অনেক টাকাও দিয়ে ফেলেছেন, আমি টাকাগুলো আপনাকে দিয়ে দিই, আপনি তাহলে অন্য জায়গায় চলে যান। তো সেটাও পারছিলেন না, কারণ হচ্ছে ওই ভিটার উপরে তার 2টা সন্তান মারা গেছে, ওইটাতেও তার একটা মায়া ছিল। সব মিলিয়ে আসলে সময় চলে যাচ্ছিল। একদিন ঘটে একটা ঘটনা, এই ইদ্রিস আলীর স্ত্রী উনি পুকুরে গিয়েছেন গোসল করার জন্য। উনি যখন পুকুরে গোসল করতে গিয়েছেন, তখন সময়টা বেলা 12:30 এরকম একটা সময় আনুমানিক আর কি। তো যখন গোসল করার জন্য পানিতে নেমেছেন, তার আশেপাশে কিন্তু আরো অনেক মহিলারাই ছিল। ওখানে যখন কোনো মহিলারা গোসল করতে আসতো, কোনো পুরুষ সদস্য ওখানে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা আসতেন, মহিলারা যদি ইমার্জেন্সি পানি নেওয়ার দরকার থাকতো বা বাসন মাজার দরকার থাকতো, এটা করে চলে যেতেন, তারা কিন্তু আবার গোসল করার জন্য আসতেন না। এরকম একটা বিষয় কিন্তু তারা মেইনটেইন করতেন, সামাজিক একটা শিষ্টাচার যেটা থাকে আর কি সেটা। তো তখন মহিলারা আসছেন, ইদ্রিস আলীর স্ত্রীও আসছেন গোসল করার জন্য, আর উনি আসলেই তাদের সন্তানাদি নিয়ে এরকম কথা হতো, আক্ষেপ হতো। তো ইদ্রিস আলীর স্ত্রী গোসল করতে নেমেছেন, নামার পর হয় কি, হঠাৎ করে পুকুরের মাঝ বরাবর মনে হচ্ছে একটা ঘূর্ণি পাক সৃষ্টি হয়েছে। তবে সেই ঘূর্ণি পাকটা যে অনেক বড় ঘূর্ণি পাক বিষয়টা এরকম না, হালকা একটা ঘূর্ণি পাক। ওই সময় হয় কি, ইদ্রিস আলীর স্ত্রী চিৎকার করে ওঠেন, এই দুইটা হাত আমার পা টেনে ধরছে রে, আমার তোমরা ধরো ধরো। তখন ওনারই পাশে থাকা মহিলা যারা গোসল করছেন, তারা আবার ইদ্রিস আলীর স্ত্রীর হাত টেনে ধরেন। তারাও কিন্তু অনুভব করছিলেন কিছু একটা ইদ্রিস আলীর স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা অনেক চেষ্টা করেছিলেন, একটা সময় ওনাদের হাত থেকে ইদ্রিস আলীর স্ত্রীর হাত ছুটে যায়। এদিকে ওনারাও তো চিৎকার চেঁচামেচি করছিলেন, যেহেতু মহিলারা যখন গোসল করতে নামতেন, পুরুষ সদস্যরা আশেপাশে আসলে আসতেন না। কিন্তু যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল দূর থেকে, পুরুষ সদস্যরা শুনে, তারাও আরো অনেক পুরুষদেরকে ডাকেন, তারা চলে আসে, এসে শুনে এই অবস্থা, তারা তো জাল টাল ফেলেছেন, কোথাও পাওয়া যায় না। আর ওই যে পানির পাকটা কিন্তু তখনই থেমে গেছে যখন ইদ্রিস আলীর স্ত্রী তাদের হাত থেকে ছুটে গেছে। ইদ্রিস আলীও চলে আসেন, উনিও কাছাকাছি জায়গায় ছিলেন, উনি তো এসে বলেন যে হায় হায়, আমার তো আর কেউই রইল না, আমি একাই রইলাম, এখন স্ত্রীর যেই ডেড বডি এটা তো পাওয়া যাবে। তারা অপেক্ষা করেন যে হয়তোবা তার ডেড বডিটা ভেসে উঠবে। একদিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। দুই দিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। তখন সিদ্ধান্ত হলো, এই যে গ্রামীণ কিছু ডুবুরি থাকে না, তারা পুকুরে নেমে হারানো জিনিসপত্র খুঁজে দেয়, এরকম তিনজন ডুবুরিকে ডাকা হলো, তারা নামলেন পুকুরে। নামার পর মোটামুটি তাদের দম ছিল 10 মিনিটের মতো, তারা এরকম 10 মিনিটের মতো পানি নিচে ছিলেন, এরপরে উঠে আসলেন। উঠে আসার পর মনে হচ্ছিল তারা কিছু একটা দেখে ভয় পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কিছু বলতে চাচ্ছিলেন না, শুধু এতটুকু বললেন যে এই মহিলার লাশ মনে হয় আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, লোকজন তো অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে, তারপর গ্রামের যারা একটু মাতব্বর গোছের লোক আছেন, সম্মানিত লোক আছেন, তারা জিজ্ঞেস করছে, এভাবে কয়জনের অনুরোধ আসলে অ্যাভয়েড করা যায়। একটা পর্যায়ে একজন ডুবুরি বললেন যে আমরা তিনজনই একই দৃশ্য দেখেছি, তা হচ্ছে এই মহিলার লাশ এই পুকুরের নিচেই আছে, আমরা দেখলাম একটা স্বর্ণের বড় পাতের উপরে এই মহিলাটাকে শুইয়ে রাখা হয়েছে, আর তার হাত পা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা টানাটানি করার চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে কোনো একটা ভয়ঙ্কর কিছু আমাদেরকে তাড়া করতে আসছে। তখনই আমরা উপরে উঠে চলে আসছি, এর লাশ হয়তো আর পাওয়া যাবে না। সত্যি ওনার লাশটা আর পাওয়া যায়নি। এরপর এই যে ইদ্রিস আলী, উনি একদিন স্বপ্নে দেখেন, হয়তোবা ওই রাতেই স্বপ্নে দেখেছিলেন, তা হচ্ছে ওই যে তিনটা অবয়ব, বড় বড় তিনটা সিংহাসনে বসা, মাঝখানে যিনি আছেন তিনি শুধু কথা বলেন, অন্য দুটা কথা বলে না। সে বলছে, ইদ্রিস আলী তোকে কিন্তু আমরা মারব না, তোকে কিছুই করব না, তুই যে ক্ষতি আমাদের করেছিস তার অতি সামান্য মাত্রই আমরা প্রতিশোধ নিয়েছি, আমাদের জায়গা থাকলে তুই আরো কিছু করতি, কিন্তু আমরা সেটা করি নাই, তোকে কিছুই করব না। আমরা যেভাবে আমাদের স্বজনদেরকে হারিয়েছি, স্বজনদেরকে হারিয়ে আমরা জীবিত আছি, তুইও তোর স্বজনদেরকে হারিয়ে জীবিত থাকবি, এটাই তোর শাস্তি, তোকে কিছুই করব না। এরপরে ইদ্রিস আলী কখনোই ওই তিনটা অবয়বকে স্বপ্নে দেখেন নাই। ইদ্রিস আলী সবসময় বলতেন, আমাকে কেন মারল না, আমাকে মারতো, আমি অপরাধী, আমার সন্তানদেরকে কেন মারল, হায় হায় আমি কেন মরলাম না, এরকম আফসোস করতো সবসময়। তার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তারপর চুল দাড়ি একদম এলোমেলো অবস্থা হয়ে যায়, পাগলের মতো হয়ে যান। একটা সময় এই ইদ্রিস আলী নিরুদ্দেশ হয়ে যান, কোথায় যে উনি চলে গেছেন কেউ বলতে পারেন না, উনি কি জীবিত আছেন না মারা গেছেন সেটাও কেউ বলতে পারে না। এখন এই জমির যিনি মালিক, ওই চাষাতো ভাই, উনি তো আসলে ওই জমিটা বিক্রি করে দিয়েছিলেন, ফাইনালি রেজিস্ট্রি করা হয়নি, এখন কি করবেন এই জমি নিয়ে উনি চিন্তা করেন, এই জমিটা একটা অভিশপ্ত জমি, এটা নিয়ে আমি আর কোনো কাজ করব না, এটা এভাবেই পড়ে থাক, এটা নিয়ে আমার আর কোনো কিছু করার দরকার নেই, আমি কারোর কাছে বিক্রিও করব না, সরকার যদি এটা নিয়ে যেতে চায় নিয়ে যাক, এটার উপর আমার কোনো দাবি দেওয়া নাই। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো এরপরে ওই জমিটা বহু বছর ওভাবেই পড়েছিল। কালের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ইদ্রিস আলী কিন্তু ওই জায়গাটা কিনলেও মানুষ ওটাকে ওই জহরের ভিটা নামেই চিনে থাকে। এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, এটা হয়তোবা ওই সরকারি খাস জমি হয়ে গেছে, ওই জায়গার অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে চাচাতো ভাইরা জায়গা কিনেছিলেন বা যে চাচাতো ভাই জায়গা কিনেছিলেন উনিও মারা গেছেন, ওনার উত্তরসূরিরা ওই জায়গা নিয়ে কি করেছেন বা তারাও এই বিষয়গুলো ওইভাবে জানেন কিনা, জানলেও ওনারা ওইভাবে আসলে শেয়ার করেছেন হয়তোবা কাউকে কাউকে। তো এভাবে কিন্তু এই বিষয়টা অনেকের মুখে মুখে থাকলেও ওই জায়গাটার ঠিক অবস্থান শনাক্ত করাটা এখন অনেকটাই মুশকিল হয়ে যায়। সময়ের বিবর্তনে প্রায় 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, 55 বছর বা আরো বেশি হতে পারে, এরকম একটা সময় পার হয়ে গেছে, অনেক কিছু তো পরিবর্তন হয়ে যায়। এই কারণে ওই জায়গারও অবস্থান এখন শনাক্ত করাটা অনেক মুশকিল হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আসলে লোভে পড়ে মানুষ অনেক কাজই করে ফেলে, আর এই ধরনের গুপ্তধন, এই গুপ্তধন বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আমি দেখি বাংলাদেশে একটা শ্রেণী আছে যারা গুপ্তধন খুঁজে বেড়ায়, এটা একটা প্রতারক চক্র। দেখা যায় তক্ষক, এই তক্ষক নিয়ে মনে করেন যে এক ধরনের প্রতারণা চলে। তারপর এই যে পিলার, ব্রিটিশরা পিলার স্থাপন করে গিয়েছিলেন, এই পিলারের ভিতরে ম্যাগনেট আছে, এগুলো নিয়ে এক ধরনের প্রতারণা চলে। তো সত্য কথা এটাই, যখন মাটির নিচে কোনো জিনিস থাকে একটা সময় পর এগুলো কিন্তু জিনেদের দখলে চলে যায়, আর জিনেদেরকে ম্যানেজ না করে, তারা যদি স্বেচ্ছায় যদি কাউকে না দেয়, এই জিনিস যদি কেউ নেয়, বিক্রি করে, ভোগ করে, এদের খুবই ভয়ঙ্কর ধরনের পরিণতি নেমে আসে। বাংলাদেশের অনেক রিনাউন্ড পার্সন যারা কোনো না কোনোভাবে এই জিনিস পেয়েছেন, কিন্তু এই জিনেদের সাথে নেগোসিয়েশন করে না, টাকা দিয়ে হয়তোবা নিয়েছেন কারো কাছ থেকে, তাদের পরিণতিও কিন্তু খুব খারাপ হয়ে যায়। হয়তোবা বিষয়গুলো ওভাবে সামনে আসে না, বাট বাস্তবতা কিন্তু এটাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রায়কে, সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাই, জিলুর রহমান ভাই, সাদিকুর রহমান ভাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের সাথে যারা যুক্ত ছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। আসছে শুক্রবার আমরা চেষ্টা করব, কথা দিতে পারছি না, আমরা চেষ্টা করব আমাদের 500K স্পেশাল এপিসোডের যে দ্বিতীয় আয়োজন সেটা নিয়ে আসার জন্য। তো আজকের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই এই ভিডিও লাইক বাটনে প্রেস তো করবেনই, সেই সাথে কমেন্ট সেকশনেও জানাতে হবে, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিব, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মবলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।